রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই, যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে যে কথাটি বলতে চাই, যে মানুষটি আজকে আমার সঙ্গে যাহা বলিব সত্য বলিব মঞ্চে এই মুহূর্তে কনফেসের জন্য উপস্থিত, তাকে সমাজের অনেক মানুষই হয়তোবা চিনবেন। তিনি একজন সামাজিক কর্মী, এবং তার জীবনের এই জায়গাটি থেকে অতীত জীবনের ভুল এবং অপরাধ স্বীকার করা খুব কঠিন কাজ, কিন্তু তিনি স্বীকার করতে এসছেন। কেন এসছেন, কি কারণে এসেছেন, কি তার উদ্দেশ্য, সবকিছু আমরা তার কাছ থেকে জানবো। কিন্তু তার আগে আমরা রাজুর কাছ থেকে জেনে নেব তার সম্পর্কে, তার ছোট্ট একটা অটোবায়োগ্রাফি। আরজে রাজু,
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কেবিয়া। আমাদের আজকের অতিথি শমশের আলী হেলাল। 59 বছর বয়সী হেলালের জন্ম আজিমপুরে। তিনি বর্তমানে প্রবাসী, কানাডায় অবস্থান করছেন। 33 বছর ধরে তিনি সেখানে আছেন। এই দেশ ও একজন পথিক শিরোনামে একটি বই লিখেছেন তিনি। বিভিন্ন দেশে তিনি ঘুরেছেন, আর এই ঘোরার সময় জীবনের নানা অভিজ্ঞতা তিনি এই বইয়ে শেয়ার করেছেন। যেহেতু তিনি নানান দেশে ঘুরেছেন, নানান মানুষের সঙ্গে মেশার সুযোগ তার হয়েছে, তাই তো তিনি দেশে ফিরেও নানান মানুষের সঙ্গে তিনি মিশেছেন, বক্তব্য রেখেছেন বিভিন্ন সভা সেমিনারে, চায়ের আড্ডা মাতিয়ে রেখেছেন তিনি তার কথা দিয়ে। প্রতিনিয়ত তিনি মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। এই গুণী মানুষটি আজকে কোন অপরাধ নিয়ে লাখো জনতার মুখোমুখি হতে চলেছে, সেটি জানতে চলে যাচ্ছি আরজে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে শমশের আলী হেলাল আজকে আমাদের সঙ্গে রয়েছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে। তার বয়স হচ্ছে 59 বছর, এবং তার যে প্রোফাইল আপনারা শুনছিলেন, সেই প্রোফাইলের জায়গাটি থেকে একটা মানুষ আজকে সোসাইটির সামনে, লাখো মানুষের সামনে নিজের অপরাধগুলো স্বীকার করা কতটা রকমের কি বলা যেতে পারে কঠিন, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। কিন্তু সে আজকে বিবেকের তাড়না বোধ থেকে এখানে লাখো মানুষের সামনে নিজের ভুলগুলো, অপরাধগুলো স্বীকার করতে এসেছেন। আপনাকে প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, বরাবরের মতো, সবার মতো করে, সেটা হচ্ছে, আপনার জায়গা থেকে তো আজকে ওই অপরাধগুলোকে মনে করে সমাজে একটা ভাবমূর্তি আপনার দাঁড়িয়ে গেছে অলরেডি, এবং সেটা খুব সুন্দর একটা ভাবমূর্তি। তো আপনি কি মনে করছেন না যে এই ভুলগুলো বা এই অপরাধগুলো আপনি যখন আজকে রেডিওর মাধ্যমে লাখো মানুষের কাছে স্বীকার করবেন, সেটা আপনার এই সুন্দর ভাবমূর্তিটিকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করবে?
প্রশ্নবিদ্ধ করাটা স্বাভাবিক, কিন্তু প্রশ্নবিদ্ধ করার ভয় যদি আমি এটাকে হাইড করে রাখি, তাহলে হয়তোবা আমি অনেক যুবক ছেলে পেলে আছে যারা অনেক সুন্দর মনের, তারা হয়তোবা এটা জানার কারণে ওই পথভ্রষ্ট জায়গা থেকে ফেরত আসতে পারবে। সেই জায়গাটা আমার এটা হাইড করাটা ঠিক না বলে মনে করেই আমি আজকে আসছি এখানে কথা বলার জন্য।
আর আপনার এই বিবেকটা, যেটা আপনি এই সেন্সটার কথা বললেন, এই সেন্সটা জাগানোর কাজটা আসলে কি করেছে?
যেহেতু আমি বাংলাদেশের, সেহেতু আমার জন্ম এখানে, বড় হয়েছি আমি এখানে দেশের। আমি যখন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তাম, আমার স্যার একবার একটা কথা বলছিল দুষ্টমির কারণে। আমি সাধারণত টিফিন টাইমে দোতলা থেকে লাভ দিতাম বালিতে, সবাই স্কুলের সবাই তাকায় থাকতো। যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় তারা বলতো যে তোমার পা ভেঙে যাবে। চিন্তা করতো আমি লাস্ট বয় বালিতে লাভ দিলে পা ভাঙে না, এরা এটা জানে না, কিন্তু আমি জানি। বাট ওরা ফার্স্ট বয় সেকেন্ড বয় ওদেরকে সবসময় ভালোবাসতাম। কিন্তু একদিন স্যার আমাকে ডেকে একটা কথা বলছিল যে দেখো তুমি গভর্নমেন্ট স্কুলে পড়ো, গভর্নমেন্ট তোমার পিছনে পয়সা খরচ করে। স্যার গভর্নমেন্ট কোথায় খরচ করে? তখন স্যার বলছিল যে তোমার আব্বা তো একটা বেতন দেয়, বাকি পয়সাটা গভর্নমেন্ট দেয়। তাই বললাম স্যার গভর্নমেন্ট কেন দেয়? তুমি মেধাবী, তো মেধার কারণে তুমি স্কুলে চান্স পেয়েছো। এরকম অনেক লোক আছে যারা এখানে চান্স পায়নি, তো তুমি এটা থেকে শিক্ষা নিবা আর এই ভালো জিনিসটা মানুষকে দিবা।
তো আপনি যেটা বলতে চাচ্ছেন যে সামহাউ ওই যে শিক্ষাটা আপনার শিক্ষক দিয়েছিল, ওই শিক্ষাটা আপনার জীবনে কোনো না কোনো ভাবে আপনি কাজে লাগিয়েছেন, এবং সেটার কারণেই হয়তো আপনি আজকে যাহা বলিব সত্য বলিব তো এসেছেন। ফাইন, আমরা দেখলাম যে ওনার বিবেকটা জাগানোর কাজ করেছে মূলত ওনার স্কুল শিক্ষক, এবং তাকে আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে স্যালুট জানাতে চাই। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। বরাবরের মতোই থাকবে এসএমএস পোল, যেখানে আপনি আপনার মতামত জানাতে পারবেন যে উনি যেটা বলছেন সেটা আপনার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে নাকি হচ্ছে না। এবং বরাবরের মতোই আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি পুরো ঘটনা পুরো স্টোরিটা শোনার পরে তিনি তার জায়গা থেকে সাইকিয়াট্রিক যে অ্যানালাইসিস সেটা তিনি করবেন। আমি প্রথমে একটু এনশিওর করছি যে যিনি আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ। আজকে সমাজের অনেক গুণী একজন মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, যার সম্পর্কে হয়তো আপনি জানবেন একটু অন্যভাবে জেনেছেন, তো তার যে ব্যাপারগুলো সেগুলো খুব ইন্টারেস্টিং, তো আপনি মূল্যবান মতামত প্রদান করবেন অনুষ্ঠানের শেষে, সেটা আমরা আশা করছি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। জি শমশের আলী হেলাল, আপনি শুরু করুন, আপনার শৈশব থেকে যেখান থেকে মনে পড়ে পুরো জীবনটাকে আমরা তুলে নিয়ে আসতে চাই আজকে যাহা বলিব সত্য বলিব।
আমি শমশের আলী হেলাল, প্রথমেই শ্রোতাদেরকে এবং কিবরিয়া ভাই সহ সকলকে যারা শুনছেন তাদের সকলকে শান্তির বাণী দিচ্ছি, সকলকে বলছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ।
সকলের শান্তি বর্ষিত হোক। আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন।
ওকে,
পুলিশ অফিসার থাকার কারণে আমি ছোটবেলা থেকে একটু ট্রাভেলিং ইয়েতে ছিলাম, বিভিন্ন শহর ঘুরতে হয়েছে,
পোস্টিং হয়ে গেলে যেটা হয়
বাবার সঙ্গে ঘুরতে হয়েছে। এরকম ঘুরতে ঘুরতে আমি যখন 1965 তখন আমার বয়স 8 বছর হবে, আমি তখন যুদ্ধের কথা আমার খেয়াল আছে। যুদ্ধের সময় যখন সবাই বাসায় প্লেন আসতেছে সাইরেন শুনে ঘরে, তখন আমি বাইরে থাকাটাকে পছন্দ করতাম।
পাক ভারত যুদ্ধ,
পাক ভারত মহাযুদ্ধ যেটা হয়েছিল, ছোটবেলা থেকে আমার একটু বাইরের প্রতি একটা টান, মানুষের প্রতি একটি টান, পশু পাখির প্রতি একটি টান, এটা ছোটবেলা থেকেই ছিল।
আচ্ছা,
তারপর ওরকম ভাবে আমি ঢাকা পার্বতীপুর দিনাজপুর এরকম করতে করতে আমরা আবার ঢাকায় ব্যাক করে, আমার বাবা কাঁঠালবাগানে আমরা থাকি। যাই হোক, 1969 সালে আমি তখন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে, ঢাকা কলেজের ইয়ে ছিলেন আজিজ ভাই, ছাত্রলীগের আমাদের তখনকার সময়ের নেতা, আজকে উনি নাই। আমি অবশ্যই এই মুহূর্তে আপনাদের মাধ্যমেই তার আত্মার শান্তি কামনা করছি, যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। তো উনি এসে যখন স্কুলের ঘন্টা বাজাতে যান, তো তখন উনি বলছেন ঘন্টা বাজাচ্ছেন কেন? ওর বঙ্গবন্ধু ছাড়া পেয়েছে, আগরতলা মামলার থেকে ছাড়া পেয়েছিলেন, যতটুকু আমার মনে আছে আর কি। আমি সেদিনকে আজিজ ভাইয়ের পাশে যে আমি বললাম যে ঘন্টাটা আমি বাজাবো, উনি আমাকে ঘন্টাটা বাজাতে দিয়েছিলেন।
তখন কি আপনি বুঝতেন না বঙ্গবন্ধু কে বা কি অবস্থা?
বঙ্গবন্ধু বুঝতাম অতটা না, কিন্তু জানতাম যে বঙ্গবন্ধু আমাদের একজন নেতা, আজিজ ভাইয়ের কারণে সে তাকে ভালোবাসত, আমিও তাকে ভালোবাসি।
ওকে, মানে আপনি আজিজ ভাইকে অনেক পছন্দ করতেন?
আজিজ ভাইকে অনেক পছন্দ করতেন। তো ওই দিনকে ঘন্টা বাজানোর পরে ওই দিনকে ওই বঙ্গবন্ধু এসে বেলি রোডে অতিথি ভবন একটা আছে, ওখানে উনি ওই ট্র্যাকে করে আসছিলেন, আমার যতটুকু মনে আছে। সেদিনকে আমি খুব কাছাকাছি, ওই যে দুষ্টামির কারণে, সাহসের কারণে আমি সবসময় একটু পাশে চলে যাওয়া পছন্দ করতাম। তো ওই দিন বঙ্গবন্ধুর একটা কথা ছিল, যে কথাটা আমার হৃদয়ে ধাক্কা ছিল, যে এই দেশে একটা মানুষ যতক্ষণ ক্ষুধার্ত থাকবে আমার আত্মা শান্তি পাবে না। ওটা আমাকে কেন যেন ছোটবেলা থেকেই আমার আশার সঙ্গে ওটা মিলে যাওয়াতে আমি ওইভাবেই চলতেছিলাম।
আচ্ছা আচ্ছা।
তারপর 1970 সালে জলশ্বাস হলো, সেই জলশ্বাসে বেশ ভালো সংখ্যক মানুষজন মারা।
কোন ক্লাসের স্টুডেন্ট আপনি তখন?
তখন আমি 7-এ,
ক্লাস 7-এ পড়েন। পরিবারের কথা কিছু কি মনে আছে, বাবা মা ওই সময়টার?
আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, আমার মা আছে, দুই ভাই দুই বোন আছে।
সবার বড় আপনি?
আমার বড় বোন ছিলেন,
আচ্ছা,
উনি মারা গেছেন। বড় বোন, ছোট ভাই এবং বোন আছে। পরিবারের সবাই আছে, কিন্তু আমার চঞ্চলতার কারণে আমি বাবার হাতে প্রায় মার খেতাম প্রচুর। কিন্তু ওই চঞ্চলতাটা আমি বাবাকে কখনো বুঝাতে পারিনি যে আমি কারোর কোন ক্ষতির জন্য আমার এই চঞ্চলতা। কিন্তু বাসায় যে রিপোর্টটা আসতো সেই রিপোর্টটা আমার নামে, হয়তো বা কারোর সঙ্গে একটু কিছু করতে যায় বাধা দিচ্ছে, একটা খারাপ কিছুতে বাধা দিচ্ছে যে হয়তো আমাকে কিছু বলছে, আমি হয়তো একটু গায়ে হাত তুলছি, কিন্তু ওটা তুললাম কেন, এই কারণে বাবা আমাকে অনেক সময় রাগারেগি করতেন। কিন্তু ওর কারণে আমার কখনো এই কাজটা বন্ধ নেই, কারণ আমি জানতাম যে আমি কখনো
খারাপ কাজ করছি না,
ক্ষতির কাজ করতেছি না।
জি,
এরকম ভাবে আমরা
70s এর কথা বলছিলেন আপনি, ঝড়ের
পরে আমরা ওখান থেকে চলে আসলাম 70s, শেষের দিকে আমরা আজিমপুরে চলে আসি আবার। খেলাধুলার ভিতরে আমার একটা ইয়ে ছিল, মনোনিবেশ ছিল। তো খেলাধুলাতে আমি আবার গোলকিপার হিসেবে খুব ভালো ছিলাম, এই কারণে তখনকার সময়ের খেলোয়াড় ছিল মালা ভাই, সুলতান ভাই। মালা ভাই তখন নতুন অতটা ইয়ে না, বর্তমানে মালা ভাই আমাকে চিনে, আমি মানে খুব কাছে থেকে তাদের সঙ্গে ইয়ে করছি। কিন্তু আমি ছোট ছেলে হিসেবে গোলকিপার হিসেবে আমার খেলাটা এতই পছন্দ হইত, শান্তু ভাই তখন জাতীয় টিমের গোলকিপার ছিলেন,
ওকে,
শান্তু ভাই তখন আমাকে গোলকিপিং শিখাইতেন আজিমপুরে। এর ভিতরে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে যায়,
71
শুরু হয়ে যায়। এর ভিতরে পিছনে একটা ঘটনা আর কি, আমার একটা মুভি আমাকে খুবই এতটুকু আশা, একটা মুভি আলতাফ চৌধুরী আনোয়ার হোসেন ছিলেন, তুমি কি দেখেছো কবু
জীবনের পরে,
এই গানটা ওই মুভিটার ভিতরে ছিল, তুমি পেপার আলা। তো ওই ওখানে একটা মুভিটার ভিতরে একটু সুন্দর জিনিসকে মানে সমাজে সুন্দর দেখার জন্য ওই মুভিটার ভিতরে বেশ কিছু জিনিস ছিল, যেটা ওনারা করতে চেষ্টা করতে যে উনি পেপার বেচেও কখনো পরাজয় বরণ করেনি, ভালো কাজ করতেন, এগুলো আমাকে প্রেরণা দিচ্ছে। ওইটা আমি স্কুল পালায় দেখছিলাম, আমার খেয়াল আছে 1968 তখন আমরা খুলনায় ছিলাম। তারপরে 71 এর যুদ্ধ শুরু হয়। আমি ওই দিনকে সকালবেলায় অন্যদিনের মধ্যে খেলতে যাবো, এই যে এত গোলাগুলি এটার ভিতরে যে এত কিছু কাহিনী, ওই বঙ্গবন্ধুর ওই কথা রয়ে গেছে। তারপরে 70 ইয়ে দেখছি, 21 ফেব্রুয়ারি আজিমপুরের যেহেতু জন্ম, তখনকার 21 ফেব্রুয়ারি মানে অপূর্ব একটা অনুভূতি, মানে যে অনুভূতিটা আমাকে ওই বাংলা ভাষার এই দেশ শব্দটাতে আজকে এসে দাঁড়াতে ইয়ে করছে, ওটা পরে আসতেছে আমি। তো ওই 71 এর 25 তারিখে ঘটনা, 27 তারিখে বা 28 তারিখে আমাদেরকে আমার বাবা পরিবারকে সহ গাড়িতে করে ইয়েতে পাঠিয়ে দিবেন, পাবনায় পাঠিয়ে দিবেন,
মানে আপনাদের নানার বাড়ি,
নানা বাড়িতে,
ওকে,
মানে যুদ্ধের কারণে। আর যখন আমরা নদীর ওপারে গেলাম, ওপারে যেয়ে দেখি তখন পাবনা স্বাধীন, মানে পাবনায় যারা সোলজাররা গিয়েছিল 30 তারিখের মধ্যে সবাইকে, যারা মুক্তিযোদ্ধা আর কি পরে হয়েছেন বা ওই সময় যারা যোদ্ধা ছিলেন, তারা মিলে ওদেরকে মেরে সাফ করে ফেলছে, মানে পাবনার কোন বাধা ছিল না, সৈন্যের কোন বাধা ছিল না। তো ওখানে যাওয়ার পরে আমার মামা বাড়িতে গেলাম, তখন মামাদের সঙ্গে মুক্তিযোদ্ধা ট্রেনিং এ কাঠের বন্দুক নিয়ে আমি ট্রেনিং এ, টিপু বিশ্বাস, আপনি নাম শুনছেন কিনা জানি না, বা অনেকে যারা আছেন তারা শুনছেন, টিপু বিশ্বাস কমিউনিস্ট পার্টির, কিছুদিন ট্রেনিং এর জন্য যাওয়া আশা করি। এগুলো সবকিছু করতে করতে আমরা জুন মাসের দিকে আবার ঢাকায় ব্যাক করি। মুক্তিযুদ্ধে আর কোথাও যেতে পারিনি, কিন্তু এখানে দুটা ভাগ হয়ে যায় মুক্তিযুদ্ধের ভিতরে, কমিউনিস্ট এবং দলীয় ভাবে একটা ভাগাভাগি, যেটা একটা গন্ডগোল, যেটা আমার পছন্দ ছিল না কোন সময়, কারণ আমরা সবই একই জিনিস চাচ্ছি, ওটা আমার কেন যেন সবসময় মাথায় কাজ করতো, তখন প্রতিবাদ করার মতো কোন জ্ঞান বুদ্ধি আমার ছিল না, যে আমার ভালো লাগতো না, এটা আমাকে বিবেকে ব্যথিত করে রাখছিল। আসলাম ঢাকায়, আসলাম আবার ঢাকায় আসার পরে দেশ স্বাধীন হয়, 72 এর আমি ব্যায়াম করা শুরু করি
হঠাৎ করে,
না আমার মানে পড়াশোনার সঙ্গে খেলাধুলা এখন আর নাই, আবার নতুন করে খেলাধুলাতে না যে তখন পলাশীতে জিমনেশিয়াম হয়েছে, আমি ওখানে জিমে ব্যায়াম করা শুরু করি। ওই তখনই মুরাদ ভাই বলে একজন আমাকে বেগম পত্রিকা একটা বের হতো, বেগম পত্রিকা,
জি নূরজাহান বেগমের,
জি ওই পত্রিকার পিছনে মৃত সঞ্জীবিনী সুধা বলে একটা জিনিসের অ্যাড দেওয়া হতো, তো উনি আমাকে এটা দেখালো যে এটা এক চামচ খেলে ব্যায়াম করলে এই হবে। তো প্রথম দিন উনি আমাকে এক চামচ খেয়ে, তোর তো একটু ইয়ে সুন্দর চেহারা, তো সেহেতু তোর একটু সুন্দর থাকলে 2 চামচ খা,
ওকে,
ওই 2-3 চামচ করতে করতে মানে পরে বোতল খাওয়া শুরু করলাম আর কি।
মৃত সঞ্জীবনী সুধা,
সুধা
এটা আসলে কি ছিল?
এটা আসলে শরীরের জন্য ছিল বলতো, কিন্তু এটা ভিতরে অ্যালকোহলে, যেমন ফেন্সিডিল, এটা কিন্তু কাশির ওষুধ, বেশি পরিমাণ খেলে যেরকম হয়
নেশা হয়ে যায়,
নেশা হয়ে যায়, এটা শারীরিক উন্নতির জন্য এর ভিতরে
কিছু একটা ছিল, যেটা
ড্রাগ পর্যায়ে পড়ে, এটা ড্রাগের জন্য, এটা তো ওপেন বিক্রি হতো মার্কেটে, তখন আর কি এটা খাওয়া শুরু করি আর কি। এটা খাওয়ার পরে দেখতাম সাহস সবকিছু একটু অন্যরকম, এরকম করতে করতে চলতেছে, লেখাপড়াও করতেছে, চলতেছে সবকিছু। 73 কাছের স্বর্গ বলে একটা মুভি হয়, যে মুভিতে রাজু আহমেদ, শিউলি, উনি পরে আহমেদ হয়েছিল, যাক রাজু আহমেদ এবং শিউলির একটা চুম্বন দৃশ্য ছিল, যেটার কারণে ওই মুভিটার জন্য সারা বাংলাদেশ যেদিন ছাড়ে সেদিনকে প্রচন্ড ভিড়। আর আমার ছোটবেলা থেকে একটু মুভির প্রতি
শুধু একটা চুম্বনের দৃশ্য দেখার জন্য,
চুম্বন মুভিটা দেখবে কিন্তু চুম্বনের দৃশ্যের জন্য ওই মুভিটার প্রতি মানুষের আকর্ষণ আরো বাড়ে।
জি,
ওই মুভিটা যেদিনকে দেখতে যাই তো যাই দেখি যে লাইনে অনেক লোক দাঁড়ানো। তো ওখানে মানে একটা লোক কিছু ছেলে পেলে আসলো আমাদের এলিফেন্ট রোড হাতিপুরের, আর আমরা আজিমপুরের কিছু লোকজন আসলো। তারা এসে, ওর নাম জাহাঙ্গীর, সিরাজ, এরা কয়েকজন ছিল আর কি, ওরা এসে ওখানে লাইনের বাইরে যাচ্ছিল, একজন প্রতিবাদ করছে।
আচ্ছা,
তাকে যখন মাঠে গেছে সেটা আমার কাছে অন্যায় মনে হয়েছে, কারণ আমি আজিমপুরেরই ছেলে, বলাকে আমাদেরও কাছে, আমি যে ওরকম ভাবে লাইনে ঢুকতে চেষ্টা করিনি। আমি ভাবছি কোন না ভাবে কোন লোক যে টিকিট কাটবে তাকে দিয়ে আমি একটা টিকিট বেশি কাটাই নিব। কিন্তু ওরা এসে লাইনে জোর করে যখন ঢুকতে গেছে তখন এই লোকটা যখন প্রতিবাদ করছে তখন তাকে মারতেছে। আর এই মারার প্রতিবাদটা করাতে তারা পাঁচজন মিলে ওকে ছেড়ে দিয়ে আমাকে মারা শুরু করছে।
সেই দাগটা কি আপনার?
আমার এই যে কপালে এখানে যে দাগটা, এই দাগটা সেদিন আমার সঙ্গে যে ছেড়ে, ওরা তখন বলতেছে চলো ওকে উঠে নিয়ে যাই। তখন তনু নামে আমার একটা বন্ধু পলাশী, সে মারা গেছে, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, সে খুব সাহসী ছেলে ছিল এবং খুব ভালো ছেলে, সে আমাকে ওখান থেকে নিয়ে যায়। তখন আমার রক্ত পড়তেছে, আমাকে পলাশী হাসপাতালে নিয়ে যায়, ব্যায়াম করতাম পলাশীতে। পলাশীতে পৌঁছতে পৌঁছতে যখন খবরটা আজিমপুর পলাশীতে হয়ে গেছে, আজিমপুর পলাশী সম্বন্ধে আপনি জানেন কিনা জানি না, ওই একটা আজিমপুর পলাশী একটা মানুষের একটা ইয়ে ছিল, তারা সকলে একে অপরের সঙ্গে ঝগড়া করতো, কিন্তু কোন গন্ডগোল হলে কারোর সঙ্গে
সবসময়
ইউনাইটেড। এবং আজিমপুর বাইরে কোথাও যে কিছু করলে কেউ শুনলে, যদি আজিমপুরে শুনে কেউ কিছু কিছুক্ষণের জন্য চিন্তা করে যাও আজিমপুর, সবাই চলে আসবে। তো যার জন্যে তো ওরা সবাই চলে গেছে। আমি যখন ওই হাসপাতাল থেকে এটা ব্যান্ডেজ করে এসে দেখি যে আজিমপুর পলাশীতে কেউ নাই, তখন সবাই বলল যে বলাকে গেছে। তাই যেই দেখি ওদেরকে তিন চারজনকে ওরা উঠে নিয়ে আসতেছে,
মানে আজিমপুরের লোকজন গিয়ে,
আজিমপুর পলাশীর লোকজন যে ওদেরকে উঠে নিয়ে, যারা আমাকে মারছে তাদেরকে উঠে নিয়ে আসতেছে। তো যখন ওরা উঠে নিয়ে আসতেছে তখন আমি সবাইকে বলছি ওদেরকে ছেড়ে দেখো। তো বললো যে ছেড়ে দিতে বলতেছে কেন, এখন যে আমার তো কপাল কাটছে, কিন্তু ওদেরকে মারলে তো কোনো লাভ কেন, ওরা যে ভুলটা করছে আমি শুধু এটুকু বলতে চাই যে এই ভুলটা করে আমরা এত কষ্ট করে আনছি ওদের মারবো না, এর ভিতরে কিন্তু ওদেরকে কিছু নিয়ে, কারণ যে ওদেরকে মারলে তো আমার এটা বন্ধ হচ্ছে না, কিন্তু ওদেরকে যদি বলি যে এই ভুলটা না করে তাহলে হয়তো বা এটা সুন্দর কিছু। কারণ ওই যে মুক্তিযুদ্ধের যে কথাটা বললাম, কারণ যুদ্ধ করছি এই জন্য নয় যে আমাদের ভিতরে হিংসা বৃদ্ধি করার জন্য, যুদ্ধ করছি আমরা এই জন্য যে আমাদের ভিতরে হিংসা থাকবে না, ভালোবাসায় আমরা একে অপরকে সাহায্য করবো ভালোবাসা দিয়ে, দরকার নেই। তখন ওই কথাতে শান্ত হয়, ওরা চলে যায়। পরে আস্তে আস্তে তাদের সঙ্গে আমার, ওরা ওয়েস্টার্ন স্কুলে পড়তো, বন্ধুত্ব হওয়া শুরু হয়।
ওকে,
এইভাবে 73-74 আবার দুর্ভিক্ষ। এর ভিতরে আর একটা জিনিস হলো, 73 এবং 74 মাঝে বঙ্গবন্ধুর সময় আপনি ন্যায্য মূল্যের দোকানে, রেশনের দোকানে খুব কম দামে জিনিস আসতো।
ওকে,
কিন্তু আমাদের লোকজন বলতে মানে যারা মনে করতাম আমাদের পাওয়ার আছে, তারা যে আগে কাপড় চুপড় বা রেশন নিতাম, বাঁচলে তারপরে অন্য মানুষ নিবে, এটা আমার একটা প্রতিবাদী ভূমিকা ছিল। যে প্রতিবাদী ভূমিকার দ্বিতীয় স্তরে আমি যে মারটা খাই সেটা হলো আমার এখানে 13টা সিলাই আছে।
স্টোরিটা শুনতে চাই আমরা, কি ঘটনা ঘটেছে?
ঘটনাটা ঘটেছিল নি মার্কেটের ন্যায্য মূল্যের দোকানে কাপড় দিবে আর ড্যানো দুধ দিবে।
জি,
তো ওটা ঢাকা কলেজ থেকে কিছু তখনকার সময়ের যারা দলীয় লোক বলে পরিচিত তারা আসছিল, যাদের ভিতরে আরঙ্গ ভাইয়ের নাম শুনছেন কিনা জানি না, উনি চলে গেছেন, মারা গেছেন। তো উনাদের গ্রুপের অনেক লোকজন এসে ওখানে যখন ওটা নিতে গেছে তখন আমি প্রতিবাদ করছিলাম যে ভাই এতগুলি মানুষ দাঁড়িয়ে আছে, ওদেরকে আগে নিতে দেন। তবে সেদিনকে আমি আজিমপুরের কিছু মানুষের কাছ থেকে লিস্ট নিয়ে গেছিলাম যাদের বাসায় দুধ লাগবে, মানে ওইসব মহিলারা যেতে পারবে না, ওদের দুধগুলো আমি নিয়ে আসবো। কিন্তু উনারা বললো যে আমরা নেওয়ার পর, আমি বললাম যে দেখেন মানুষজন নেওয়ার পরে যদি বাঁচে তখন আপনিও কিছু নিয়ে নামি, কারণ ওই দুধটা ওখানে যে দামে 60 টাকা দাম হলে বাইরে এটা 110 টাকা বিক্রি করা যেত। তারপর ওরা তখন ইয়ে করলো যে না আমরা আগে নিয়ে নিই। তো তখন ওখানে ওরা যখন আমাদেরকে ইয়ে করতে আসলো তখন আমাদের একটা বন্ধু বাবলু নাম, সে যাই প্রতিবাদ করাতে ওকে যখন মারে তখন আমি এটা ওকে সেভ করতে যাই। ওই সেভ করতে যেয়ে আমার মাথার উপরে হকের বাড়িটা পড়ে, ওই হকের বাড়িটা খেয়ে তারপরে ওরা নিতে পারেনি, শেষ পর্যন্ত নিতে দেয়নি, শেষ পর্যন্ত ওরাও চলে গেছে, আমরা শেষ পর্যন্ত মানুষজনকে দিয়ে আমাদের যে কটা দরকার সে কটা নিয়ে আসছি। এবং বেশ কিছু বেশি ছিল, ওরা পরে এসে নিছে কি নিছে না আমরা জানি না, যার যার বাসায় যা যা দেওয়ার দিলাম। এর ভিতরে ওই যে দুর্ভিক্ষ এবং এই যে ন্যায্য মূল্যের যে জিনিসপত্র, এখানে বাবার কথাটা আনতে চাচ্ছি এই জন্য যে আমার বাবাকে আমি একটা অন্যরকম মানুষ হিসেবে দেখেছি, কারণ 71 যুদ্ধের সময় আমার বাবাকে আমি দেখেছি যে বাবার রিভলভার বা পিস্তল নিয়ে যেতেন না। তো আমার মামা জিজ্ঞেস করছে আপনি এটা নিয়ে যান না কেন, আমার বাবা বলছিল যে আমি কাকে গুলি করব। এটা ছিল আমার কানে শোনা বাবার প্রতি আমার শ্রদ্ধা বৃদ্ধির। আর একটা জিনিস দেখছিলাম 71 যুদ্ধের সময় উনি টিফিন কারিতে করে ঈদের দিন কিছু খাওয়ার নিয়ে গেছিলেন।
আচ্ছা,
কিসের জন্য? যে ওই থানার ভিতরে কিছু লোকজন আছে যারা, তাদের জন্য।
ওকে,
আর তৃতীয়ত ছিলেন উনি পুলিশ অফিসার হিসেবে কোন ক্রিমিনাল যদি ধরা পড়তো, মানে ক্রিমিনাল বলতে মানে তখনকার সময় মেজরিটি ক্রিমিনাল ছিল হলো মারামারি কাটাকাটি, এদেরকে ধরা পড়লে উনি সাধারণত বুঝায় ছেড়ে দিতেন।
ওকে,
এই কারণে উনার একটা পরিচিত ছিলেন। তা আমার বাবা ওই দুর্ভিক্ষের সময় আমাদের সিঁড়ির নিচে লোকরা এসে আশ্রয় নিয়েছিল, আমার বাবা যখন আমার বাবার পুলিশ অফিসার ছিলেন ওনার গাড়িতে আমাকে কখনো উঠতে দিতেন না, বা আমার মাকে কোনোদিন কোথাও বেড়াতে যেতে চাইলে আমার মাকে উনি যেতে দিতে চাইতেন না।
কেন?
বলতেন যে এটা পুলিশের গাড়ি,
নিজের পরিবার যাতে
ইউজ না করে। এর ভিতরে আমার আব্বা ওই নিচতলায় যে যারা থাকতো গরিব মানুষরা আসছিল, এসে সবসময় দেখতাম যে ওদেরকে বিকেলবেলা ওই ছোট্ট বাচ্চা গরিব বাচ্চাগুলিকে গাড়িতে নিয়ে একটু ঘুরে রেখে যেত, আর বাসে এসে প্রথম কথা জিজ্ঞেস করতো যে ওদেরকে খাওয়ার দিস কিনা। ঠিক ওই সময় আমাদের মনসুরি সাহেবের নাসিম ভাইয়ের বড় ভাই সেলিম ভাইয়ের বিয়ে হয়।
ওকে,
সেলিম ভাইয়ের যখন বিয়ে হয় তখন আমার বাবা বলে যে তুমি, আমার মাকে বলে যে তুমি বিয়েতে যাবে না। আমার মা প্রশ্ন করছিল কেন, যে উনি এখন স্বরাষ্ট্র মন্ত্রী, তুমি যদি যাও আমার একটা প্রমোশন হওয়ার কথা আছে, মানুষে ভাববে যে তোমার কারণে আমার প্রমোশন হচ্ছে।
ওকে, দ্যাটস রিয়েলি জেন্টলম্যান।
আমার বাবার এই জিনিসগুলি আমাকে সবসময় মহিমান্বিত করছে। আর এদিকে আমার বাবার আমার এই চঞ্চলতার কারণে, মারামারির কারণে আমার বাবা আমার সঙ্গে অলরেডি 74 থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে। উনি আর আমার সঙ্গে কথা বলতে, এবং উনি
মানে আপনার এই মারামারির ব্যাপারগুলো পারিবারিক ভাবে সবাই জানতো এবং এগুলো হরহামেশা টুকটাক লেগেই থাকতো। একটা বিষয় বুঝতে পারছি যে সামহাও আপনার আচরণের মধ্যে এক ধরনের, এটাকে কি বলা যেতে পারে, একটা অধ্যত্বপূর্ণ আচরণ, ইন দ্য সেন্স যে হ্যাঁ ঠিক আছে হয়তো আপনি ন্যায়ের জন্য করছেন বা যেটা সঠিক না সেটাকে এস্টাবলিশ কেউ করতে যাচ্ছে সেখানে বাধা দিচ্ছেন, বাট এক ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ আপনার মধ্যে ছিল যেটা যে বয়সে থাকা উচিত না, বিশেষ করে মারামারির বিষয়গুলো, এবং সেগুলো নিয়ে আপনার বাবা অনেক বেশি ওয়ারিড ছিলেন। ওকে, তারপর?
আর সেই সময় আমি 74 যখন ম্যাট্রিক দিলাম, ওই ম্যাট্রিকে ফেল করাটা আমার বাবা আমাকে সবচেয়ে বেশি অপছন্দ করলেন।
মানে ম্যাট্রিক আপনি ফেল করলেন?
ম্যাট্রিকে ফেল করলাম মানে কি, আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে ওয়ান অব দ্য বেস্ট হাই স্কুল ইন বাংলাদেশ তখনকার সময়, তা আমি ম্যাট্রিক পরীক্ষায় যখন পরীক্ষা দিতে যাব তখন ওই পরীক্ষার দিনে একটা গন্ডগোল হয়। আমি ওই নর্মাল লেখাপড়ায় যেরকম 33-33 পাইলে বা একটা সাবজেক্ট একটু কম বা বেশি পাইলে যোগ করে 333 পাইলে পাস হয়ে যায়, আমার ব্রেনে এটা কাজ করেনি যে ম্যাট্রিকের ব্যাপারটা এরকম ছিল না।
ওকে,
হ্যাঁ, তা আমি ম্যাট্রিকে পরীক্ষা দিতে যখন গেছি, বাংলা পরীক্ষা না ইংলিশ পরীক্ষা খুব সম্ভবত, ওয়েস্টার্ন স্কুলে সিট পড়ছিল, হঠাৎ করে বন্ধুদের একটা ইট পড়ছিল, ওই ইটের আওয়াজটা শুনে যখন আমি ওখানে দাঁড়ালাম দেখি যে বাইরে আমার বন্ধুরা হাত দেখায়, তার মানে ওরা দেখাইলো যে একটা কোথাও একটা গন্ডগোল হয়েছে। আমি স্যারকে খাস, স্যার বললেন যে এক ঘন্টার আগে তো খাতা নেওয়া হবে না। আমি এক ঘন্টা যা লিখছি তাতে আমি ভাবছি যে 33 না পেলেও যা পাবো অন্য সাবজেক্টের সঙ্গে যোগ হয়ে আমার এটা ইয়ে হয়ে যাবে আর কি। তা আমি পরীক্ষার পরে আমি জানতে পারলাম যে আমি তো পাস করতেছি না।
কেন?
কারণ ওই সময় তো ফেল করলে, এক সাবজেক্টে ফেল করলে তো আপনি ম্যাট্রিকে এটা পাস করার কোন সুযোগই নেই।
রাইট, এর আগে এরকম একটা সুযোগ ছিল,
ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এরকম একটা সুযোগ ছিল,
একটা মার্কস দিয়ে দিতে কম একটাতে বেশি সব কিছু করে
333 পেলে পাস করে।
বাবার সাথে আপনার সম্পর্ক ভালো ছিল না এবং বাবা আপনার সঙ্গে কথা বলতো না, আপনি যেটা বলছিলেন। তারপর
ওখানে ম্যাট্রিকে ফেল করার পরে আরো বেশি ইয়ে হলো, কিন্তু ম্যাট্রিকে ফেল করার ইয়েতে আমার এক ইয়ে হলো, ওই বঙ্গবন্ধুর মতোই আমার নানির বাড়িতে যাই যখন আমি আশ্রয় নিলাম, যে জানি যে ম্যাট্রিক ফেল করলে বাবারও রাগারাগি করবে, আমি যখন নানি বাড়িতে যাই আশ্রয় নিলাম তখন নানি একটা কথা বলছিলেন যে দাদুরে ম্যাট্রিকে ফেল করছো আমার কাছে লুকাইছো বাবার মায়ের ভয়ে, কিন্তু মারা গেলে যে কবরে যাবো ওখানকার প্রশ্ন আউট হয়ে গেছে, উত্তরও আউট হয়ে গেছে, তুমি এখানে ফেল করছো পালাইছো কিন্তু ওখানে পালাবা কোথায়, কথাটা আমার কাছে ওরকম ভাবে রয়ে গেছে, এটার জন্য আমি কোনো চিন্তিত না, কিন্তু নানির এই কথাটা আমার কাছে খুব মূল্যবান কথা হিসেবে রয়ে গেছিল।
প্রিয় শ্রোতা, আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবো, যে শৈশবের কথা উনি বর্ণনা করছেন, আর্থিকভাবে সচ্ছল একটা পরিবার, মোটামুটি মডারেট একটা পরিবার, সরকারি কর্মকর্তা বাবা, কিন্তু ছেলেটা, যে ছেলেটি আজকে এখানে কনফিউজ করছে, সেই ছেলেটি ওই সময় একটু বখাটে, বখাটে ইন দ্য সেন্স যে তার পরিবারের জায়গাটা থেকে আর দশটা ছেলেমেয়ের মতো সে না, কোথাও অন্যায় দেখলে প্রতিবাদ করে, কোথাও সবার আগে এক ধরনের লিডারশিপ নেয়ার মধ্যে তার একটা ক্রেডিট বা অ্যাটিটিউডের ব্যাপারগুলো আমরা লক্ষ্য করি, কিন্তু এই সব করতে গিয়ে তার বেসিক জিনিস যেটা, সেটা হচ্ছে লেখাপড়া, সেই জায়গাটা যথেষ্ট হ্যাম্পার্ড হয়েছে, এবং পরিবারের সাথে বাবার সাথে একটা বিশাল দূরত্ব ছিল সেটাও আমরা খেয়াল করলাম, এবং সেটার পেছনে এক ধরনের বড় ভাই সুলভ আচরণ, যেটা যে বয়সে আসা উচিত না সেটা তার মধ্যে প্রয়োগ করেছিল। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং, সেই যে সঞ্জীবনী সুধা সে খেলো, যেটা সে ব্যায়াম করতে গিয়ে তার মনে হয়েছে কোন একজন বড় ভাইয়ের সাজেশনে, সেটার থেকে তার লাইফে কিন্তু ড্রাগের একটা টার্নিং পয়েন্ট আছে, যেটা কিছুটা হলো সেই পর্বে মানে আমাদের ফার্স্ট পার্টে সে টাচ দিয়েছে। এরপরে যে অপরাধের জায়গাগুলো সেগুলো জায়গাতে আমরা ফিরব মাত্র চার মিনিট পর। তাকে দেখতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। এছাড়া চাইলে আপনারা এবিসি রেডিওর ফ্যান পেজেও আসতে পারেন। এছাড়া চাইলে আপনারা ফোন করে আপনাদের যে কনফেস করার বিষয়টি সেটা যদি খুব ছোট করে বলে আপনাদের ফোন নাম্বার দেন, তাহলে আজকে যে হেলাল এখানে উপস্থিত আছেন তার মতো আপনারাও সামনের পর্বগুলোতে অতিথি হতে পারবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। চার মিনিটের ছোট্ট একটা বিরতি, একটু পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Music Highway Route 892. It's a race to the finish line. Destination ABC. Stay tuned.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shokto Bolibo. Recharge yourself.
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। যারা এই অনুষ্ঠানে এসে কনফেস করতে চান জীবনের অপ্রিয় সত্যগুলো, লাখো মানুষের সামনে বলতে চান নামে কিংবা ছদ্ম নামে, এই অর্থে যে আপনার মতো করে ভুল বা অপরাধ সমাজে আর কেউ কখনো না করুক, কারণ আপনি জ্বলন্ত উদাহরণ নিজেই, যে ভুল করে অপরাধ করে আসলে জীবনে ভালো থাকা যায় না, সেই অর্থে যদি মানুষকে সচেতন করতে চান তাহলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এই নাম্বারে ফোন করার পরে আপনি ফোন থেকে কিছু কথা স্পষ্টভাবে শুনতে পাবেন, নির্দেশনা দেওয়া আছে, ওই নির্দেশনা অনুসারে আপনাকে 2 ডায়াল করতে হবে এবং তারপর আপনার জীবনের যে ভুলটি বা অপরাধটি সেটা খুব ছোট করে বলে আপনার সেল নাম্বার দিয়ে দিবেন, আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। অনেকেই এই অনুষ্ঠানে আসার জন্য বিভিন্ন রকমের প্রশ্নের মুখোমুখি হন এবং একই সাথে বিভিন্ন রকমের সন্দেহের মধ্যে থাকেন। আমাকে ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি অনেকের কাছে থেকে এরকম প্রশ্ন আমরা পেয়েছি যে এই ধরনের কনফেস করলে কোন ধরনের আইনি জটিলতা বা পুলিশি হয়রানি হওয়ার শিকার আছে কিনা, মানে ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা আছে কিনা। তাদের জন্য স্পষ্ট করে বলছি, এটি একটি রেডিও কনফেস অনুষ্ঠান এবং এখানে আইনি জটিলতা বা পুলিশের কাছ থেকে কোন ধরনের হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা নেই এবং সামাজিকভাবে আপনি যাতে হেয় প্রতিপন্ন না হন সেই দিকটা খেয়াল রেখেই আমরা আপনাকে এমন ভাবে উপস্থাপন করি যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়। সুতরাং ওই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করার কোনো সুযোগই নেই। ওকে, আমরা আপনার কাছে ফিরছিলাম যেখানটাতে আপনি ছিলেন, যে ব্যাক অব দ্য মাইন্ডে আপনার নানুর একটা কথা মনে বসে গেল যে সবই তো আউট হয়ে গেছে, মানে আখেরাতের কথা বোঝাচ্ছিল উনি, পরকালের কথা বোঝাচ্ছিল উনি। তারপর
ওখানে উনি যে কথাটা বললেন ওই কথাটা আর কি আমি ধরে রাখলাম আর কি। ওখানে উনি যে কথাটা খুব ক্লিয়ার ভাবে বললেন যে তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছো, ওখানে তো প্রশ্ন কি হবে তুমি জানো না, ফেল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমরা সকলে সেটা মেনে নিতে পারি না। তোমার বাবা রাগ করবে, এর জন্য তুমি পালায় আসছো। কিন্তু জীবনে যত মানুষ কবরে গেছে, প্রত্যেকটা মানুষ কবরে রাখার পরে ওদের প্রশ্নটা আউট করে দিছে, উত্তরটা আউট করে দিছে। এই প্রশ্ন উত্তরটা যদি জানা থাকে ওই দিন তোমাকে কারোর কাছে লুকাতে হবে না, কিন্তু আজকে লুকাইছো, কিন্তু ওই দিন উত্তর না দিতে পারলে তুমি কার কাছে যাই লুকাবা। কথাটা নিয়ে আমি চলে আসি, আমার বাবা আমার উপরে মনক্ষুণ্ণ অবস্থায় থাকে, আমি ঢাকায় এসে আরো মদের সঙ্গে আস্তে আস্তে,
মানে সেই সময়টাতে আপনি মদ নেওয়া শুরু করেছেন নাকি আপনি ওই অমৃত সুধা থেকে,
ওই মৃত সঞ্জীবিনী ওটা, আর কেরু বলে একটা ইয়ে ছিল, কোম্পানি ছিল,
মানে আপনি SSC পড়ার সময় থেকে আপনি নেওয়া
শুরু করে আর কি।
এটা কিভাবে নেওয়া হলো, আপনাকে কে প্রথম অফার করলো?
না, ওই যে ব্যায়াম করার পরে বলছিল মুরাদ ভাই, তখন থেকে খেতে খেতে পরে দেখি যে এটা খেলে একটু সুন্দর লাগে, একটা উগ্র ভাব থাকে
না, সেটা তো ওটা ওই সুধা। তারপর ওখান থেকে ডাইভার্ট হলেন আরেকটা ড্রাগে,
কেরুতে আসলাম,
কেরুতে।
সেটা নিয়ে আসলো আরেকটা বন্ধু আর কি, সে বলে যে এটার থেকে এটা ভালো, কেরুর ওই ইয়েটা খাওয়া শুরু করলাম। তখন আবার গাঁজা খাওয়া শুরু করলাম কেরুর সঙ্গে,
কেরুর সাথে গাঁজাও খাওয়া শুরু,
গাঁজা খাওয়া শুরু।
তখন আপনি জানতেন না যে এগুলো খারাপ, এগুলো খাওয়াটা উচিত না,
এটা ওরকম ভাবে আমি সত্যি কথা বলতে জানতাম না।
মনে হলো যে ঠিক আছে,
মনে হচ্ছে যুবক মানে এটাই হলো জীবনের একটা কাজ যেটা করা উচিত,
করা উচিত। এবং ইয়াং বয়স এটা না করলে কেমন যেন
মানে খুব খারাপ দেখায়,
ডিসক্রেডিট হয়ে যায়,
ডিসক্রেডিট হয়ে
যায়। সো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা। হ্যাঁ বলুন।
তারপর ওখান থেকে নীলক্ষেতে আমি একটা আড্ডায় যাওয়া শুরু করলাম, নীলক্ষেতে ওখানে আড্ডাতে গাঞ্জা খাওয়া শুরু করলাম। তো ওই ওইখানে কেরু খেতাম আর ওই যে কলকি খেতাম,
কলকি
কলকিতে গাঞ্জা খেতাম। পরে কলকি খেতে খেতে এমন একটা অবস্থা হলো, আর ওখানে ওই বলাকা সিনেমা হলে ব্ল্যাকাররা বসতো, তো ওদের সুখ দুঃখের গল্প শুনতাম, এগুলো করতাম। কারোর কোন দুঃখ দূর করতে পারলে কোথাও যে মারামারি করতাম বা কাউকে হেল্প করতে চলে যেতাম। হ্যাঁ, এটা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে গেছি, এটার পয়সার বিনিময় অনেকে করে, কিন্তু আমার কাছে এটা মুখ্য ছিল, মুখ্য ছিল যে ওর এই অন্যায়টা কেন হবে। তো এরকম ভাবে হতে হতে আমি কোন এক সময় আজিমপুরে গুন্ডা এবং মস্তান হিলাম নামে পরিচিত হয়ে গেলাম।
গুন্ডামি কি করলেন তখন নাকি এমনিতেই পরিচিত হয়ে গেলেন?
ওই যে এইসব কাজ করতে করতে এগুলো রিপোর্ট আসা শুরু, যেমন আজিমপুরের কোন মেয়েকে কোথাও কেউ অপমান করছে, আমি যাই তার জন্য মারামারি করতাম।
ওকে, মানে একদম বাংলা সিনেমার হিরোর মতো,
হিরোর মতো, রাইট। এটা
পড়াশোনা তখন মানে শিখে উঠে গেছে, আর
পড়াশোনা শিখে মানে কি, ওই যে ম্যাট্রিক ফেল করার পরে পরের বছর ম্যাট্রিক দিব, আর ম্যাট্রিকটা দিচ্ছিলাম এই জন্য বাবাকে খুশি করার জন্য যে একটুখানি পড়ালেখা করলে বাবা অ্যাটলিস্ট ঘরে থাকতে দিবে। আর সেই সঙ্গে ওই পরীক্ষা দিলে তো তিন মাস তখন বন্ধ থাকতো, রেজাল্ট এখনকার মতো এত জলদি বের হতো না, তো আমি ওই তিন মাস তো আমাকে কাউকে জবাবদিহি করতে হবে না। এরকম করতে করতে
আপনি এখানে পরিচিতি পেলেন গুন্ডা হেলাল নামে,
গুন্ডা হেলাল নামে। এবং তখন আজিমপুরের অনেক বাপমাই তার সন্তানকে, যারা পুরানা আজিমপুরের আছে তারা বলতে পারবে যে তাদের বাপমারা ঘুম পাড়াতো যে না ঘুমালে হেলাল আসবে, সে তো ঘুমায় যাও। তো ওইভাবে আর কি আমি চলতে থাকলাম। ব্ল্যাকারদের ওগুলা ইয়ে করতে যে একদিন আমি সেদিনকে দেরি করে গেছি যে গাঞ্জা খাবো, খাচ্ছি আর কি। তো তখন শুনলাম যে বলাকার ব্ল্যাকারদেরকে মারতেছে। তখনকার সময় মিলন ভাই বলে একজন ছিলেন, তার ছোট ভাই ছানা, সে পরে আমার বন্ধু হয়ে গেছিল। ওইটার সময় আমি ছানাকে চিনতাম না, আর মিলন ভাইয়ের নাম শুনছি, তাকেও কখনো দেখিনি, যাকে মুরগি মিলন বলতো আর কি, কোন এক সময় কোর্টে গুলি করে মারা মেরে ফেলা হয়েছিল। তো মিলন ভাইয়ের ভাই বলাকা হলে খুব ইয়ে করতেছে, অত্যাচার করতেছে ব্ল্যাকারদের। আমি এটা শুনে গেছি আমি যে ওকে কে কি এটা না জেনে ওকে আমিও মারছি। এখানে ওই মারামারির পরে আমি যখন সিনেমা হলে বসে, আমরা অনেকে বাইরে গুনগুন আওয়াজ শুনে আমি যখন বের হয়েছি, হঠাৎ দেখলাম যে একটা টুল ছুড়ে ফেলানো হয়েছিল আমার কানে লাগলো অল্প একটু।
মানে আপনি ওকে মেরে সিনেমা হলে ঢুকে সিনেমা দেখতে বসে গেছেন?
মানে আমি তো এটা
ভেরি মানে ডোন্ট কেয়ার এনিথিং, মাই গুডনেস। আপনার সঙ্গে ওই সময়টাতে আপনাকে কোম্পানি দেওয়ার মতো কেউ ছিল?
ওই যে বন্ধুটা তনুর কথা বললাম,
আপনাদের গ্রুপে কয়জন ছিল?
আমরা তখন ছয় সাতজন ছিলাম,
ছয় সাতজন ছিলেন। কোন ধরনের কোন অস্ত্রকে ব্যবহার করতেন সেই সময়টা?
আমি কখনোই অস্ত্র ব্যবহারকে পছন্দ করতাম,
মানে ওই সময়টাতে শুধু হাতাহাতি করতেন।
অস্ত্র ছিল,
অস্ত্র কোথায় পেলেন?
অস্ত্র জোগাড় করা হতো আমাদের।
আচ্ছা, কি অস্ত্র ছিল ওটা?
আমার কাছে রিভলভার ছিল।
পেলেন কিভাবে রিভলভারটা?
আমার আরেকটা বন্ধু ঢাকা কলেজের বন্ধু, তাকে
আপনাদের গ্রুপের কেউ একজন ম্যানেজ করে,
ম্যানেজ করে।
সো দ্যাট ওয়াজ অ্যানাদার পাওয়ার আপনাদের পুরো গ্রুপের জন্য, কিছু একটা করলে গুলি করে দেবেন, ফাইন। ওকে, তারপর
মিলন ভাই তখন ওখানে এসে যখন এটা করলো, তখন আমাদের আজিমপুরে একটা ছেলে আমাকে বললো, মিলন আসছে, ও তো কাউকে মেরে ফেলতে কোনো কণ্ঠাবোধ করে না, তুই এখান থেকে পালাই যা। তখন মিলন ভাই যখন রিভলভার বের করছে, তো আমি তখন আর পালাইনি, কিন্তু তনু আবার ওর হাতটা ধরাতো, ওই গুলিটা উপরে ছাদে লাগে।
ও ও,
গুলিটা ছাদে লাগে। তখন মিলন ভাইকে বলতেছে, মিলন ভাই, তনু বলতেছে যে আপনার রিভলভার নেই। তখন যারা আসছিল মিলন ভাইয়ের সঙ্গে, তারা আবার এই যে আমার এরকম গন্ডগোল, বিভিন্ন দিকে মারামারি, বিভিন্ন দিকের প্রতিবাদের কারণে অনেকে আমাকে চিনত। তখন মিলন ভাই আমাকে চিনত না, বা নাম শুনছি কিনা আমি জানিও না, কিন্তু আমি তার নাম শুনছি। কিন্তু তার সঙ্গে যারা সাথী আসছিল, সানা ছিল, মানিক আসছিল, মুরাদ ভাই আসছিল, এরা আবার আমাকে নামে চিন মানে চিনত। ওরা আমাকে সেভ করতে চেষ্টা করে, কারণ ওরা জানতো যে আমার ভিতরে কোন লোভ লালসা কাজ করতেছে না, আমি প্রতিবাদী ছিলাম অন্যায়ের বিরুদ্ধে। তো ওরা আমাকে বাঁচাতে চেষ্টা করে। তখন মিলন ভাইকে বললাম, মিলন ভাই, আপনার কাছে রিভলভার আছে, আমাদের কাছে রিভলভার আছে, কিন্তু গোলাগুলির জন্য তো যদি এমনি মারামারি করতে হয়, আপনার দাওয়াত দেন, আমরাও দাওয়াত দিই। তো তখন মতি ভাই বলে আমাদের পলাশির একজন বড় সিনিয়র, সে আবার একজন নাম করা লোক ছিল, তো উনি আসাতে, ওই যে সজীব ভাইয়ের নাম বললাম, ওনারা সব তখনকার মুক্তিযোদ্ধ, তো ওনাদের নামেও সবাই চিনত। তো উনি এসে ওখানে মীমাংসা করে দেয়, আমরা আমার মতো চলে যাই, ওনারা ওনার মতো চলে আসে। তো এই স্টাইলে আমার জীবন চলতে চলতে তখন ১৯৭৬ সালে আমি ফারাক্কা মিছিলে যাওয়ার সুযোগ পাই ভাসানী সাহেবের সঙ্গে। আমার এই চঞ্চলতার কারণে তখন জাদু মিয়া আমাকে একবার তার বাসায় ডেকে নিয়েছিলেন।
কে নিয়েছিলেন?
মশিউর রহমান জাদু মিয়া, উনি পরে প্রাইম মিনিস্টার ছিলেন তখন।
ওই সময়টাতে গিয়েছিলেন আপনার সঙ্গে সম্পর্ক কিভাবে?
উনি হল গা ঢাকা ইউনিভার্সিটির ডালিবাই কায়েসবাই যারা ছাত্র ইউনিয়নের নেতা ছিল তারা গুন্ডা হিসাবে মানে যে মারামারি করি তখন 75 পরে
জানতো
ব্যবহারের
জন্য মনে করেছে আপনি কাজ করতে পারবেন ওখানে
ব্যবহারের জন্য ডাকা হয়েছিল। তো তখন ওই যাদু মিয়ারা যখন ডালি ভাইরা যখন ফারাক্কাতে যায় তখন ভাসানী সাহেবের যে 6-7 জন কাছের বডিগার্ড ছিল তার ভিতরে আমি একজন ছিলাম।
মাওলানা ভাসানী?
ভাসানী সাহেব।
আমরা ভাসানীকে আপনি খুব
কাছ থেকে দেখেছি। ভাসানী সাহেব তখন ওই যখন ওনার সঙ্গে প্রেমতলিতে দুপুরে খাওয়ার পরে উনি একটা কথা বলছিলেন বঙ্গবন্ধু যেমন ওই কথাটা ওনার এই কথাটা আমার কাছে রয়ে গেছে আর আমার নানির ওই কথাটা। ওখানে ভাসানী সাহেব একটা কথা বলছিলেন জোহরের নামাজের পরে উনি খাওয়া দাওয়া করে বলছিলেন এই দেশের মানুষ আজান শুনে যেমনি মসজিদে আসে ওরা যদি সালামের অর্থ একে অপরের সঙ্গে বুঝতো তাহলে ওনারা যদি একসঙ্গে বের হয়ে আসতো একসঙ্গে থাকতো এদেশে পানি তো দূরের কথা বালিও কারণ নেওয়ার ক্ষমতা ছিল না। এই কথাটা আমার আমি তো চাই মানে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমার চাওয়াই তো ছিল যে সবাই সুন্দর থাকবে সেতে এই কথাটা আমার ইয়ে ছিল। তারপরে ওখান থেকে ফারাক্কা থেকে আসার পরে আমি তো ড্রাগের ভিতরে আছি এটার ভিতরে করতে করতে কোনো এক সময় ডিসিশন নিলাম যে আমি এখানে এর ভিতরে আবার
একটা ড্রাগ নিচ্ছেন আপনি ফ্যামিলিতে কোন ধরনের ইম্প্যাক্ট পড়ছিল ফ্যামিলিতে জানলো?
ফ্যামিলিতে জানতো মানে কি আমার বোনরা ওখানে আমাকে মায়া করে এই জন্য বোন মনে হয় জীবনে সবারই জীবনে বোনদেরকে বেশি ভালোবাসা উচিত এটা আমি সবার কাছে অনুরোধ করতে চাই প্লিজ বোনদেরকে যাই করুক নাই করুক তাদেরকে একটু ভালোবেসে বেশি। হ্যাঁ আমার বোনরা রাতের বেলা আমার জন্য অপেক্ষা করতো আমি খেয়ে গেলে আমার বাবা যদি এসে জিজ্ঞেস করতো হেলাল কই কোল বালিশকে বালিশ সাজায় ওটাকে তো দেখে তো ঘুমাচ্ছে এরকম করে আমাকে জীবনে অনেকবার আমাকে
সেভ করেছে
সেভ করছে আমার মা এবং দুই বোন। আমার মায়ের ইতিহাস আমার মার কাছ থেকে জানা যে আমি 17 মা গুনে রাখছে 17 আমি বাড়িঘর ছেড়ে চলে গেছিলাম
পালিয়েছেন
পালিয়েছি মা বোনরা এরকম ভাবে আমাকে
ড্রাগ মানে তখন আপনি কি নিচ্ছেন?
তখন আমি ওই যে সোনানিল ট্যাবলেট পাওয়া যেত একটা
সোনানিল
এই ট্যাবলেটটা মানে একটু গুঁড়া করে খেলে একটু ঘুম ঘুম ভাব তারপরে সকালবেলা হলো গাঞ্জা ঘুমের থেকে উঠে আর সন্ধ্যার সময় হলো মদ খেতাম কারণ সন্ধ্যার সময় বিভিন্ন রকম বিচার কাচার লোকজন উগ্রপন্থী সবাই আজিমপুরে আসতো
সবার সাথে এগুলো ডিল করতে গিয়ে আপনি এই জিনিসগুলো করতেন?
করতাম আজিমপুর কমিউনিটি সেন্টারে বসতাম ওখানে জুয়া খেলা হইতো আমি জুয়া খেলতাম না অবশ্য
কিন্তু একটা জিনিস আপনার প্রতি আপনি কি এনজয় করতেন যে সবাই আপনাকে একটু আলাদাভাবে চিনছে গুন্ডা হেলাল নামে আপনি পরিচিত পেয়েছেন সবাই একটু আলাদাভাবে মর্যাদার চোখে দেখছে একটু রেসপেক্ট সমীহর চোখে দেখছে ঠিক রেসপেক্ট বলবো না মানে ভয়ে ভয়ে চলছে এই জিনিসগুলো কি এনজয় করতেন?
এই জিনিসগুলিকে আমার কাছে মনে হচ্ছে যে আমাকে কেউ ভয় করে ভয় করতো কিন্তু এটা ভালোবাসাটাকে আমি বুঝাতে চেষ্টা করতাম সবাইকে কিন্তু আমি এনজয় করতাম এই জন্য না যে আমি গুন্ডা হেলাল হওয়ার জন্য এনজয় করতাম না আমি সুন্দর জিনিসটা পাওয়ার জন্য করতে যে গুন্ডা নামটা এসে এটা আমাকে বদল করতো কিন্তু ওই যে এনজয় করার যে আমি এটা হওয়ার কারণে আমি আরো 10 জনের ক্ষতি মানে যাই কেড়ে নিয়ে আসবো এই করব এটার আমার কোন সময় কাজ করে
সামহাও আমার কাছে মনে হয়েছে যে আপনি পথটা আসলে অসৎ পথ অন্যায়ের পথ কিন্তু তার মধ্যে ন্যায় খোঁজার চেষ্টা করছেন
মানে ওই সময় এটা করা ছাড়া আর কোন পথ ছিল
না।
তারপরে 76 এর শেষে আমরা তিনটা বন্ধু আমার খালাতো ভাই আসলো পাবনার থেকে হঠাৎ করে সে এসে সে আমাকে খুব ভালোবাসতো পান্না মানে একটু বড় সে এসে আমাকে একটা ক্যামেরার লেন্স দিল যে এটা বিক্রি করে তুমি এই টাকাটা নিও মানে ওকে আমি দুঃখের কথা তো বলছি দোকানদাররা টাকা পায় কিন্তু কেউ কোনো কথা বলে না
এই টাকাগুলো আপনি যে ড্রাগগুলো নিতেন এই টাকাগুলো কোথা থেকে আসতো?
এই টাকাগুলো যে বন্ধু বান্ধব যারা
ধার ধুর করে
না না যারা বন্ধু বান্ধব আমাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে চাইত
তারাই
আমার জন্য করতো আমার টাকা পয়সা খুব একটা
অভাব হতো না
অভাব হতো কিন্তু বন্ধু বান্ধব আসটা চা নাস্তা খাওয়ানোর জন্য ওটা আমাকে দোকান থেকে ধার করা ছাড়া অন্য কোনো পথ ছিল না আমার। হ্যাঁ তখন আমার ওই ভাইটা টাকাটা দিল টাকাটা দেওয়ার পর আমাদের একটা বন্ধু ছিল রতন এবং খসরু তারা আমার সঙ্গে মারামারি করতে যেত আমাকে কেউ কিছু বললে তারা আমার জন্য অনেক কিছু করছে কিন্তু তাদের একটা ইয়ে ছিল কামনা ছিল যে ওর ল্যাবরেটরি স্কুলে পড়তো ওর মেধা আছে ওইভাবে জীবনটা নষ্ট না করো। তো ওরা তখন আমাকে বললো যে তোমার আমরা বিদেশ চলে যাব বিদেশ যাওয়ার জন্য ওই টাকাটা দিয়ে আমি পাসপোর্ট বানাইলাম তো ওই পাসপোর্ট বানাতে যে আব্বার কাছে
মানে ক্যামেরা লেন্সের টাকাটা দিয়ে
বিক্রি করে দিয়ে পাসপোর্ট বানাতে যখন আব্বার কাছে সিগনেচার তখন আব্বা বললো এই টাকা কোথায় পেয়েছে আমার মাকে জিজ্ঞেস করছে আমার সঙ্গে তো কথা বলেন না উনি
একেবারেই বলতেন না
ওনার খাওয়ার টেবিলে খাওয়ার নিষেধ ছিল আমার
মানে খাবার টেবিলে আপনার যাওয়া নিষেধ ছিল বাবার
উনি যে টেবিলে বসে খাইতেন ওই টেবিলে আমার খাওয়া নেই, যার জন্য আমি সকাল ছোটবেলা থেকে কেন জানি না এখন পরে এসে জানছি যে মাটিতে বসে খাওয়া ভালো, যার জন্য আমার ছোটবেলা মাটিতে বসে খেতে এসে বেশি রান্না করি।
ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, এন্ড আপসেট করে দিল আমাদেরকে। ওকে, যাই হোক, হ্যাঁ বলুন। বাবা চাইতো যে আপনি লাইফটা থেকে যেকোনো ভাবে বের হয়ে আসেন, বাবা প্রচন্ড মানে
ভালোবাসার থেকে, ভালোবাসার থেকে
কষ্ট পাইছে চান,
কারণ হি ওয়াজ এ গুড মানে এক্সিলেন্ট ম্যান। যাই হোক, ওই এটা বানানোর পরে 77 এ রতন চলে গেল সুইডেনে। আমি তখন মানে সুইডেনে ওর সঙ্গে যাওয়ার মতো আমার টাকা ছিল না।
আপনি কেন মানে দেশ ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছেন?
আমি চিন্তা করতেছি যে আমি ড্রাগ করতেছি, আমি যে মারামারি কাটাকাটি,
সো ইউ ওয়ান্ট আ ভেরি ফ্রি লাইফ, রাইট?
না, আমি ড্রাগের জন্য ফ্রি লাইফে চলে যেতে চাচ্ছি, কিন্তু আমি অন্যায় যে ইয়েটা আছে এটা আমি কিছু করতে পারতাছি না। দেখতেছি এটাতে আমি বরঞ্চ আমার বন্ধু বান্ধব আর অন্যায়ের ভিতরে বেশি জড়ায় যাচ্ছে, চিন্তাই করতেছে এটা। কিন্তু আজিমপুরে 78 পর্যন্ত কোন ডাকাতি হয়নি আমি থাকা অবস্থায়। তারা বাইরে যেয়ে করতো, আমিও বাইরে গেছি তাদের সঙ্গে ডাকাতি করার জন্য গেছি। আমি বাইরে খাড়াই থাকছি, ওরা ডাকাতি করে আসছে, কিন্তু আমাকে এসে ভাগের টাকা কখনো দিতে পারেনি।
মানে আপনি নেননি?
না, মানে জানে যে ওর দরকার নেই তো, কারণ ওরা খরচ করতো, মানে আমার ভাগের টাকা দিতে।
আপনি সরাসরি ইনভলভ হতেন না, অ্যাক্টিভিটিজ এর মধ্যে থাকতেন না, বাট সামহাও আপনি দলের মধ্যে থাকতেন,
কারণ আমি চাইতাম যে এই মানুষগুলিকে দিয়ে তো ভালো কাজ ভবিষ্যতে হবে, এটা একটা আশা ছিল।
কোয়াইট কন্ট্রাডিক্টরি, বাট সেটা তো আপনি অন্যভাবেও করতে পারতেন, তাহলে আপনি ডাকাতি কেন করতে দিলেন? আমার কাছে একটা জিনিস যেটা মনে হচ্ছে যে আপনি আসলে কনফিউশনে ছিলেন, ব্যাপারটা কি এরকম যে
কনফিউশন, হ্যাঁ
কোয়াইট কনফিউশন, এরকম যে আপনি পারছেন না ওইভাবে করতে, আবার বন্ধুত্বের মায়াও ছাড়তে পারছেন, আপনি যদি ওদের সঙ্গ ছেড়ে দেন তাহলে আপনি ড্রাগের পয়সা গুলো পাবেন কোথা থেকে, সেটার কারণ হতে পারে
ড্রাগের? হ্যাঁ, এটা হতে পারে, এটা এটা তখন ছিল। যাই হোক, এটা করতে করতে দেখলাম যে জীবনটা তো এরকম না আসলে। তখন আমি একটা মেয়েকে ভালোবাসি আর কি, একটা গল্প শুনে।
গল্প শুনে মানে?
মানে স্বাধীনতা যুদ্ধের সময় তার বাপ মা মারা গেছে, একজন এসে বলল সে তার খালার বাসায় থাকে, তার খালা তাকে খুব একটা ভালো ব্যবহার করে না। ওই মেয়েটার গল্প শুনে তখন ওই যে গান শুনতাম, অনেক গল্প শুনেছি, গল্প শুনে আমি তাকে ভালোবেসেছি, তো ঠিক ওরকম ভাবে গল্প শুনে ওই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলি এবং সবাই আজিমপুরে ডিক্লেয়ার করে দেই আমি এই মেয়েটাকে ভালোবাসি। মেয়েটার নাম রত্না ছিল।
মেয়েটাকে দেখার আগে ভালোবেসে ফেলে?
দেখিনি তখনো, তাকে আমি চোখে দেখিনি, না দেখে গল্প শুনে। তো ওই ভালোবাসাটা আবার আমার বন্ধু হিরু নামে একটা বন্ধু আসছিল, তো ও আবার এই আমার এই দুঃখটাকে দেখে খুব মায়া হয়, ও যে একদিনকে এই মেয়েটার সঙ্গে কথা বলে। কিন্তু আমি ওই মেয়েটা যাওয়ার সময় বসে থাকতাম, ওর টিফিন টাইম স্কুলে যখন হতো ওই অনুযায়ী আমি টিফিন খেতাম, আবার বিকেলে যখন বাসে ফেরত চলে যেত তখন আমি যাই লাঞ্চের খাবার খেতাম। এটা ছিল আমার ভালোবাসা, সে জানতো না যে আমি তাকে ভালোবাসি, একচেটিয়া ভালোবাসা আর কি। তো তখন ওই হিরু কথা বলার পরে বললো যে দেখ ওর বাপ মা তো নাই, ওর তো স্বপ্ন ডাক্তার হওয়ার, আর ডাক্তার হওয়ার আগে বিয়ে করবে না। আমি তখন চিন্তা করলাম আমার এই জীবন থেকে বের হয়ে আসার একটাই পথ, আমি বিদেশ চলে যাই। বিদেশ চলে যাবো, তখন ওই 78 আমি দেশ ছেড়ে চলে যাই।
আচ্ছা, এই টাকাটা পেলেন কোথা থেকে?
এই টাকাটা আমার নানার কাছ থেকে কিছু টাকা আর আমার আম্মা কিছু টাকা জোগাড় করে দিয়েছিলেন।
আচ্ছা,
কিছু টাকা আমার খালুর কাছ থেকে নিচ্ছিল খুশ্রমত আমার মা, কিন্তু বাবা এখানে কিভাবে আম্মাকে দিচ্ছেন না দিচ্ছেন আমি জানি না, কারণ আমি যেদিনকে বিদেশ যাব সেদিনকে বাবাকে যখন বলতে গেছি তখন বাবা আমাকে উত্তর দিচ্ছে ও তুমি সত্যি বিদেশ চলে যাচ্ছ? এই কথাটার অর্থে আমি যে আমার বাবা জানতেন কিনা যে আমার জন্য যে টাকা দিচ্ছেন সেটা আমার জানি, তবে আমার মা আমাকে জোগাড় করে দিয়েছিলেন।
ওকে ওকে,
তা আমি 78 দেশ ছেড়ে চলে যাই, রাশিয়া হয়ে ইটালি হয়ে জার্মানিতে যেতে চেষ্টা করি, জার্মানিতে আমাকে ঢুকতে দেয় না।
মানে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কোনো কিছু ফিক্সড ছিল না?
কোনো ফিক্স না, ফিক্সড ছিল যাচ্ছি আমরা।
কোথায় যাচ্ছেন?
সুইডেনে যাওয়ার জন্য জার্মানিতে যাচ্ছি।
কি করবেন ওখানে গিয়ে?
জার্মানিতে যে কাজকাম করে,
একটা
কাজ করে, যেটাই কাজ হোক, কাজকাম করে আমি আস্তে আস্তে সুইডেনের দিকে যাবো। সুইডেন টার্গেট ছিল যে বন্ধুরা সুইডেন গেছে। আমি প্রথম ধাক্কা হলো আমরা ইটালিতে থেকে জার্মানিতে যাওয়ার সময় জার্মানিতে ঢুকতে দিল না। এই এখন পদে পদে লেখাপড়ার ফেল করছি ঠিকই, কিন্তু লেখাপড়ার যে শিক্ষাগুলি দশে দশ জটটুকু, যে ছোটবেলা যেটা ভালো স্টুডেন্ট থাকার কারণে যে জিনিসগুলি আমার মেধার ভিতরে ছিল ওই জিনিসগুলি দেখা শুরু হলো। ওর ভিতরে প্রথম হলো আমাকে যখন জার্মানি থেকে ফেরত পাঠায় দিল, আমি ন্যাচারালি সুইজারল্যান্ডে আবার আসতে হলো, সুইজারল্যান্ড থেকে আমি আবার ইতালিতে যাব। এখন যে জীবনটা আমার সুইজারল্যান্ড থেকে শুরু হলো, মানে এই যে জার্মানি ফেরত পাঠানোটা আমার কাছে মনে হয়েছে দোষের, কিন্তু আমার কাছে মনে হয় যে ওইটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট।
না ফাইন, কিন্তু এরকম একটা দেশে আপনার কোন আত্মীয় নেই, কেউ নেই, কোথায় থাকলেন, কি করলেন, কিভাবে শুরু হলো লাইফ?
না, আমরা দুজন বন্ধু মিলে গেছিলাম ইতালিতে, একজন একটা ঠিকানা নিয়ে গেছিলাম, তাকে যাই খুঁজে পাইনি।
আচ্ছা,
মানে তার ঠিকানায় যাওয়ার দরকার হয়নি, কারণ আমরা শুনছি যে ইতালিতে গেলে
টিকিট কাটা যায় জার্মানির টিকিট কাটতে গেছি ট্রেন স্টেশনে টিকিট কেটে জার্মানির দিকে রওনা দিছি কিন্তু তখন জার্মানিতে যাওয়া যে ফেরত দেওয়া শুরু হয়েছে এটা আমরা জানতাম না ইনফরমেশন
আচ্ছা আচ্ছা
যাতে ফেরত হওয়ার পরে আমি জানতে পারলাম যে এরকম ফেরত দেয় সুইজারল্যান্ডে যখন ফেরত দিল আমরা বাথরুমের ভিতরে এসে যখন বাথরুম ব্যবহার করলাম বাথরুম ব্যবহার করতে যে এখন বাথরুমে তো কোনো কল আছে কিন্তু কোনো সুইচ নাই 1978 কথা বলতেছি আমি কিন্তু আর আমি বিদেশের এই গল্প আমার বন্ধু যতদের কাছে বলছি 2004 বা 2003 সালের আগে আমি কখনো কিন্তু এই গল্প কারো কাছে করিনি কারণ এই জন্য সবাই মনে করবো বিদেশ থাকে দেখা চাপাবাজ মনে করবে দেখা আমি কখনো বলিনি কারণ ওখানে তখন ওই সেন্সার কল ছিল
এই কত সালের কথা বলছি 78
সুইজারল্যান্ডে
মানে অটোমেটিক্যালি আপনি হাত দিলে ওখান থেকে
আমি তো জানি না এটা তো আমার দেখে অভ্যাস না যেহেতু আমাদের জার্মানি থেকে ফেরত দিয়েছি স্টেশনে আমি বাথরুমে গেছি বাথরুম করার পরে বাথরুম করার পরে হঠাৎ করে দেখি যে ফ্লাশ একটা আওয়াজ হলো আমি আমার বন্ধুকে বললাম ও ইউনিভার্সিটিতে পড়তো আর আমি তো দুষ্টের একই বন্ধু তো ইউনিভার্সিটিতে পর্যন্ত পড়াশোনা করে গেছে আর কি মানে আর আমি হলো তখন মানে
পাস করেনি
ফেল করে শেষ তারপরে লেখাপড়া করিনি আমি এখন কল ধরে নাড়তেছে এখানে পানি বের হবে তাহলে এটা সুইচ কোথায় তো ঢাকা ইউনিভার্সিটিতে যখন ওই যে পলিটিক্যাল কারণে যাওয়া আসা হইতো হোস্টেলে দেখতাম ওই যে বেসিনের নিচে হেলোকা ওই যে ওইটা দিয়ে উপর দেওয়া না তা আমি হচ্ছে এখানে হয়তো এরকম সিস্টেম হবে তা আমি ওটা খুঁজতে যাই দেখি কোনো কিছু নাই তো কলে হাত দিয়ে হঠাৎ করে দেখি পানি বেরিয়েছে এখন কিছুক্ষণ খেলছি আমরা দুইজন
রাইট
সো ক্লিন আনবিলিভেবল মানে তখন মানে বাথরুম আমরা দুজন আমাদের তো বাথরুমে থাকতে দিল তো আমাদের জীবন চলে যেত বলতেছে একে অপরকে এখন হাত করার পরে আমি পিছনে গেছি পিছনে যাওয়ার পরে হঠাৎ বাতাস শুরু হয়েছে এই বাতাস শুরুতে আমার মানে ওই পিছনে যে যখন দেওয়ালে দিয়ে করছেন ওই যে দেওয়ালের ভিতরে যে হাত শুকায়
হাত শুকানো
ওইটা ওইটা আমার পিঠে লেগে বাতাস শুরু হয়েছে তো তখন ও আবার ওই যে ইউনিভার্সিটি পড়ার কারণে বা কোনো কারণে হবে ওলে এটা দিয়ে হাত শুকাইতে ওখানে আবার কিছুক্ষণ খেললাম কারণ আমাদের তো এখন জীবনে আর কোনো কিছু নাই কারণ আমরা তো ফেরত বাইরে এসে আমরা যখন এক স্টেশন থেকে আরেক স্টেশনে যে আমাদের ট্রেন নিতে হবে
আপনাদের কি নিরুদ্দেশ যাত্রা নাকি মানে কোথায় যাচ্ছেন কি করবেন কি কোনো
ওই যে ঠিকানা একটা ছিল আমরা জার্মানিতে যাওয়ার কথা
কিন্তু যেতে পারলেন না সুইজারল্যান্ডে এখন কি করছেন মানে
এখন আবার ইটালিতে ব্যাক করবো
ইটালিতে গিয়ে কি করবেন
ইটালিতে যে ওই লোকের সঙ্গে দেখা করবো আবার যদি অল্টারনেটিভ কোন পথ বের করা যায়
মানে একদম বিদেশ বিভাগে গিয়ে একেবারে নিরুদ্দেশ ঠিকানাহীন এরকম একটা যাত্রা কোথায় কি হবে না হবে কোনো ঠিক ঠিকানা নেই
সো এক্সিলেন্ট মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আনবিলিভেবলি যে উনি মানুষকে যে কত কিছু দিতে পারেন ইচ্ছা করলে
আমরা সেটা শুনি স্টেপ বাই স্টেপ তখন অ্যাডভেঞ্চারাস বলুন তারপর
তখন আমি ওখান থেকে যখন আমি সুইজারল্যান্ড থেকে ফেরত আসতেছি তখন একজন লোকের কাছে আমরা ভাঙা ভাঙা ইংলিশ দিয়ে যে আমরা অমুক স্টেশনে যাবো তো ওই লোকটা যখন আমাকে দেখাতে নিয়ে যাবে তখন আমি সিগারেটের প্যাকেটটা শিখে শেষ হচ্ছে বাংলাদেশ স্টাইলে রাস্তায় ফেলে দিছি তো ওই লোকটা সিগারেটের প্যাকেটটা উঠেছে তখন আমি আমার বন্ধুকে বাংলায় উনি সামনে হাঁটতেছে আমি বাংলায় বলতেছি মনে হয় এই লোকটা আমাদের দেশের মতো যে সিগারেটের প্যাকেট খেলে না চারা দিয়ে আপনি জানেন আপনাদের বয়স
আমরা খেলেছি
ওই চারা দিয়ে মানে কোন প্যাকেটের দাম অনুযায়ী উনি এরাও মনে হয় খেলে এর জন্য প্যাকেটটা নিছে কিছু তো যাওয়ার পরে লোকটা সিগারেটের প্যাকেটটা একটা ডাস্টবিনে ফেলে দিল
সেটা আপনি অবজার্ভ করলেন
আমি মানে এটা পড়ালেখার সঙ্গে মিলালাম পড়ালেখায় পড়ছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা
ইমানের অঙ্গ
ইমানের অঙ্গ আমি দেখলাম যে এখানে এখন রিফ্লেক্ট করতেছে পড়াশোনা সব ওই লোকটা নিয়ে যায় আমাদেরকে নাস্তা খাওয়ালো নাস্তা খাওয়ায় উনি যায় আমাদেরকে পুলিশের কাছে দিয়ে দিল হ্যাঁ পুলিশের কাছে দিল এটা পরে জানছি যে সুইজারল্যান্ডের পুলিশ হলো মানুষকে হেল্প করার জন্য পথ হারা মানুষকে পথ দেখানোর জন্য তো ওখানে গেলাম ওরা আমাদেরকে নিয়ে যেয়ে স্টেশনে দিল আমরা আবার ইটালিতে চলে আসলাম ইটালিতে এসে যখন ওই মফিজ ভাইয়ের সঙ্গে দেখা করলাম মফিজ ভাই আমাদেরকে বললো যে আপনাদের তো এরকম হয়ে গেছে সিল পড়ছে এই সিল উঠাইতে হবে এখন এই সিল উঠানোর জন্য কালি খুঁজে বের করলাম বের করে সিল উঠাল
মানে জার্মানির থেকে ঢুকতে দেয়নি ওটার সিল
ওই সিলটা তুলতে হবে নাহলে তো আবার ঢুকতে পারবেন না তো ওই সিলটা তোলার পরে এখন বাবুল দা বলে একজন ছিলেন সব পথেই কিন্তু পরিচয় হচ্ছে
স্টেপ বাই স্টেপ
স্টেপ বাই স্টেপ ওই বাবুল দা বললো যে আমি আপনাদেরকে তোমাকে আপনার ব্যবহার ভাল লাগছে আপনাকে আমি একটা হেল্প করবো তাই বললাম কি ওই সিলটা উঠলে ওখানে দাগ থেকে যাবে তো ওইখানে আমি আপনাকে ভিসা নিয়ে দেবো তো তখন উনি ইন্ডিয়ান এম্বাসিতে আমাদের ভিসার জন্য বললেন কিন্তু ওদেরকে বললো যে আমি একটা রিকোয়েস্ট করতে চাই উনি এটা বলেননি যে এটার জন্য কি জানলে জানি না বললো যে এই পাতায় এই সিলটা দিতে হবে তো ইন্ডিয়ান এম্বাসি ইন্ডিয়ান ভিসাটা ইন্ডিয়া সেদিনকে আমাদেরকে দিছিল তখন ওই পাসপোর্টটা আবার নিয়ে এখন দুই বন্ধুর ভিতরে আবার যাওয়ার পথ হইল পাওয়া গেছে কি এখন জার্মানির টিকিট কেটে না হল্যান্ডের টিকিট কেটে আমরা যেতে পারবো মানে জার্মানির উপর দিয়ে যাবে আপনি জার্মানিতে নেমে যাবেন তো তখন আমি মানে ওই যে জীবন প্রত্যেক দিন পয়সা দিয়ে তখন ওখানে ভিনো খেতাম
ভিনো মানে?
ভিনো মানে আঙ্গুরের রস দিয়ে
এক ধরনের ড্রিঙ্ক,
ড্রিঙ্ক আঙ্গুরের রস দিয়ে বানাতে হচ্ছে।
মানে আলটিমেটলি আপনি ড্রাগ তো পাচ্ছেন না ওই সময়টা?
ওই সময় পাচ্ছি না,
সো আপনাকে ওটা দিয়ে কোন রকম থাকতে হচ্ছে,
থাকতে হচ্ছে।
ওকে,
তো তখন ইয়ে হলো যে দুই বন্ধু থেকে এক বন্ধু দুজনের পয়সা মিলে যেতে পারবে, কারণ আমাদের তো পয়সা কিছু খরচ হয়েছে।
এখন কে যাবেন সেটাই হচ্ছে
কথা, কে যাবেন নিশ্চয়।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। বিরতির শব্দ আমরা শুনতে পেয়েছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে এখানে হেলাল তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে উন্মোচিত করছে। ইটস কোয়াইট অ্যাডভেঞ্চারাস, এবং পুরো জীবনটাই একটু অন্যরকম এলোমেলো টাইপের, কিন্তু জীবনের এথিক্স কোন না কোন সময় এসে মানুষের জীবনে খুব পাকাপোক্ত ভাবে, শক্তপোক্ত ভাবে মানুষকে আঁকড়ে ধরে। যারা জীবন দশায় যতই খারাপ কাজ করুন না কেন, এইরকম এথিক্স এর সন্ধান পেয়ে যান, তারা পুরো জীবনটা পাল্টে ফেলতে পারেন। এরকম একজন মানুষকে নিয়ে আজকের এই যাহা বলিব সত্য বলিব। আমরা ফিরে আসবো ঠিক রাত একটায়, আর এই ভদ্রলোককে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ, এবং এই লাইক করার পরে আপনি আমার ফ্যান হয়ে যাবেন, মেম্বার হয়ে যাবেন, যাবতীয় অনুষ্ঠান এখান থেকে ডাউনলোড করতে পারবেন, চাইলে আমার সঙ্গে সরাসরি কথাও বলতে পারবেন। ফিরছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
মিনিট বিরতির পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শমশের আলী হেলাল আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে উন্মোচন করছে। আপনি যদি তার মতো বলতে চান, ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনি ফোন থেকে কিছু কথা শুনতে পাবেন, সেগুলো মনোযোগ দিয়ে শুনে সেই অনুসারে আপনি আপনার কথাগুলো ফোনের রেকর্ড করবেন। আমরা আবারও ফিরছি গেস্টের কাছে। জি বলুন, আপনি যেটা বলছিলেন যে দুজনের পয়সা দিয়ে যেকোনো একজন যেতে পারবে,
মিলেমিশে পয়সা দিয়ে যেকোনো একজন যেতে পারবে, তা আমি চিন্তা করলাম, বন্ধুর সঙ্গে কথা বললাম, সেহেতু ও আগে গেলে পথটা আরো সহজ হবে, কারণ লেখাপড়া আমার থেকে বেশি,
জি
ইন্টেলিজেন্ট, ও যায় যদি আগে থেকে রাস্তা করে, আমি পরে গেলাম। কিন্তু ও যাওয়ার সময় ওকে সব ঠিকানা ঠিকানা ছিঁড়ে ফেলতে হয়।
ঠিকানা ছিঁড়ে ফেলতে হয় মানে?
মানে ওর সঙ্গে যে কাগজপত্র ছিল, ও যে হল্যান্ডে যাচ্ছে, জার্মানির কোন ঠিকানা ওর সঙ্গে থাকলে অসুবিধা, যদি চেক করে পেয়ে যায়, তো ভয়ে সব ছিঁড়ে ফেলে দেয়।
আচ্ছা,
যাওয়ার পরে আমার সঙ্গে আর ওর কোন যোগাযোগ নেই।
আচ্ছা, তখন আপনি কোথায় থাকলেন? ইতালিতে?
ইতালিতে থেকে,
ইতালিতে ভদ্রলোকের বাসায়?
না, আমি তখন মানে হোটেলে থাকতাম, কিন্তু আমার কাছে পয়সা দিন দিন কমে আসতেছিল। দুজনে পয়সা দিয়ে একজন যেতে পারবে, কিন্তু ও যাওয়ার পরে পয়সা পাঠাইলে তারপরে আমি যাবো। আমার কাছে তখন খুব সীমিত পয়সা,
মানে ওই সময় ওই টাকা দিয়ে আপনি হোটেলে থাকছেন? ওই সময় আবাসিক হোটেলে?
আবাসিক হোটেল না, ওটা মানে পেনশন বলে একটা হোটেল ইতালিতে তখন ছিল, যেটা মানে গরিব মানুষের জন্য।
ওকে, ওইখানে থাকতেন?
থাকতাম,
মানে কোনো কাজ নেই, শুধু বসে বসে দিন পার করা আর খাওয়া দাওয়া।
দিন পার করে রাস্তায় মানে চলে যাওয়ার পরে আমার অবস্থা এরকম হলো।
তো ও গিয়ে আপনি কিভাবে টাকা পাঠাবে, কারণ এক দেড় মাস তো ওখানে থাকতে হবে?
ওই যে মফিজ ভাই, যে লোকটা ঠিকানা নিয়ে গেছিলাম, উনি আর কি ওইটা সবকিছু করে করে পাঠাবে আর কি, ওখান থেকে আর কি টাকা
ব্যবস্থা করবে।
ও টাকা পাঠালে তারপরে আমি যাবো।
জি,
তারপরে তো ওর মানে ও সবকিছু আমি তো আর জানি না, আমি অপেক্ষা ছিলাম। এর ভিতরে সুইডেনে আমার যে বন্ধুটো, যে রতন, যার সঙ্গে পাসপোর্ট করছিলাম, ওকে বলার পরে ও বললো, যদি কোনো চিন্তা করিস না, আমি তোকে টাকা পাঠাচ্ছি, তুই মুরগির রোস্ট খাবি আর ওখানে থাকবি, তারপরে তোর ব্যবস্থা যেভাবে হোক একটা করা যাবে।
ওকে,
ইন দ্য মিড টাইম তখন আমি আবার একটা দায়িত্ব নিয়ে নিলাম, হলো গা ওই যে প্রত্যেকদিন যে এরোফ্লোট প্লেন যেটা আসতো, অনেকেই বাংলাদেশ থেকে ওখানে যাওয়ার জন্য জার্মানিতে যাওয়ার জন্য আসতো, তখন আমি তাদেরকে নিয়ে নিয়ে যাই, আবার টিকিট করে দিতাম ওইভাবে। ওদেরকে বলতাম যে দেখো আমি ফেরত আসছি, তোমরা এইভাবে গেলে কিন্তু, ওদের কাকে শুনতাম তো সকালবেলা এয়ারপোর্টে যে আমি বসে থাকতাম, মানে যেখানে এসে থামতো গাড়ি। আমি আবার এই দায়িত্বটা পালন করা শুরু করলাম। এটা করতে করতে অটোমেটিক্যালি এটা ওই পুরান মানুষদের কানে চলে গেল, ওই যে মফিজ ভাই চাচা তারা জানতে পারলেন যে আমি এই ধরনের একটা কাজ করতেছি মানুষের, তখন তাদের একটা মায়া আমার উপরে বাড়া শুরু হইল আর কি। তখন আমার এমন একটা অবস্থায় আসলো, এই কাজ করতে করতে আমার দুইটা চয়েস ছিল, একটা হলো দেশে ফেরত যাওয়া, আর নাহলে রাস্তার পানি খেয়ে খেয়ে মরে যাওয়া, মানে ওখানে শেষ হয়ে যাওয়া। বন্ধু টাকা পাঠাবে ভালো কথা, কিন্তু কয়দিন পাঠাবে, কি করবে? তখন আমি রাস্তায় পানি খাই, সারাদিন একটা রুটি খাই, কিন্তু আমার টিকিটটা যদি থেকে যায় আমি দেশে ফেরত যাওয়ার সম্ভাবনা আছে,
রিটার্ন টিকিট।
তখন আমি আরো ডেঞ্জারাস ডিসিশন নিলাম যে নো, টিকিট পাঠিয়ে দিই। কারণ আমার বাবা এয়ারপোর্টে কথা তো বলতেনই না, এয়ারপোর্টে আসার সময় আমার বাবা বলছিল যদি ফেরত আসো তাহলে যেন লেখাপড়া করো, এই চিন্তা নিয়ে ফেরত দিসো, নাহলে তোমাকে আর দরকার নেই। আমি তো লেখাপড়া করবো না, আই ডোন্ট লাইক ইট এনি মোর, মানে সত্য কথা বলতে। যার জন্য আমি চিন্তা করলাম টিকিটটা পাঠিয়ে দিই, আমি টিকিট পাঠিয়ে দিলাম। ইন দ্য মিন টাইম চাচা, যে হামিদ চাচা যিনি হেল্প করছেন, উনার আবার দেশে আসতে হবে। তো ওনার দেশে আসতে হবে দেখে উনি কি করলেন, ওনার চাকরিটা আমাকে ইয়ে করলেন। আমার চাকরি কোথায় হলো? নাইট ক্লাবে চাকরি হলো।
নাইট ক্লাবে? আপনি
নাইট ক্লাবে, মানে কিচেনের চাকরি। উনি আমাকে 7 দিন ট্রেনিং দিলেন, আমি তো ইটালিয়ান ভাষা জানি না, কিন্তু ইট ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। ডিস্কো পাইপার এটা এখনো আছে, মানে একসঙ্গে 1,000 থেকে 1,500 ছেলে মেয়েরা নাচতে পারতো, বড় একটা জায়গা। আমি ওখানে কিচেনে ওই থালি বাসন ধোয়া এগুলো শুরু, মানে উনি আমাকে শিখাইছেন আর কিভাবে কি করতে হবে, তো এগুলো করা শুরু করলাম। আমার তো এখন আর জীবনে যা দরকার সবই তো পাচ্ছি এখানে, তো সেটা আমি কাজ
করি, ড্রিংকস তো পাবেনি,
কত পয়সা আসতেছে না আসতেছে দ্যাটস নট ম্যাটার টু মি। কিন্তু আমি ওই কাজটা বন্ধ করলাম না, ওই যে সকালবেলা যে এয়ারফ্রুট প্লেন যে আসে ওখানে মানুষজনকে যে ওই টিকিটটা করে উঠে দেওয়ার কাজটা আমি করতে করতে মোটামুটি ইটালিতে যারা পুরান আছে তাদের কাছে একটা প্রিয়, মানে তারা আমাকে ভালোবাসা শুরু করলো, যে মদ খায় যাই করুক নাই করুক কিন্তু এ তো এই কাজটা করে। এরকম করতে 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 ইটালি থেকে আমি 1979 সালে জিয়া রহমান সাহেব গেলেন ইটালিতে, তখন শমশের মোমিন চৌধুরী ওখানকার ফার্স্ট সেক্রেটারি। তো ওইখানে আমার দাওয়াত ছিল সেদিন, ওই দাওয়াতে ওইখানে ওই জিয়া রহমান সাহেবের ওই কথাটা আবার আমাকে খুব, এই কথাগুলি কিন্তু রয়ে গেছে বঙ্গবন্ধু ভাষা নিয়ে আমার নানি, এখানে আমার নতুন একটা কথা যোগ হলো, সেটা হলো জিয়া রহমান সাহেবের যে দেশের বর্তমান অবস্থায় খুব একটা ইয়ে না, তবে তোমরা যারা এখানে আসো বাপ মা ছেড়ে তোমাদের জীবনে তো কষ্ট হয় আমি জানি, তবে দেশে একটা অবস্থা এরকম হবে তখন ওখানে চলে যাও, সবাই মিলেমিশে থেকে খেয়ে চলে যেতে পারবো, সো ডোন্ট মিস দিস টাইম। এই জিয়া রহমান সাহেবের এই কথাটা, উনি চলে গেলেন। 1980 সালে আমি আবার ডিসিশন নিলাম যে আমি জার্মানিতে আরেকবার ট্রাই করবো, এখন মানে জার্মানিতে আরেকবার যেতে হবে, এই জন্য ওই বন্ধুকে আর পেলাম না কিন্তু আমার আজিমপুরে আরেকটা বন্ধু ওখানে গেল, ও বললো তুই আয়।
আচ্ছা,
এগুলো সব যোগাযোগ হচ্ছিল যে রাস্তার থেকে তখন ফোন কল করতে হইতো, ওটুক শিখে নিছিলাম। তো ওই বন্ধুর মাধ্যমে জানতে পারলাম যে শিবলি জার্মানিতে বনে আসছে, তুই বনে যা। আমি এখানকার এই চাকরিটা ছেড়ে বনে যাওয়ার জন্য হল্যান্ডের টিকিট করে রওনা দিলাম। বনে গেলাম, কিন্তু বনে যে আমি শিবলির ওখানে না, যে এয়ারপোর্ট এই স্টেশনে নেমে যার সঙ্গে দেখা স্বপন ভাই, উনি আমাকে নিয়ে গেলেন তার বাসায়, মানে উনার বাসায় যাবো আমি আগে, তারপর শিবলি নিয়ে যাবে। তো উনার বাসায় যে উনি মদ খান, আমিও মদ খাই, তো ওখানে যে আমি মদের উপরেই থাকলাম আবার, মানে জীবনটা এটার উপরে, মানে ওইটা আমার একটা জগৎ হয়ে গেল। মানে না খেলে মনে হতো যে আমি কিছু একটা করতেছি না, আবার রাত্রে খেলে সকালে অসুস্থ মনে হলে আজকে খাবো না, সন্ধ্যা হলে না খেলে কিরকম যেন
অসুস্থ লাগতো,
অসুস্থ মনে হতো।
মানে এত বেশি শরীরে এখন ডিপেন্ডেন্ট হয়ে গেছে,
ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আর এর ভিতরে ওই যে ইতালিতে যে নাইট ক্লাবে চাকরি করতাম ওখানে তো ফ্রি ছিল, আর ওই ইতালিয়ান যারা মেয়েরা যারা ছিল তারা আমাকে খুব আদর করত, মানে আমি ভাষা বলতে পারতাম না, কিন্তু এটা একটা সুন্দর জিনিস শিখছি যে সব দেশের ভাষা এক না হলেও ইশারা কিন্তু এক। ইটস আ বিউটিফুল থিং আই লার্ন, লোকটার ময়লা ফেলানো থেকে লার্ন করছি, তো এগুলো সব লার্ন করতেছি। তো ওখানে গেলাম জার্মানিতে, গেলাম জার্মানিতে যে আমি তখন বিলেট খেলা, মানে তখন ওই চাকরি না করে আমি খেলাধুলার মদ খাওয়া, কারণ বন্ধু তো আছে ও চাকরি করে, তাই সকালবেলা বিলিয়ার্ড খেলতে যেতাম, ওখানে দুপুরের খাওয়া বন্ধু রান্না করতো খেয়ে যেতাম, এরকম করতে 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 লাস্টে 2 মাস এসে চাকরি করতে যাই, ওখানে মারামারি হইলাম
সেই জন্য
এই ইন্ডিয়ান ভাইদের সঙ্গে, সর্দারজি ভাইদের সঙ্গে। তো ওরা এসে আমাদের ওই খেলার ভিতরে একদিন ওরাও মদ খেতো প্রচুর, তো মদ খেয়ে মানে টেবিলের ভিতরে একটা বলকে উল্টায় মারছে, উল্টায় মারলা কেন, তো উল্টায় মারা বলার কারণে ও বললো যে তুমি তুমি জানতে ও হিন্দি তো বলছে আমরা তো আর হিন্দি কইতে পারি না আমি আবার হিন্দি কই তুমি আমার ল্যাঙ্গুয়েজ ইয়ে করতে আমার আমার বন্ধুরে মারছে আমি আমার মারছি এটা নিয়ে বিরাট মারামারি হয় পুলিশ কেস হয় ওই পুলিশ কেসে আমি তখন ওখান থেকে পালাই চলে আসি আমার
ওকে
জার্মানি থেকে পুলিশ কেসকে আমি আমার ওই বন্ধুকে বললাম বন্ধু কই তুই এখান থেকে চলে যা নাহলে তোর নামে কেসটা বেশি পড়ছে মানে ওই যে আমার মানে ইয়ের কারণে আমার বন্ধুরে মারছে বন্ধু মানে একটা বাঙালি ছেলেকে মারছে আই ডিড নট গেট চান্স টু টলারেট ইট আমার কাছে খুব ইয়ে লাগছে সো আই খুব সামনে অগ্রিমে যে মারামারিটা করছি ওর মনে চোখে একটু ক্ষতি করছিলাম ওই সর্দারজি
ওকে
তারপর আমি আবার ইটালিতে ব্যাক করি ইটালিতে ব্যাক করে আমি আবার ইটালিতে ওই নাইট ক্লাবে আবার চাকরি পাই তো যাই হোক ইটালিতে এসে আমার বাবা যখন মারা যায় যখন শুনি
কিভাবে শুনলেন
ওই যে এম্বাসিতে খবর মানে ওই যে টেলিগ্রাম পাঠানো আমি বাসায় আসছি কাজ শেষ করে চাচারা সবাই বসা তোমার বাবার কিন্তু অ্যাকচুয়ালি খবরটা কিছু আমার বাবা অসুস্থ আমার বাবা আসলে অসুস্থ ছিলেন যখন ওই টেলিগ্রামটা ইয়ে কিন্তু আমি ওই অসুস্থতার কথা শুনে বাবলু নামে একটা ছেলে ও জাহাজে চাকরি করতো ওই ছেলেটার মতো বড় মনের ছেলে আমি দেখিনি কখনো মানে ওর হাতে ঘড়ি একজন এসে বলছে আপনার হাতে ঘড়িটা সুন্দর ওকে ঘড়ি খুলে দিয়ে দিচ্ছে আরেকজন এসে বলছে জ্যাকেট সুন্দর জ্যাকেট খুলে দিয়ে দিচ্ছে ওকে আমার ওই মদের কিনতে যায় ওর সঙ্গে আমার সঙ্গে দেখা আমি বললাম যে আপনি হোটেলে থাকবেন কেন জাহাজের চাকরির থেকে নামছে আর কি আমার বাসায় চলে তো আমার ব্যাপারে মনে একটু খুশি হয়েছে আবার চাচারা যারা আছেন ওদেরকে চিনতো কারণ ওখানে একসময় ইটালি হয়ে শিপে উঠছিল তো আমাদের ওই বাসায় যেয়ে উঠলো তা আমি আমার বিছানা ছেড়ে দিলাম আমি মাটিতে ঘুমাই তা আমার বাবার যখন খবর আসলো তখন যায় সকালবেলা উঠে দেখি যে ও নাই যে দেখছি যে টিকিট করে আনছে টিকিট করে এনে আমাকে $1,000 দিয়ে বলে তুমি বাংলাদেশে যাও এই কয়দিন আমাদের সঙ্গে তুমি তুমি সম্পর্ক আমি বাংলাদেশে না আসা পর্যন্ত তুমি কিন্তু বাংলাদেশ থেকে নড়বা না আমি তোমাকে শিপে উঠাবই যেভাবে আমি বাংলাদেশে আসলাম এসে আব্বা মারা গেছে কয়েকদিন কান্নাকাটি শুরু করলাম করার পরে দেখি যে আমার ওই যে কি পুরানা বন্ধু বান্ধব যারা আছে তারা আবার আমাকে আগের মতো
ওই জায়গাগুলোতে নিয়ে যাচ্ছে
PWD-তে মানে PWD-তে কন্ট্রাক্টরি করে এখন অনেকে আবার কন্ট্রাক্টরি করে তখন আমি যেতাম দেখি সন্ধ্যার সময় আমাকে $2,000-1,000 দিত নেগোসিয়েশন টাকা মানে টেন্ডার কিনতে যায় কি কি হইতো তো বিভিন্ন দিন সপ্তাহে বেশ ভালো টাকা আসতো আর আমার চার্টার পয়সা লাগতো না ওরা সব খাইতো কিন্তু ওদের সঙ্গে আমাকে নিয়ে যেত পরে শুনছি যে ওরা মানে আমাকে বসে
আলটিমেটলি আপনার নামটা ভাঙিয়ে খেত
ব্যবহার করতো আর তো যাই হোক ওরকম করতে 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 আর ভাল লাগলো না এরকম ভাবে আমার কাছে জিনিসটা ভাল লাগতেছিল না তখন আমি ওই মদ গাঞ্জা এগুলো সবই আছে আমি তখন আবার ইটালিতে ইয়েকে লিখলাম মফিজ ভাইকে লিখলাম মফিজ ভাই আপনি যদি আমাকে টিকিট দেন আমি পরে কাজ করে আপনার কারণ আমার কাছে সামর্থ্য নাই ওই যে মফিজ ভাই উনি উনি আবার একজন ভালো মানুষ ছিলেন উনি কিন্তু মানুষের সাহায্য করেন যার ঠিকানা ওই যে বললাম পথে পেয়েছিলাম উনি আমার টিকিট পাঠাইলেন আমি আবার ইটালিতে গেলাম ইটালিতে যে আবার ওই নাইট ক্লাবের চাকরি আবার ওই একই জীবন কিন্তু ওই মানুষের ইয়েটা রয়ে গেছে আর কি তখন যারা নতুন তখন ওই জাহাজের কথা বলে একজন নিয়ে যায় দালাল দশজন মানুষকে রেখে চলে গেল ইটালিতে ওই লোকগুলির জন্য যে আমি খাটা শুরু করলাম সবার বাঙালিদের কাছ থেকে পয়সা উঠে ওদের খাওয়ার নেয় ইয়ে নেই করে এক মাসের বললাম যে আপনাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা আমি করে দিচ্ছি তো এক মাসে থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দিছিলাম তখন আর কি বাংলাদেশ অ্যাসোসিয়েশন যেটা বলে আর কি অ্যাসোসিয়েশন ইলেকশন হবে আমাকে প্রেসিডেন্ট বানাবে আমি বললাম যে না আমি এগুলোর জন্য এটা করিনি তো তখন এগুলো নিয়ে বেশি হইতে হইতে একটা হিন্দু ছিল ছিল প্রদীপ নাম ও আবার ওইসব ওই পেনশন যেখানে ওই যে গরিবরা থাকার যে জায়গা পেনশন তো ওখানে ওই প্রদীপ থাকতো প্রদীপের সঙ্গে আমার পরিচয় প্রদীপের আবার কিছু বাঙালির সঙ্গে প্রদীপ একটুখানি খারাপ ব্যবহার করছিল এরা নাসেরা ছিল আর কি এরা গন্ডগোল করাতে এরা ডিসিশন নিল যে প্রদীপকে তো এই পেনশনের বাইরে তো আসতেই দিব না ওর ভাইকেও কোথাও আমরা চাকরি দিব না তো তখন আমি বললাম যে দেখো প্রদীপ তো একজন মানুষের রক্ত দিছিল একটা ভালো গুণ আছে আর ওর ভাইকে চাকরি দিবে না এটা অন্যায় কথা ওর দোষে ওর ভাইকে শাস্তি দিতে পারো না এটা নিয়ে তখন একটা আমার সঙ্গে গন্ডগোল হয় আমি প্রতিবাদ করাতে একটা মারামারি হয় আমি একা একা ছিলাম ওরা এসে আমাকে মারে আমাকে চাকুও মারে
চাকু মেরেছিল?
হ্যাঁ, আমার
ইটালিতে,
ইটালিতে এখানে দাগও আছে।
বাঙালি কমিউনিটি এই ধরনের মারামারি হতো?
মানে বাঙালি আমাদের আমাদের একটা জিনিসকে আমাদের যেটা সবচেয়ে আমাদের কম ব্যবহার করার কথা ছিল সেটা আমরা বেশি ব্যবহার করি, সেটা হলো রাগ। চাকুর যে কথাটা আমি বললাম, আসলে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই এই জন্য যে তখন প্রচন্ড ড্রাগ করতাম, তো মদ খাওয়া অবস্থা থাকতাম, তো ওই প্রতিবাদ করার সময় কোন একটা ঝগড়াঝাটিতে আমি আসলে প্রথমে নাসির ভাইয়ের গায়ে হাত দিই। পরদিন তারা প্রিপারেশন নিয়ে এসে আমাকে একা পায়। তারা প্রথমে এসে আমাকে চেন দিয়ে বাড়ি দেয়। বাড়ি দিলে তাদের সবার হাতে চাকু ছিল, কিন্তু চাকু মারার উদ্দেশ্য না, আমি যখন তাদের সঙ্গে ফাইট ব্যাক করতেছিলাম তখন আমার চাকুটা বগলের ভিতর ঢুকে যায় আর কি।
আচ্ছা আচ্ছা।
আরো যদি হিংস্র ভাবে তারা চাকু মারতেই চেত তাহলে হয়তো আমি কি অবস্থায় যেতাম জানি না। যাই হোক, আমি যখন হাসপাতালে তখন পুলিশ এসে আমাকে জানালো তাদের সবাইকে অ্যারেস্ট করছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানতাম যে আমার আসলে দেশে এরকম টাকা পয়সা পাঠাতে হইতো না, তাদের দেশে টাকা পয়সা পাঠাতে হইতো। তখন আমি ওখান থেকে সুস্থ হওয়ার পরে হামিদ চাচা সঙ্গে কথা বললাম, যিনি এখন কানাডাতে আছে, উনি আমাকে ইয়ে করলো যে একটাই পথ। আমি বললাম যে না, আমি ওদেরকে বাঁচিতে চাই, কারণ ওদের বাপমার জন্য টাকা পাঠাইতে আমার পাঠাইতে হবে। তখন বললো যে একটা পথ আছে, তুমি যদি চলে যাও এখান থেকে।
এখান থেকে চলে গেলে?
চলে গেলে মানে যে আসামি তাকেই তো পাচ্ছেন, মানে যে সাক্ষী দিবে আর কি, ওর বিরুদ্ধে কথা বলবে,
মানে ইটালি থেকে আপনাকে চলে যেতে বলছে,
চলে যেতে বলতেছে। তো তখন আমি ইটালি থেকে ঢাকায় আসি, ঢাকায় এসে 13 দিন থেকে আবার চলে যাই থাইল্যান্ডে।
আচ্ছা।
ওই বাবুলের সঙ্গে এর ভিতরে আবার যোগাযোগ হয়। ওরা জেল থেকে বের হয়ে আমাকে একটা চিঠি লিখছিল এই ছেলেগুলি, যে আপনি আমার যেটা হয়েছিল ভুল বুঝাবুঝি, আসলে আপনি যেটা বলছেন ওটাই ঠিক, আপনি আবার ইটালিতে আসছেন। আমি আর ওই চিঠির কোন উত্তর দেইনি।
আচ্ছা আচ্ছা।
ব্যাংককে চলে গেলাম, ব্যাংককে যে আবার 6 মাস, ওখানে আবার একদিন মদের আসরে ওই বাবলু আসলো, তো ওখানে একটা ইস্যু নিয়ে আমাদের সঙ্গে ঝগড়া হয়। তো তখন আমি ওখানে ওদের সঙ্গে ওই ঝগড়াতে মারামারি হয়, গন্ডগোল হয়, যেটা আমি ঢাকায় এসে সিলাই করি, নাহলে ওখানে পুলিশ কেস আমাকে আটকে থাকতে হইতো।
ওকে ওকে। অন আর অফ যেখানে যাচ্ছেন মারামারি হচ্ছে, ড্রাগ সাথে আছে?
ড্রাগ সাথে আছে, কিন্তু মারামারি হচ্ছেই কোনো না কোনো কারণে।
আচ্ছা আচ্ছা।
ঢাকায় এসে তখন আমি ওই লোক ফেন্সি ডিলের ভিতরে ঢুকে যাই।
ফেন্সি ডিল, নেশার ভিতরে,
নেশার জগতের নতুন নিয়েতে অধ্যায় শুরু হয়।
আচ্ছা।
যেটাকে এখন ডাল বলে সবে।
জি।
এই ফেন্সি ডিল খেতাম, আবার ওই কন্ট্রাক্টরিতে যেতাম, কিন্তু সামহ আমি ঢাকা মেডিকেল কলেজে আড্ডা মারা শুরু করি।
ওকে।
ওই আড্ডার ভিতরে লুনা নামে ডাক্তার লুনার সঙ্গে আমার পরিচয় হয়। লুনা আমাকে বলে যে তোমার এই জীবনটা ভালো না, তুমি অন্য কোনো দেশে চলে যাও। তো ওখানেই আবার পরিচয় হয় আজাদ নামে একটা ছেলে, যে আবার কোন এক মার্ডার কেসের আসামি বাসবর, সে আবার এসে ওখানে তখন আশ্রয় ছিল।
ওকে।
তখন ও আমাকে বলে যে আমি তো বিদেশে যেতে চাই। আমি বললাম আমার কাছে তো টাকা নেই। তখন সে আমাকে এই লুনা মেয়েটা, ডাক্তার লুনা, সে কিনা বাংলাদেশের প্রথম মহিলা সার্জন হয়েছে 87 and 88।
ওকে।
তো ওই লুনা আমাকে পাসপোর্টের জন্য বেচারি টাকা দেয়, আর আজাদ আমাকে এসে ওই টিকিটের টাকা ইয়ে করে আমরা চলে যাই হলো ক্যানাডায়।
জি।
আবার ক্যানাডায় চলে যাই, মানে এই জীবনটা আমার কাছে আর ইয়ে লাগতেছিল না। ফেন্সি খাচ্ছি, ওই সকালবেলায় PWT-তে যাচ্ছি, এদিকে আজিমপুরে এসে জুয়া খেলা হচ্ছে, ওখানে বসে আছি, আবার গন্ডগোল, এগুলো সব দেখতেছি। চলে গেলাম ক্যানাডাতে। যাওয়ার পথে ইংল্যান্ডে মানে আমাদের কেউ পরিচিত না থাকা, প্লেন নষ্ট হতে জেলখানায় থাকতে হলো একদিন। ওখান থেকে আবার প্লেনে উঠে দিল ক্যানাডাতে, যে আবার 6 মাস জেলখানায়,
জেলের মধ্যে
ডিটেনশন সেন্টারে। হ্যাঁ।
কি করতেন জেলের মধ্যে?
জেলের মধ্যে থাকতাম, খাইতাম,
কারণ এই সময়টাতে আপনার ড্রাগ পাওয়ার কোন সুযোগ নেই।
ওই সময়টা ড্রাগ পাওয়ার জন্য আবার যখন পরিচিত পেলাম একজনকে বাইরে, যাকে আরেকজনকে বুদ্ধি দিয়ে, মানে শ্রীলঙ্কার তার বন্ধু আসতে যেত, ওখানে আবার ড্রাগ নেওয়ার পদ্ধতি ছিল শ্যাম্পুর বোতল খালি করে শ্যাম্পুর বোতলে হুইস্কি ভরে নিয়ে আসতাম।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর মানে মানে করতে চাইলে সবকিছু ওখানে করা
যায়, সামহাও ম্যানেজ হয়ে যায়,
ম্যানেজ হয়ে গেছে ওই শ্রীলঙ্কার কারণে। আমার আমার বাংলাদেশ তো কেউ ছিল না, তাহলে আমি জেলে থাকতাম না। তখন খুঁজে পেলাম সেবক ভাইকে, সেবক ভাই আসলেন, তো জাজ বললেন যে উনাকে ছাড়িতে হলে $2,000 ক্যাশ দিতে হবে, কিন্তু সেবক ভাই হাতে তখন ক্যাশ নাই। উনি বললেন যে আমি একটা বাড়ি কিনছি $99,000, এই বাড়িটা আমার নামে বন্ড দিতে পারি। ওই জায়গার কথাটা সবচেয়ে ইয়ে আর কি, খুব আমার জীবনের জন্য
$99,000
বন্ড করবে, মানে ওনার বাড়িটা বন্ড করবে, কিন্তু ওনার কাছে ক্যাশ $2,000 নাই
আপনাকে ছাড়ানোর জন্য।
ছাড়ানোর জন্য
কেন? আপনাকে ছাড়ানোর জন্য এতটা?
কারণ উনি আজিমপুরের ছেলে, তো ওনাকে যা জিজ্ঞেস করছে, তুমি যে ওকে ছাড়াচ্ছ, তুমি তো ওকে চিনো না বলছো। বলে আমি ওর বাবাকে চিনতাম, ওই যে বাবা পুলিশ অফিসার, ওই যে উনার ছাত্র ইউনিয়ন করতো, কোন আইরেস্ট হলে ছাড়ে দিত, আমার বাবা আবার এরকম ছিলেন আজিমপুরে থাকার কারণে, আমার বাবাকে আবার সম্মান করতেন, ওর সম্মানের কারণে আমাকে ভালোবাসতেছে এখন। তো উনি বলতেছেন, তখন জাজকে বলছেন যে ও যদি পালা যায় তাহলে তোমার বাড়ি নিয়ে যাবো। তো তখন উনি যে কথাটা বলছিল সেই কাগজটা ক্যানাডাতে মনে হয় আমার কাছে এখনো রাখা আছে, ওটা আবার প্রত্যেকদিনের কাগজ দিয়ে দিল $99,000। তো উনি বলছিলেন যে ওর বাবা যখন ভালো মানুষ ছিল, আমার কাছে মনে হয় ও ভালো মানুষ হবে। ওই আমাকে জেল থেকে ছাড়ায়,
এই $99,000 এর বাড়ি বন্ড রেখে।
না, উনি ওই $2,000 দিয়ে যা ছেড়ে দেন পরে।
আচ্ছা আচ্ছা, মানে বাড়ি রাখতে চেয়েছিল সে?
উনি রাখতে চেয়েছিল, ঠিক আছে তোমার ক্যাশ দিতে হবে না, $4,000 তুমি বন্ড দিয়ে ছাড়াই নিয়ে যাও।
আচ্ছা আচ্ছা,
উনি আমাকে ছাড়াই নিয়ে আসলেন। ভাবি উনিও মারা গেছেন, ভাইও মারা গেছেন, ওই ভাবির কাছে এসে থাকলাম। আমার মার পরে যদি বলি আর কি, উনি মনে হয় একটা আর একটা মা আর কি, মানুষ যে এত সুন্দর চলার পথে আর কি পাওয়া যায় আর কি, যদি একটুখানি মানুষ চেষ্টা করে, সাধনা করে। তো ভাবির কাছে থাকা শুরু করলাম, কিন্তু মদ খাওয়া তখন আবার ছাড়লাম না, আবার নতুন করে উনি আমার একটা কোম্পানিতে চাকরি দিল। ওখানে আমি আবার যে বাঙালিদের ভিতরে ভালো পয়সা দামের চাকরিতে ঢুকে গেলাম, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। ভালো বেতন আমার, পয়সা তো আমার বাড়িতে পাঠাতে হয় না, সেটা আমি আমার স্টাইলেই চলতেছি।
জি,
এখানে কিছু ঘটনা ঘটলো আর কি, মারামারি হওয়ার পর, উনার কানে নালিশটা যাওয়ার পর উনি ভাবিকে দিয়ে আমাকে বলেন যে ও যদি মদ খাওয়া না ছাড়ে ওকে আমার বাসায় আসতে মানা করে। আমি মদ খাওয়া ছাড়লাম না,
বাট কমাই দিলেন।
কমাইও দেয়নি
তাহলে,
কিন্তু ওনার বাসায় যেদিন যেতাম সেদিন খাইতাম না।
ওকে,
আর একটু গন্ডগোলটা কমাই দিলাম। 1984 এর 31st নাইটে আমি নিউ ইয়ার্স ইভে গেলাম, ওখানে মদ খেয়ে নিয়েছি আমি ফার্স্ট প্রাইজ পেলাম। মানে ওই যে নাইট ক্লাবে চাকরি করার বদলতে বিভিন্ন রকমের নাচ, এদিকে চলার পথে আমি খুব লাকি 1980 ইতালিতে বব মার্লিকে দেখছিলাম। বব মার্লি যখন ওখানে ইয়ে করতে যায়, ওখানে গাঁজা খাওয়ার পরিমাণটা আরো বেড়ে গেছিল। এমনি তো খেতামই, তখন আরো বেড়ে গেছিল। যাই হোক, ওই ফার্স্ট প্রাইজ পেলাম। পরের দিন যখন 1 তারিখে আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার হাতে কিছু নাই, আমার ঘরে গাঁজাও নাই, আমার ফ্রিজে মদও নাই। রুমমেট যিনি বড় মানুষ, উনি বললেন যে আজকে ছুটির দিন, আমরা 4 জন আছি, সবাই রান্না করবো ভালো খাবার, আপনি পারলে একটু তওবা করে নেন। তাই বললাম এটা আমার কি জিনিস, বলে যে এটা আল্লাহর কাছে মাপ মুখ চায় না, আগের রাতে এগুলো করে আসছি, ফার্স্ট প্রাইজ পেয়েছি নেচে টেচে। তা আমি ওনার সিগারেট খাচ্ছি আর চিন্তা করতেছি উনি যে কথা বললো ওটা নিয়ে, আমি ওনাকে একটা ধমকও দিছি আর কি, মানে আমাকে আবার সবাই একটুখানি ইয়ে করতো, আমি বেশি কথা বললাম না। তা আমি ওইটা করে ওখান থেকে চলে আসার পরে, এখন যেটা পটভূমির যেটা ইয়ে, সেটা হলো যে আমি তখন থেকে নামাজ পড়া শুরু করি।
না না, হঠাৎ করে কি নামাজ পড়া শুরু করলেন?
ওই ওই কয়দিন যে আমার কাছে জিনিস ছিল না, না থাকার কারণে ওই 2 দিন আমি নামাজ পড়া শুরু করি। তৃতীয় দিন জুম্মা ছিল, ফ্রাইডে ছিল, অনেক বছর নামাজ কালা।
তওবা করার প্রসঙ্গটা কেন আসছিল, তওবা কিসের জন্য?
উনি কথায় কথায় বলছে যে এত কিছু করছেন মাপ চান, মানে মাপ চান।
আচ্ছা আচ্ছা, ওকে। উনি আমাকে জাস্ট নরমাল টক ছিল,
নরমাল টক ছিল। তো নরমাল টকটাকে নরমাল রেখে কিন্তু জুম্মার দিন উনি আমাকে বললেন যে জুম্মাতে চলেন যাই। তাই বললাম যে ভাই আমি তো জুম্মা টুম্মা অনেক বছর পড়ি না, আমি এগুলোতে। তো বলে যে আপনার যাইতে হবে না, জুম্মা পড়েন না ভালো কথা, কাজে একসঙ্গে যাবো, চার্চ কিনে মসজিদ বানাইছে ওইটা দেখতে চলেন।
চার্চ কিনে মসজিদ হয়েছে
টরন্টোতে? হ্যাঁ, প্রথম মসজিদ যেটা টরন্টোতে, দুইটা মসজিদ যেটা প্রথম
চার্চ কিনে সেটাখানে, সেখানে মসজিদ,
সেটা মসজিদ করছি।
হাউ ইট ইস পসিবল?
হ্যাঁ,
খ্রিস্টানরা কিছু বলেনি,
ওরা বিউটিফুল। তো আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি বা যা কিছু বুঝি, ফর বেটার, মানে টু অপোজিট নিউজ গুলি আমাদের কাছে আসে
ওদের সম্পর্কে,
ওদের সম্পর্কে।
বিরতি শব্দ পেলাম প্রিয় শ্রোতা, আমরা আরেকবার আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবার এই জায়গা থেকে ফিরব। জীবনের টার্নিং পয়েন্টে একটা মানুষ কিভাবে পরিবর্তন হয়ে যেতে পারে, সেই জায়গাটিতে আমরা আছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে আজকে শমশের আলী হেলাল, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের সামনে কনফিউজ করছে। মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি, আর তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক করার সঙ্গে সঙ্গে আপনি আমার সম্পর্কে এবং একই সাথে অনুষ্ঠানগুলো সম্পর্কে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও ফোন করতে পারেন আপনারা, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে মনোযোগ দিয়ে শুনবেন ফোন থেকে কি বলা হয়, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার ওয়েলকাম করছি আপনাদের সবাইকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমরা সরাসরি কথা না বাড়িয়ে ফিরছি কনফেসে। আমাদের সঙ্গে রয়েছেন শমশের আলী হেলাল, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে এবং একই সাথে তার জীবনের বর্তমান সময়ের কাছাকাছি আমরা চলে এসেছি। চলুন তার কাছে আমরা ফিরি। জি বলুন। তারপর
আমাকে যখন ওখানে নিয়ে যাওয়া হয় চার্চে, যখন যাই চার্চ দেখতে ওনার সঙ্গে, এত রিকোয়েস্টে মানে সেদিনকে কেন যেন বিবেকটা ইয়ে করলো না আমার কাছে, এই দুই দিন মানে এই শুক্রবারটা ছিল খুব কাছাকাছি জানুয়ারি এক দুই তিন এটার ভিতরে, তো ওখানে যখন যাই তো তখন অলরেডি এদিকে আবার আর একটা ইয়ে হয়েছে যে চার্চের ওখানে যখন যাই আমি দাঁড়াইছি তো তখন আমার কাছে মানে আশ্চর্য লাগতেছে এটা মসজিদ কেমনে। আমি এগুলো নিয়ে চিন্তা করতে একজন এসে আমাকে এসে বলতেছে আর ইউ লুকিং ফর এ ওজু প্লেস, তুমি কি ওজুর জায়গা খুঁজতেছ? মাই ফ্রেন্ড ইয়েস, মানে আমার এখানে নো বলার কোন সুযোগ ছিল না, মানে লজ্জায় আমি ইয়েস বলে ফেলছি।
ওকে,
ওই ইয়েসটা বলার সঙ্গে সঙ্গে সে আমাকে উজুর প্লেস দেয়। এখন উজু করে আমি যাবো
কোথায়?
আমি যে মসজিদের পিছনে বসলাম, ওখানে যিনি জুম্মাতে খুতবা দিচ্ছিলেন উনি ছিলেন খ্রিস্টান, একজন মুসলমান,
মানে খ্রিস্টান থেকে মুসলমান
মুসলমান হয়েছেন। তো উনার ওই খুতবার ভিতরে সেদিনকে মনে হয় আমার জন্য খুতবাটা সাজানো ছিল, আমাদের জন্য সাজানো ছিল। উনি বলতেছেন যে আমি অনেক দেশ ঘুরে আসলাম, অনেক দেশে দেখছি যে মরে গেলে যত কোরআন শরীফ পড়ে জীবিত অবস্থায় তত কোরআন শরীফ পড়ে না, বাট আমি কোরআন শরীফের একটা কোন আয়াত পাইনি যেটা মরা মানুষের সঙ্গে কথা বলতেছে। মানে উনি কাউকে দোষ দিচ্ছে না, কিন্তু আবার আরেক জায়গায় যে দেখলাম মরে গেলে কোরআন শেষ করে ফেলতেছে, তো কোরআন শেষ করলে সব পাবে কি পাবে না এই তর্কে তোমরা যেও না। তবে ওনাকে এটা বলো যে ওনার ছেলে যদি এক লাইন পড়ে অন্য দশ লাইন পড়ার থেকে বেশি পাবে,
বেশি পাবে,
কারণ কোরআন যে পড়ে সেই সব পায়। তো সেহেতু ও পড়ে তোমার টাকা নিয়ে চলে গেল, ও দোয়া করলে হয়তো পেতেও পারো, কিন্তু ছেলে যদি এক লাইন পড়ে ওটা কনফার্ম পাবে। তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি আজকে যে তোমরা এই কিতাবটার উপরে ময়লা ফেলাও না। আমি দেখছি যে বাসায় যাই চাই এই বইটা দিতে গেলে এটার উপরে ময়লা পরিষ্কার করে আগে, তারপরে এই বইটা দেয়। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এত মূল্যবান একটা, তোমরা যদি কোনো কিছু শুনো হয়তো বলতে পারো যে তুমি এটা বুঝো না, আমার প্রশ্ন তুমি তো এই দেশে এসে ইংলিশও বুঝতে না, তোমার প্রয়োজনে কি তুমি এটা শিখো নি? তাহলে এটা তো আরো বেশি প্রয়োজন। হ্যাঁ, সে তো এটা শিখতে চেষ্টা করো, তোমাদের যদি কোনো সময় লাগে আমাকে বলো, আমি তোমাকে দিব। খুব সুন্দর ভাবে উনি বলতেছে, মানে যে কথাগুলির ভিতরে ভালোবাসা ছাড়া কোনো ভয়ের কোনো কিছু ছিল না সেদিনকার সেই কথা, আমি পিছনে বসে শুনতেছি। তো ওনার শেষ কথাটা যেটা আমার কাছে ভালো লাগছে, যেটা নিয়ে আমি বের হয়ে আসছি ওখান থেকে, সেটা হলো যে কোরআন শরীফের আমি যে পাশে গেছি যে দেখছি যে একটা কাপড় দিয়ে পেঁচায় রাখে, গ্লাভ দিয়ে, ওটাকে গ্লাভ বলে। মেজরিটি বাসায় দেখছি বিছনার চাদর বা স্যুটকোটের যত দাম ওই ওই গ্লাভের গজের কাপড় যে গজ যে টাকা দিয়ে কিনে ওটা কম দামি কাপড় দিয়ে কিনে ওটাকে পেঁচায় রাখে। বাট কম দামি কাপড় দিয়ে পেঁচে এটা আমার প্রশ্ন না, কিন্তু কম দামি কাপড় দিয়ে না পেঁচালে তুমি আবার এটা দেখতে পারতা না। উনি বলতেছেন কথাটা, লোক মানে মানে সো বিউটিফুল, হ্যাঁ মানে সো পজিটিভ মানে জিনিসটা। উনি আমাকে বলতেছে যে তুমি কি দেখছো তোমার স্যুট দামি স্যুট কিনে যখন ধুতে দাও সেদিনকে কিন্তু মাটিতে ফেলাও, বিছনার চাদর দামি কিন্তু ধুতে দিয়ে মাটিতে ফেলাও, কিন্তু তুমি কি কখনো দেখছো কেউ কোনো দিন গ্লাভ ধুইতে দিয়ে মাটিতে ফেলিতে? একটা কম দামি কাপড় যদি এর সঙ্গে পেঁচায় থাকে ওর দাম এত বাড়ে, তুমি তো একটা মানুষ, তাহলে তুমি পেঁচায় থাকলে তোমার দাম কত বাড়বে? প্লিজ রিড ইট। এই রিকোয়েস্টটার পরপরই কিছুদিন পরে আমি তখন থেকে শুরু করলাম, মানে আর মানে ড্রাগকে নিয়ে চিন্তা করতেছে না, এদিকে ফোন কল আসতেছে বন্ধু বান্ধবের, না না আর কয়দিন অপেক্ষা করতে হবে, আমার বাসায় তো সব আড্ডা ছিল।
ওকে,
কারণ আমার হাতে সবসময়
আপনি বাসায় ঢুকতে দিচ্ছেন না ড্রাগ?
না না আমি ওরা করতেছে
কিন্তু আপনি নিচ্ছেন না?
আমি নিচ্ছি না, আমি কাউকে আবার আমি আবার ওই যে বললাম না যে উনি খ্রিস্টান থেকে ওই কয়েক এই কয়েকদিনের ভিতরে ওনার সঙ্গে আমার একটা গুড রিলেশন হয়।
নো দ্যাটস ফাইন,
আই ওয়েন্ট ব্যাক টু হিম,
রাইট, দিস ইজ ট্রু। ইন ফ্যাক্ট আমিও বলতে চাই যে একটা মানুষের জীবন ঘুরে যাওয়ার জন্য একটা কথাই এনাফ, এবং যদি তার মস্তিষ্কে সেই কথাটা জায়গা করে নিতে পারে এবং আপনি বিলিভ করতে পারবেন না, সেই কথাটা হতে পারে কোন স্কুল শিক্ষকের কাছ থেকে, মসজিদের ইমামের কাছ থেকে, কিংবা আমরা যদি বলি যে গির্জার পাদ্রির কাছ থেকে, মানে কোন ধর্মযাচকের কাছ থেকে, কিংবা ঘনিষ্ঠ কোন বন্ধুর কাছ থেকে, কিংবা একজন ভিক্ষুকের কাছ থেকে, এবং এই একটা কথাই পুরোটা জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে একটা মানুষের। হ্যাঁ বলছিলেন যে ড্রিঙ্কস করাগুলো বন্ধ করলে সাময়িকভাবে। হ্যাঁ
বন্ধু বান্ধবরা খুব ফোন করে ইয়ে করতেছে, আর এই এই জিতটা আমাকে করছে কি আরো হেল্প করছে, যেমন এইদিকে ওই যে খারাপ বন্ধুর সঙ্গে গেছি ডাকাতি করিনি, গেছি ওর সঙ্গে কারণ আমার বন্ধু দরকার, কারণ ওকে মানে কোনো না কোনো ভাবে কোনো একদিন হয়তো একটা কিছু হবে ইয়ে ছিল। ঠিক অনুরূপ ভাবে এদের সঙ্গে এরা যখনই আমাকে এটা বলতেছে না তখন আমার জিদ আরো বাড়তেছে আই ক্যান ডু ইট।
মানে কয়দিন মানে ধরে নিচ্ছিল চার পাঁচ দিন পরে আবার
আবার আসবে কারণ আমি এতই করতাম।
ন্যাচারালি এটাই হয়,
ন্যাচারালি এটাই হয় মানে কি এটা প্রচন্ড ভাবে হয়। আর এই জায়গাটা এই ভাইদের কাছে আমার একটা অনুরোধ কি মানে জাস্ট এটা যে করতেছে যারা করো, কিন্তু আমি এটা পাহাড়ে উঠার পরে দেখছি আমি একা হয়ে গেছি, কেউ আমার সঙ্গে নেই। আবার যখন নিচে নামছি সবাইকে পাইছি, আর যে পয়সা খরচ করছি ড্রাগ হিসাবে আমি করতে যে একটা জিনিস পাইছি যে ড্রাগ যদি এতই উপকারী হয় আমি পরে আমি যেটা এতই উপকারী হয় তাহলে আমাকে প্রত্যেকদিন কেন করতে হবে, এটা আমার একটা প্রশ্ন আসছে। তখন আমাকে নাপা আবার এটার উত্তর দিছে যেটা ক্যানাডাতে টাইনল বলে, নাপা উত্তর দিছে তুমি তো আমাকেও তো ড্রাগ বলো, তোমার শরীর খারাপের জন্য আমাকে তো ব্যবহার করো,
আমাকে তো সপ্তাহে
মাসে ছয় মাসে একদিন ব্যবহার করো, তাহলে আমার থেকে তো ওইটা বেশি উপকারী না, তুমি এত পয়সা খরচ করে নিচ্ছ প্রত্যেকদিন ব্যবহার করতে হচ্ছে, আমি তো তোমার জন্য ভালো। তো তখন আমি চিন্তা করলাম যে কেন আমি ওটার পিছনে পয়সা খরচ করবো।
যাই হোক, যেটা আমরা শুনছিলাম যে বন্ধুরা চাপ দিচ্ছে, তারপর
চাপ দিচ্ছে, আমি এরকম করতে করতে আস্তে 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 আমার জীবন এরকম চলতে থাকে। তার ভিতরেও আমি গোপনে দুইবার আবার দুই তিনবার
করে ফেলেন
করে ফেলি মানে যেটা কাউকে না জানে করছি, মানে কি যে দেখার জন্য যে এটা আমি মানে আগের ফিলিং আর এখনকার ফিলিং এ কিরকম আছে, এরকম করতে যা বেশ কয়েকবার আমি করে ফেলছি। মানে 1990 এর পরে আমি আর এটার ভিতরে এর ভিতরে কয়েকবার এরকম হয়েছে
আপস এন্ড ডাউন
আপস এন্ড ডাউন। আমি তখন এখানে সুন্দর জিনিস হলো মসজিদে ক্লাস হয়, মসজিদ শুধু আমাদের দেশে
নামাজের জন্য,
শুধু নামাজের জন্য না, ওখানে ইমাম সাহেবরা যারা আছেন সপ্তাহের টাইম ঠিক করে দেয়, ওই টাইমে যে পড়তে পারে না তাকে পড়ায়, যে অর্থ জানে না তাকে অর্থ শিখায়, এরকম রসুলের জীবনের উপরে ক্লাস হয়, এগুলো ক্লাসে আমি যাও ওই ব্রাদার আব্দুল হাকিম কুইক। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম ইন মানে টরন্টোর লাইফে, এখনো মানুষ সেটা স্বীকার করে, ওনার ওই অবদানটা এখনো স্বীকার করে। তো যাই হোক, ওখান থেকে আর কি ক্লাস করতে 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 আমি যেখানে চাকরি করতাম কাজে যাই আসি। আমার কাজের জায়গায় কাজলিমা নামে যে মেয়েটা আর কি, সে একদিন আমাকে বলে যে তুমি যে এরকম ব্রেক টাইমে, আমরা তো ব্রেক টাইমের পাঁচ দশ মিনিট পরে আসো, তুমি কি করো? আমি গডকে থ্যাংকস দিতে যাই। তোমার লজ্জা লাগে না? দেখো তুমি আমাকে একটা সামান্য কোক দিলে বা একটা কিছু দিলে থ্যাংক ইউ না দিলে তুমি মাইন্ড করো, যে আমাকে অক্সিজেন দিচ্ছে ফ্রি তাকে থ্যাংক ইউ দিতে আমি কেন মাইন্ড করব। তো তখন ও বলে তোমার কথাটা তো খুব ভালো লাগলো, তুমি
ওই কোশ্চেনটাও কেন করলো, মানে লজ্জা পাওয়ার কি আছে আমাদের জায়গা থেকে? মানে ওদের জায়গা থেকে এটা লজ্জা পাওয়ার, মানে
এটা লজ্জা পাওয়ার মানে কি, আমরা মুসলমানরা ওই দেশে যে না প্রথম প্রথম অনেকেই মোহাম্মদকে মো নাম দিত, আলীকে আল বলতো, লজ্জা পেত অনেকে।
কেন
জানি না এটা কেন, মানে এটা আমাদের খ্রিস্টানদের কাছে আমাদেরকে কিরকম মানে ওই যে সারা বিশ্বের মুসলমানদের বিভিন্ন বদনামের কারণে অনেকে অনেকে নামকে হাইড করতো, অনেকে কাজের জায়গায় মুসলমান হওয়া সত্ত্বেও রোজার সময় রোজা রাখতো না, যে ওরা আবার কি মাইন্ড করে,
মানে ওরা কি মনে করছে,
মনে করতেছে এটা
ভেরি ব্যাড।
কিন্তু এটা ওই খ্রিস্টান যারা মুসলমান হয়েছে এদের কারণে বর্তমানে ইট ইজ এ ডিফারেন্ট
অ্যাঙ্গেলে
চলতেছে। তো তখন ও আমাকে এই কথা জিজ্ঞেস করার পরে আমি তাকে বললাম যে এরকম এরকম আমি ক্লাস করি, তো তখন সে আবার ওই ক্লাসে আসা শুরু করলো, ওই জামে মসজিদে ক্লাসে আসা শুরু করলো যেখানে আমি ক্লাস করি ওই শনিবার আর রোববারে, সেখানে সেও আসা শুরু করলো। তো ওখানে আস্তে আস্তে তখন এক বাঙালি ভাই আমাদের ছিল আসাদ চৌধুরী, ও আর হায়াত ভাই, ওনাদের কাছে বললাম যে আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, ওকে জিজ্ঞেস করো।
মানে এটা কি মানে ওকে জানানোর আগেই আপনি ডিরেক্টলি অন্য কাউকে দিয়ে প্রস্তাব করলেন?
তখন আমার সঙ্গে একটা রিলেশন আছে, মানে আমাদের সঙ্গে একটা ঘনিষ্ঠ,
ওনার বাড়ি ছিল কোথায়?
গায়ানা বাড়ি
এন্ড শি ওয়াজ মুসলিম, রাইট?
নামে মুসলমান ছিল কিন্তু ওরা ওই ওই ধারা অনুযায়ী ওই ঈদের নামাজের দিন ঈদের নামাজ ছাড়া খ্রিস্টানিটি বা বার্থডে বা
মানে সবকিছুই খ্রিস্টান
কালচারে বেশি
অভ্যস্ত
আর কি। ও আবার আমার সঙ্গে বেস্ট, মানে আমরা দুজনই ক্লাস করতাম, মেয়েদের ক্লাসে মেয়েরা থাকতো ছেলেদের ক্লাসে, বাট আমরা একই জায়গায় কাজ করতাম, তো আমাদের পরিচয়টা একটা ঘনিষ্ঠতার দিকে আগাতে থাকলো।
আচ্ছা,
তখন আমি ওই যে ভাই ভাবি আমাকে ছাড়াইছিল সেই ভাই ভাবিকে দিয়ে প্রস্তাব দেওয়ার ইয়ে করলাম যে
বিয়ে করা।
তো বললো যে তুমি আমার বাপমার কাছে পাঠাও, তো বাপমার কাছে পাঠাইলাম, পাঠানোর পরে ওখানে আমার বিয়ের জন্য রাজি হয়। আমি বিয়ে করতে যখন গেলাম সবচেয়ে ফানিস সুন্দর, যে আমার বাংলাদেশে বিয়ে হতো কিনা আমি জানি না, আপনি যে এতগুলি ঘটনা বলতেছেন এটা ঘটনার ভিতরে ওই যে মেন ইয়েটা ছিল যে কিতাবটা, যেটা এই কিতাবটা যে দেশে যে বাড়িতে যে মানুষের কাছে আছে সেখানে আমরা যে অবস্থান বা অবস্থাতে আছি এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত।
কিতাব মিন্স কোরআন
শরীফের কথা বলতেছি, কারণ এটার ভিতরে মানুষের যে ভালোবাসার যে কথাটা আছে এবং এটার মৃত্যুর পরে যে আমাদের যার নামে ভালোবাসাটা আমরা নিয়ে যাই, সেটার যে সম্পর্ক থাকার কথা ছিল সেখানে হিংসার কোন স্থান ছিল না। তাহলে আজকে ষোলো কোটি হোক আর একশো কোটি হোক আর তিনশো কোটি মানুষের কাছে যে জিনিসটা আছে এটার যে ব্যাখ্যাটা ছিল, প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়াল তার জায়গায় থেকে যদি এটাকে ইয়ে
করতো,
তাহলে আমাদের যেসব ছেলেপেলারা ড্রাগ করতো বা ড্রাগ শখের বশবর্তী হয়ে করতেই পারে, গুন্ডা হতেই পারে একজন, মারামারি করতেই পারে একজন, কিন্তু আমাদের কাছ থেকে যদি ভালোবাসাটা পেত, আমি বিশ্বাস করি এইসব ছেলেপেলারা আমাদের থেকে আরো ভালো কাজ করতে পারে। কাবিনের
প্রসঙ্গে এখানে যদি প্রসঙ্গ চলে আসলো, আমাদের দেশে এটা যেমন স্ত্রীর অধিকার সেটা তো অবশ্যই রিলিজিয়াসটিক জায়গাটা থেকেই, এই সেই অধিকারটা যেমন পালন করা হয় না, ঠিক একই ভাবে এটা একটা ফ্যাশন কালচারে পরিণত হয়েছে যে আমার বান্ধবী পাঁচ লাখ টাকায় কাবিনে বিয়ে হয়েছে, দেন মহারানাতে বিয়ে হয়েছে, কত টাকা শোধ হয়েছে সেটার কথা না, আমাকে ছয় লাখ টাকা দিতে হবে, আমাকে সাত লাখ টাকা দিতে হবে।
ফ্যাশনের জায়গা থেকে আমি আপনার সঙ্গে একমত হয়ে কিন্তু কথাটা বলতেছিলাম, মেইন জায়গাটা যেটা ছিল এটার সঙ্গে কিন্তু ওই পার্টটা আলাদা ছিল, যাই হোক ওখানে যাচ্ছি না আমি। তো বললো তোমার কাছে কত টাকা আছে, আমি বললাম আমার কাছে $125 আছে ব্যাংকে। তো আমার বউকে জিজ্ঞেস করে বললো $101 তোমার কাবিন জমা করার, আমি যখন সাইন করতে গেছি সাইন করতে পারবো না।
কে বলছে সাইন?
তখন আর কি বললো যে আমি বললাম সাইন করতে পারবো না, তুমি $101 হাতে দিবা
তারপরে তুমি
সাইন করতে পারবো,
এটাই হওয়া উচিত।
তখন আমি বললাম যে কেন, এটা তো গিফট, এটা তুমি $2,000 লেখো $10,000 লেখো ডাজেন্ট ম্যাটার, কিন্তু এটা হলো গিফট, তোমার তোমার যেটা সামর্থ্য কিন্তু ওকে দিয়ে এটা তোমাকে সাইন করতে হবে, এখানে ওই ফরগিভ মির কোনো সুযোগ নেই। তা আমি ওইটা এনে যখন দিলাম, আমার বউর সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, বিয়ের পরেই আমরা আর কি আমার জীবন চলতে থাকলো। তারপরে তো দিনে 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 আমার যে ইয়ে হলো, তো সবচেয়ে সুন্দর জিনিস যে আমি $101 দিয়ে যে বিয়ে করছি তখন আমি $24 নিয়ে সংসার শুরু করছি। আমার বউ কতটুকু ভালো এটা বলতে গেলে অনেক কিছুই বলতে হবে, তবে আমার বউ এত ভালো যে ভালো শব্দ সব মিলায় ভালো, এই জন্য সব ভাইয়ের কাছে অনুরোধ করতে পারে যে আপনি খুব লাকি আপনি একটা ভালো বউ পাইছেন। না, আমার বউ খুব লাকি যে আমার বউ একটা ভালো স্বামী পাইছে,
মানে বোথ সাইড থেকে আপনাদেরকে ভালো হতে হয়েছে।
ভালো হতে হয়েছে মানে কি, মানে আমার বউকে আমি কখনো ওকে ছাড়া নো বলি না। এই জন্য সে আমার বউ হতে পারে, কিন্তু সে একটা মেয়ে, একটা মেয়ে ছাড়া আমি পৃথিবীতে আসতে পারতাম না। আর একটা মেয়ে পৃথিবীতে আনতে যে আমাদেরকে যে কষ্টটা করে, ওটার কারণে তার শত শত দোষ আছে যেগুলোকে ওজন করলো, ওই আনার যে কষ্টটা আছে ওটার ওজনের সমান হয় না, এই কারণে তার একটা রেসপেক্ট ডিজার্ভ করে। আর এই রেসপেক্টটা আমি দেওয়ার আগে আমি কেবল ইসলামিকালি মোটিভেটেড হয়েছি, আমার বউ বিয়ে করছি, আমার বউ 14 বছর পরে আমাকে একটা কথা বলছিল,
জি
আমাকে ছেড়েও চলে গেছিল দুইবার
রাগারাগি করে,
মানে আমার আমার ও রাগারাগি না আমার কারণে, কারণ আমার রাগের কারণে। মানে আমি এমন একজন মুসলিম, অজানা এক মুসলিম হয়েছিলাম, মানে মুসলমান মানেই রাগ, মুসলমান মানেই সব ডোন ডোন ডোন, মানে কোনো কিছুই করতে পারো না, মুসলমান মানেই হাসি খুশি নেই, মুসলমান মানেই কোনো খেলাধুলা আনন্দ বলতে কোনো জিনিস,
এটা আপনার কনসেপ্ট ছিল,
এটা আমার কনসেপ্ট, মানে আমি বড় হয়েছি ওইবার, মানে আমার বাচ্চারা হলো, আমার বউ কষ্ট করতে করতে এরকম ভাবে চলতে চলতে যখন আমার বউ দ্বিতীয়বার চলে গেল, তখন এই ব্রাদার আব্দুল হাকিমের একটা বন্ধু সে আমাকে একটা বললো, তোমার বউকে কখনো তুমি চা বানায় খাইছো? তাই বললাম যে না। এই তখন আমার পটভূমি পরিবর্তন হয়ে যে জায়গাটায় আসলাম, তারপরে আমি দেশে ব্যাক করার পিছনে কারণ এটাই যে এই সূত্রের কারণে। আপনি কি জানেন যে গত বছর 55,000 ডিভোর্স হয়েছে বাংলাদেশে
স্ট্যাটিস্টিক্যালি?
হ্যাঁ, এটা প্রথম আলোতে আসছে। 10,000-এর উপরে ইয়াং ছেলে মেয়ে আত্মহত্যা করছে। This is my country. I love them. আপনি যদি বলেন যে এটা আপনার ছেলে না, তো আমার ছেলে না কেমনে বললেন?
ফাইন, আমি ইভালুয়েশনের জায়গাতে যাবো। আপনি বলছিলেন 14 বছর পর আপনার স্ত্রী একটা কথা বলেছিল আপনাকে।
হ্যাঁ, স্ত্রী আমাকে একটা কথা বলছিল, থ্যাংক ইউ আপনি আসল কিবিয়া ভাই, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, আল্লাহ আপনার আরো ভালো করুক। আমার বউ আমাকে বলছিল যে তোমাকে আমি যা দেখে বিয়ে করছিলাম আর তোমার চরিত্রে যা দেখতেছি এটার সঙ্গে ইসলামের কোন মিল দেখতেছি না। তা আমি তখন সেদিনকে তাকে আরো রাগ করছিলাম এই জন্য যে আমার বউ ওই কাজের থেকে এসে রান্না করা তাকে হেল্প করতে বলছিল। তা আমি ওকে ওই দেশে থেকে যা শিখছিলাম যে স্বামীর পায়ের নিচে ওখানে আসলে ইংলিশ বাংলা বইলা ইশারা দিয়ে বুঝাইছি, ইশারা দেখা সে আরো ঘাবড়ে গেছিল
আমাকে পায়ের নিচে যেতে বলছে কিনা। আমরা যে এনভায়রনমেন্টের মধ্যে আছি সেটা আসলে জেবিএসবির এনভায়রনমেন্ট না, বাট লাইফ টার্নস। আমি বারবারই যে কথাটা বলি যে বিবেক জাগানোর জন্য একটা ঘটনার প্রয়োজন হয়, লাইফের সিচুয়েশন চেঞ্জ করার জন্য একটা মোটিভেশনের প্রয়োজন হয়, ছোট্ট একটা ঘটনা পুরো মানুষের কনসেপ্টটাকে, সারা জীবনের কনসেপ্টটাকে বদলে দিতে পারে। কেউ জাহান্নাম থেকে জান্নাতের পথে আসতে পারে এবং একই সাথে ধ্বংস হয়ে যেতে পারে, উল্টোটাও হয় অনেক সময়। তো এইরকম একটা টার্নিং পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মোমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে হ্যাপি কাপল, বাট দেয়ার ইজ এ কমপ্লেক্সিটি। সেটাকে আপনি আপনার জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, কম জানা বা আমি আমার সোসাইটিতে যেভাবে বড় হয়ে জেনেছি ইসলাম সম্পর্কে বা আমার রিলিজিয়াস্টিক অ্যাটিটিউড সম্পর্কে, সেটা সম্পর্কে একটা মিসকনসেপশন। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং শেষ পর্যন্ত আমাদের যে বন্ধুটি আজকে এখানে কনফেস করছে তার জীবনের বর্তমান অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গেলে আপনারা লাইক দিয়ে দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা আমাদের প্রচারযোগ্য হলে আমি কিবরিয়া নিজে আপনার সঙ্গে যোগাযোগ করব। ফিরছি ঠিক পাঁচ মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিংক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ।
এবিসি স্টুডিও লাইভ, পাওয়ার্ড বাই চিকেন বিস্কিট।
যেখানে থাকছে তোমার পছন্দের সব ব্যান্ডস টু রক ইউ
এভরি থার্সডে নাইট ফ্রম 9 টু 11 পিএম
লিওন এফএম 89.2
মিউজিক ডিফারেন্ট টেস্ট
এক্সট্রিম এন্টারটেইনমেন্ট এর জন্য
টিফিন বিস্কিট টিফিন বিস্কিট সবাই জিতবে
এবিসি রেডিও এফএম 89.2
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আর একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শমশের হেলাল, তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে উন্মোচিত হচ্ছে। শেষের দিকে আমরা যে জায়গাটিতে আজকে এসে দাঁড়াবো তার জীবনের অপ্রিয় সত্যে, সেটা আসলে প্রিয় হবে সবার জন্য, সেরকমই আজ পাচ্ছিলাম, তার কাছে আবারও ফিরতে চাই। জি বলুন। তারপর
আমার বিবাহিত জীবন এরকম 14 বছরের, আমি জ্ঞান বাড়তেছিল কিন্তু জ্ঞানের ইউজটা ছিল না। আমরা সবাই ভালো জিনিস জানি কিন্তু এটা ব্যবহার না থাকার কারণে সর্বক্ষেত্রে আমরা অনেক সুন্দর জিনিসের জায়গায় অসুন্দর জিনিস পাচ্ছিলাম।
জি,
আমার বউ এরকম আমাকে কোন একদিন ছেড়ে চলে গেল, যাওয়ার পরে আমি অনেক চেষ্টা করে আবার তাকে ফিরে আসলো, কিন্তু আমি ভাবছিলাম যে আমি ভালো হয়ে যাবো, কিন্তু রাগটা যে আসলে এতই খারাপ জিনিস। আমি ফর্চুনেটলি আসার আগে এটা মানে ঘটনাটা আপনাকে একটুখানি জানি না কতটুকু ইয়ে করবে, শ্রদ্ধাদেরকে আশা করি হেল্প করবে। রাগ জিনিসটা আসলে খুবই খারাপ। আমেরিকাতে 40 বছর সাধনা করে 4,000 মানুষকে দিয়ে সাধনা করে ওরা দেখছে রাগী মানুষের কি কি রোগ হতে পারে। কারণ আপনি জাস্ট নর্মাল একটা জিনিস, একটা কলের থেকে পানি পড়তেছে, ওই পানিটার ভিতরে যদি আপনি আঙ্গুল দেন, ওই নর্মাল পানি পড়া পড়ে না, ওই পানিটা চতুর্দিকে ছড়িয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে মানুষের নর্মাল যে রক্তটা মিনিটে 70 বার যে আমাদের এর ভিতরে আসে পাম্প করে, রাগ করলে তখন করে কি এটা রক্তের ভিতরে আঙ্গুল দেওয়ার মতো একটা অপরাধ করা হয়, যার জন্য রাগী মানুষদের ইভেন্টুয়ালি, বাট আল্লাহ কাইন্ড তো, যার জন্য জানে যে আমার বান্দা করবে উনি এরকম ছড়াই দেন না। কিন্তু অনেক সময় আমরা শুনছি যে রাগ করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, এটা আমরা শুনছি। তো ওনারা বলতেছেন রাগ, অহংকার, ঘৃণা, নিজেকে বড় মনে করা, আপনি যতই শিক্ষিত হন যা কিছু করেন, ইট ইজ গিভেন টু ইউ বাই সামওয়ান, ইট ইজ নট আপনার নিজস্ব কোনো ইয়ে না, কারণ একটা কঙ্কালের উপরে তো সবকিছু দেয়। এইসব যাদের হৃদয় স্থান আছে ওই সোলের ভিতর দিয়ে বিভিন্ন রকমের, কারণ সোলের জায়গা ওইটা না, শীতের যাবেন গরম কাপড় ছাড়া যাবেন এটা যেরকম জায়গা না, সোলের জন্য ওইটা জায়গা না, সোলের ভিতরে ওইটাকে উঠায় ফেলানোর জন্য উনি আমাদের বারবার রিকোয়েস্ট করতো। ওরা বলতেছে সায়েন্টিস্ট, এটা যদি তোমার হৃদয় না থাকে তুমি সুন্দর একটা জীবন লিড করতে পারবা।
জি,
আমি এটা তখনও এটা তো এখনকার রেজাল্ট, তা আমাকে ওই যে খ্রিস্টান যারা মুসলমান আছে তাদের সঙ্গে চলতেছে না, আই হ্যাভ লার্ন সো মেনি বিউটিফুল থিংস। উনি আমাকে বললো, আচ্ছা তোমার বউকে কি তুমি কখনো কফি বানায় খাওয়াইছো? আমি বললাম নো। তুমি কি কখনো তাকে রান্না করে ইয়ে করছো? নো, কারণ আমি যে বাংলাদেশি ইয়েতে বড় হয়েছি, কখনো তো আমি দেখিনি আমার বাবাকে কিচেনে যেতে, সত্য কথা বলতে যেতে। আর আমাদের বাসায় তো এখানে কাজের লোক পাওয়া যায়, কিন্তু পরে যখন আমি রসুলের জীবনীতে জানলাম, তখন আমি আমার জীবন যখন পরিবর্তন হওয়া শুরু হলো, তখন আমার বউ এটা মেনে নিতেও তার আরো 10 বছর সময় নিছে। আমার বাচ্চারা আমাকে প্রচন্ড ভাবে ভয় পেত।
ওকে,
কিন্তু কোরআন শরীফ এমন একটা বই, কিতাব মানে কিতাবের বাংলা অ্যাকচুয়ালি বই, বই বললে আবার কেউ মাইন্ড করার কোনো কিছু নাই, কারণ এটা বাংলা বই, ইংলিশে বুক। এই বইটা মানুষের গাইডেন্স হিসেবে লোকমানের ভিতরে উনি কখনো তার বাচ্চাকে উনি কলিজার টুকরা ছাড়া এই আমার ছেলে বলে ডাকেনি।
কি?
লোকমান হাকিম।
আচ্ছা,
কোরআন শরীফের ভিতরে এটা আছে।
ওকে,
এই সূত্রটা পাওয়ার পরে আমি আমার বাচ্চাকে আর নাম ধরে ডাকা শুরু করলাম না। আমার ছেলেকে বলতাম বাবা, মেয়েকে বলতাম মামুনি, আরেকটাকে বলতাম জান। ওদের সঙ্গে আমার রিলেশন হতে হতে ওই যে আগে যে ওদের বকছি, প্রত্যেকটা কাজে যে রাগ করছি, বাচ্চা ভুল করতেই পারে, আমার বউ ভুল করতেই পারে, এই রাগের এখান থেকে যখন ওই যে আমাকে ইমাম সাহেব বললো তুমি যদি সরে আসতে পারো তাহলে তোমার বাচ্চারা কিছু হোক আর না হোক একদিন তুমি এটা রেজাল্ট পাবা, কিন্তু তোমাকে এটা ফেস করতে হবে, তুমি করে 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 হঠাৎ করে আবার রাগ করলে এটা কিন্তু পুরোটা ভেঙে দিবা। এই পরে আমার বউ দ্বিতীয়বার যখন চলে যায়, আবার যখন ফেরত আসলো, তখন থেকে আমি এটাকে পালন করা শুরু করলাম। এই পালনের ভিতর সবচেয়ে বেশি আমাকে কাজ করছে ফুল, ফুল আমাকে সবচেয়ে বেশি, আমি কোন ডেটে ফুল নিয়ে যেতাম না।
আচ্ছা,
ডেট ছাড়া উনি আমাকে বলছিল ফুল নিয়ে যাবা। আবার ফুল যখন নিয়ে গেছি, এখন ফুল দিয়ে মানে ইসলামে আসে বোর সঙ্গে চাওয়াবাজি, যেটা আমরা বলি চাওয়াবাজি আর কি, মানে বোর সঙ্গে বানায় বানায় কিছু কথা বউকে সুন্দর রাখার জন্য, তার থেকে তো সুন্দর, তার কাছে পাত্তি আছে অনেক। তাই ফুল নিয়ে গেলে সাধারণত বাসায় বলতো, বউ বললো যে কেন ফুল আনছেন? ফুলের দোকান দিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, ফুলগুলি দেখে খুব ভালো লাগছে, তো ফুলগুলি ভাবলাম যে কিনে নিয়ে যাই ঘরে। তো ফুল এখন ঘরে এসে সাজিতে যাই, দেখি যে তুমি তো অনেক ফুলের থেকেও বেশি সুন্দর, এখন ফুল তো ফেলায় দেওয়া যায় না, এর জন্য ওখানে সাজিয়ে রাখলাম, কিন্তু তুমি আসলে ফুলের থেকে বেশি সুন্দর। এরকম ভাবে কথা বলতে বলতে উই বিল্ড অ্যানাদার রিলেশন। 10 বছর পরে এসে আমার বউ আমাকে জিজ্ঞেস করছে, মানে 14 বছর বিয়ার, আমার 28 বছর, 29 বছর, 14 বছরে আমার বউ এসে প্রশ্ন করছে, মানে চলে গেছে দুইবার, আরো 10 বছর পরে এসে আমার বাচ্চারা, এখন আমি কোনো যদি মেসেজ পাঠাই এই ফোনের মাধ্যমে উত্তর দেয় আমার বাচ্চারা, আমি ওদের কাছে গিয়ে এখন আমাকে জড়ায় ধরে, আগে আমাকে জড়ায় ধরতে গেলেও তারা একটা নেগলেক্টের মানে ঘৃণার ভাব দেখাতো, আমার চুমুটাও তাদের কাছে পছন্দ ছিল না। আমি ওরকম ছিলাম, রাইট, মানে আমি ইসলাম ভাবছি এরকম আর কি, এটা আমার মানে ইসলাম নামাজ পড়তে যে আর নামাজের সঙ্গে আমার ওই যে দেশের চলা যে নিয়মগুলি দেখছিলাম ওগুলাকে ইয়ে করতে যায়, কিন্তু ইসলাম যে এরকম রাগের কোন স্থান নাই, কালা মুখের কোন স্থান নাই, হ্যাঁ ক্ষমার স্থান বড়, হ্যাঁ মানুষের ভালো চাওয়ার স্থান বড়, এটা আমি বুঝিনি, ইসলাম বলতে না, এটা সব রিলিজিয়নে কিন্তু মানে আরবিতে এটাকে ইসলাম বলে, মানুষের জীবনে চলার পথে এটাই কিন্তু নিয়ম, লেখাপড়া তো শিখেছে চাই। এটা করতে যে আমার বউ বাচ্চার সঙ্গে আমার একটা গুড রিলেশন শুরু হয়, যেখানে আমার বউ প্রতিজ্ঞা করছিল দেশে কোনদিন আর আসবে না, গত বছর এসে আমার বউ এখানে ঘুরে গেছে।
ড্রাগটা তখন কি করলেন, ড্রাগটা স্টপ করলেন কিভাবে?
ড্রাগটা স্টপ করলাম ওই যে জানুয়ারির 1 তারিখে আমি যে ড্রাগ ছাড়া ওই যে মসজিদে গেলাম,
ওই ওই খুতবার পর থেকেই আপনি মোটামুটি,
খুতবার পর থেকে, তারপরে আমি কয়েকবার করছি,
ওখান থেকে সরে আসছেন?
সরে আসছি অনেক অংশে, মানে করলেও কারোর সামনে আর করিনি।
আচ্ছা,
এটা সম্পূর্ণ আমার একান্ত,
মানে একবার নিজে নিজেই সেটাকে স্টপ করেছি,
স্টপ করছি, মানে এটা করতে যে ওই যে বললাম না কিছু চিন্তা আসছে, মানে সেটা করে লাভ কি হয়, দিন শেষে পয়সা খরচ, সেটা তো আমি অন্যভাবে খরচ হয়। তারপরে আরো বেশি পরিবর্তনটা আসে 1990 সালে, যখন ওই যে কানাডাতে শাহিন নামে একটা ছেলে মারা যায়, তখন ওখানে লাশ ধরানোর কেউ ছিল না, ওরকম লোকজন ছিল না, তো যেহেতু আমি সমাজে সবার সঙ্গে ঘুরতাম, তা আমাকে ডাকছিল, তা আমি যে বললো কেউ লাশ ধরানো আসে কি, তখন আমি ওই লাশ ধরতে ঢুকি, ওই 25 বছরের লাশ ধুইতে যে আর ট্যাক্সি চলতে যে ইসলামকে এবং নিজের লেখাপড়াকে, ইসলাম বলতে মানে আরবিতে ইসলাম বলে, আর বাংলায় যদি বলি চলার পথের নিয়মকে, যেটা বাংলায় বলে, কোরআন না পড়েও যদি কেউ দেখতে চায়, ওই দেশে যে আমি বেশি পাইছি।
ওকে, সো আপনি বলছেন যে 25 বছর আপনার ট্যাক্সি প্লাস হচ্ছে হলো এই লাশ ধোয়ানোর অ্যাক্টিভিটিজ এর মধ্যে আপনি ছিলেন, সো এই 25 বছরের এক্সপিরিয়েন্সটা একটু শুনি আপনার, বিশেষ করে লাশ ধোয়ানোর জায়গাটা আছে, ট্যাক্সি চালানোর জায়গা তো এটা রুটি রুজির ব্যাপার। হ্যাঁ বলুন।
লাশ ধরানোর জায়গা থেকে ট্যাক্সি চালানো দুটাই কিন্তু সম্পর্কিত, দুটাকে সম্পর্কে এই জন্য যে আমি ট্যাক্সি চালাতে যে যখন আমাকে ওরা পয়সা দিত, তখন নতুন নোটটা যখন আগে দিত, তখন জিজ্ঞেস করতাম যে নতুন নোটটা কেন আগে দাও? আমাদের দেশে এটা বলতে গেলে সবাই হাসবে, এবং যারা রেডিওতে শুনতে তারা বলবে যে কি বললো, মানে ওই দেশে কেউ যদি পয়সা দেয় ট্যাক্সিতে, নতুন নোটটা আগে দেয়, আর আমাদের দেশে সবাই উত্তর জানেন, বলার দরকার নেই কাউকে। বাট আমরা লেখাপড়া শিখছি এবং আমাদের যেটা দাবি করি আমরা সেটা দাবিও কিন্তু তাই। তো জিজ্ঞেস করি যে তোমরা নতুন নোট আগে দাও কেন, তুমি কি স্কুলে পড়োনি? ওখান থেকেই কিন্তু আমি জানছি এইট পর্যন্ত সারা পৃথিবীতে লেখাপড়া এক, নাইন টেনে যে ওই যে সায়েন্স আর্টস কমার্স বিভিন্ন দিকে ভাগ হয়ে কেউ ডাক্তার হবে এটারও দরকার আছে। এইট পর্যন্ত বেসিক লেখাপড়া সব দেশে এক। তো ওই ওরা বলে যে তুমি লেখাপড়া করোনি, আমি বলি হ্যাঁ করছি। তো তুমি জানো না যে কাউকে দিলে আগে ভালো জিনিস দিতে, পরে যাই দেখি কোরআনের ভিতরে এই কথা আছে, ঠিক আছে। তা আমি দেখলাম যে ওদের কাছ থেকে এটা যখন ইয়ে করলাম তখন আমি এরকম ভাবে আস্তে 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 দিনে দিনে শিখতে থাকলাম। এদিকে আবার লাশ ধোয়ানো যখন প্রথম শুরু করলাম, এই দুইটা মিলে না আমার জীবনটা আরো বেশি সুন্দর থেকে সুন্দরতম হওয়ার দিকে যেতে থাকলো। এর ভিতরে আহমদ দিদার, ডাক্তার জাকির নায়েক, তারপরে আমাদের দেশে কারি বেলালি বলেন, যুক্তিবাদী বলেন, এরকম অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আমার দেখা হলো। এদিকে বঙ্গবন্ধু বলছি, কাছের থেকে জিয়াউর রহমান সাহেব বলছি, মানে আমি কে কি আমি কিন্তু এটা বিচার করতেছি, আমি শুধু এটুকু বিচার করতেছি এরা সবাই গোলাপ ফুল। আর আমি গোলাপ ফুল হিসেবে এদের কাছ থেকে একটা পাইছি কি, পাপড়িটা আমার উপরে পড়ছে, গোবরের উপর পড়লো, এরা সৌভাগ্যক্রমে পাপড়ি কিছুটা গোলাপের গন্ধ রেখে গেছে আর আমি সেই গোলাপের গন্ধটা বহন করে চলতেছি। এই জন্য যে পেঁয়াজের ছিলকে ছিললে, পেঁয়াজ আমরা খাই তাই বলে কিন্তু ছিলকে আমরা ঘরে রেখে দিই, ওটা কিন্তু ফেলে দিই। তা আমি সবার কাছ থেকে খারাপ যেটুকু পাইছি এটা নিয়ে আমি কখনোই আলোচনা, কারণ মানুষের খারাপ যদি নাই থাকতো তাহলে আল্লাহ কিন্তু মানুষকে এটা বলতো, সব ধর্মই বলছে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা, তাহলে খারাপই যদি না থাকে তাহলে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে
না।
তাহলে কেউ খারাপ করলেই আমাকে তার খারাপ নিয়ে বেশি আলোচনা করতে হবে, দ্যাট ইজ নট রাইট। ওর খারাপ করলেও ভালো করার যোগ্যতা রাখে, সেটার জন্য আমি যদি চাই কিছু তার জন্য এটা দোয়া করা উচিত। এটা লাশ ধোয়াতে যাই, শাহিন নামে যে ছেলেটা মারা যায় ওটা হলো টার্নিং পয়েন্ট। শাহিন হলো গা 1990 সালে ওয়ার্ল্ড কাপ খেলা, আপনার খেয়াল আছে কিনা জানি না, ক্যামেরুন আর ইংল্যান্ডের খেলাটা, খুব একটা উত্তেজনাকর খেলা হয়েছিল। আর সবাই কালারের কারণে, যদি আমাদের কালার বিশ্বাস করা ঠিক না, কালারের কারণে
ব্ল্যাকের প্রতি একটা
টানে সবাই ক্যামেরুনের সাপোর্টার। তো ওই ছেলেটার ও কোনো ড্রাগ খেত না, ও চাকরি করতো, বাসায় আসতো, বন্ধু বান্ধব ওই দিন ছুটি ছিল দেখে খেলা দেখতেছিল। তার কাজ ছিল ক্যানাডাতে আবার ডাক্তার ফ্রি, তো ও যাইতো ওই লোক সপ্তাহ শেষে ওই ডাক্তারের কাছ থেকে আপনার ওই ইয়ে করতে, ওই যে কি পেশার মাপতে সবকিছু মেপে আসছে, হিজ ওকে 29 বছর বয়স। খেলার ওই কোন এক উত্তেজনা মুহূর্তে সে গোল বলে দাঁড়াইছে, ওই দাঁড়ানো অবস্থায় হার্ট অ্যাটাক করে সে মারা গেছে। ওই মৃত্যুটা আমাকে আর কি ইয়ে করে, যখন আমি ধোয়াইতে যাই, ধোয়ানোর কেউ নাই, তখন আমি ওই হাত ধরছিলাম, হাতটা শক্ত, তো ওইটা ধরতে যাই, কেন যেন আমার কাছে মনে হয় ওর হাত থেকে, ও আবার বলে গেছিল ওর ভাই, মানে কয়েকদিন আগে আমাকে নিয়ে গল্প করছে যে আমাদের একটা হেলাল ভাই আছে, উনি কোন এক সময় এরকম গুন্ডা ছিল, এখন সে মানে আমি তখন ওই যে নামাজ কালাম শুরু করছি কেবল ক্যামেরাতে, এটা আবার ছড়াই গেছে আর কি, ওই যে মদ খাওয়া ছেড়ে নামাজ কালাম। তো বলছে উনি আসে, উনার সঙ্গে একদিন আমার দেখা করা দরকার। তো ওই মৃত্যুর পর ওর ভাই আবার কোন রকমে আমার নাম্বার জোগাড় করে আমাকেই ফোন করছিল নামের কারণে। আর ওটা ধুয়েতে যে ও আমাকে বলতেছে, দেখেন হেলব্যাক, দেখা হয়নি অনেকদিন, কিন্তু আজকে আমার জীবনের বাপমার পরে যে একটা সময় আপনি আমার কাছে আসছেন, এটা কিন্তু সবার জীবনের সময়ের জন্য কিন্তু কাউকে না কাউকে প্রয়োজন। তা আমার একটা অনুরোধ আপনার কাছে, মানে মানে ও মনে মনে কথা এটা কিন্তু, যে আমরা যেন এই যে ধোয়ানোর সময় যেরকম আস্তে আস্তে ধুইলেন, চেষ্টা করেন যেন আমরা জীবিত অবস্থায় সবার সঙ্গে যেন এরকম আস্তে আস্তে ব্যবহার করি। কাজ করতেছে এটা মনে মনে কথা হচ্ছে, এই ছড়াই গেল যে আমি লাশ ইয়ে করি। এরপরে কেউ মরলেই আমাকে সবাই ফোন করে, আই ওয়াজ ফোর্স টু লার্ন অ্যাবাউট ইট। সেম টাইম আমার বউ ফ্যামিলি, আই ওয়াজ ফোর্স টু বিকাম এ রিয়েল পার্সন, মানে রিয়েল বলতে মানে মানুষ যেরকম মানুষ হওয়া উচিত, ওই যে টাকা দেওয়ার সময় ওরা দিচ্ছে, তারপরে ময়লা ফেলা দিলে ওরা ময়লা উঠে নেয়, এগুলো আমাকে শিখাচ্ছে, কিন্তু শিখতেছি আমি পথ চলার পথে। কাস্টমার উঠে আমাকে গালি দিচ্ছে, তো ওকে আমি গালি দেওয়াতে আমি ওকে হাসি মুখে থ্যাংক ইউ বলতেছি, আমি কেন আমার বউকে বলতে পারবো না, এরকম হয়েছে। মানে এটা চলার পথে ওই যে ব্রাদার আব্দুল হাকিমের কাছ থেকে শিখতেছি যে হাউ ওয়াজ দ্য বেস্ট ম্যান ইন আর্থ, তার ব্যাক ক্যারেক্টারিস্টিক কেমন ছিল, অ্যাকর্ডিং টু লামার্টিন, অ্যাকর্ডিং টু গান্ধী, অ্যাকর্ডিং টু বার্নার্ড শ, তারাও তার সম্বন্ধে বলে গেছে। আমি তখন একটু একটু পড়াশোনা শুরু করি আর কি, যে পড়াশোনা না করার জন্য দেশ ছাড়ছিলাম,
এখন পড়াশোনা করা
শুরু করছি। তো তখন ওখান থেকে এরকম ভাবে আমাকে গালি দিছে, আমি থ্যাংক ইউ বলছি, ওরা বলছে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, মেবি দ্যাটস ওয়াই, ওরা ওরা বন্ধুরা কথা বলছে না, আই নো ইংলিশ। বললো যে তুমি যে গালি দিলাম, ধন্যবাদ দিলাম, দেখো আমি তো কলা খাই, কলা ছিলকা খাই না, তো এটা তো কেউ খায় না, কেন খায় না? বলে জিব্বার জন্য ভালো না। আমি বললাম তাহলে জিব্বাটা যে বানিয়েছে সে কিন্তু গালি আর মিথ্যা কথা বলার জন্য বানায়নি, এর জন্য আমি তোমার গালি উত্তরে গালি দিলাম না। তো তখন বলে যে আই এম সরি। ওরা আমার খুব সরিটা খুব সহজে আমাদের যেরকম সরি বলতে গেলে
চিন্তা করি
বাপরে বাপ,
ভয়াবহ প্রেস্টিজের ব্যাপার, সালামকেও প্রেস্টিজের ব্যাপার হিসেবে নিয়ে
আমি রাইট, থ্যাংক ইউ। যাই হোক, ওখানে ওই ধন্যবাদ দিয়ে আমাকে উল্টা আরো সরি বলে পয়সা বেশি দিয়ে নেবে, এইভাবে আমি শিখা শুরু হইলো আর কি। মানে আমি প্র্যাকটিসে যে আমার জীবনটা আরো ইয়ে হইতে। আমার বউ প্রায় 10 বছর এই ওই নতুন জীবনে আসার পরে জিজ্ঞেস করছিল, আচ্ছা তুমি কি চেঞ্জ হয়েছো, এটা কি জন্য হয়েছিল? আমি বললাম যে দেখো আমাকে একজন বলছিল যে আমি তোমাকে ভালোবাসি বলি, তা তুমি কখনো বোর সঙ্গে ভালোবাসো যদি বলো তাহলে বোর সঙ্গে রাগ করো না। তাই বললাম কেন আমার বোর সঙ্গে রাগ করবো না? ভালোবাসা যদি বলো রাগ করো না এই জন্যে যে তুমি রাগ করলে আবার ভালোবাসা বললো তাহলে কোনটা সঠিক? হ্যাঁ, সেহেতু সে কিছু করলে তুমি করো না, এর জন্য আমি তোমার সঙ্গে আর খারাপ ব্যবহার করি না। তুমি করতে চাইলে করতে পারো, ইট ইজ গোয়িং টু বি ইন ইউর পার্ট। হ্যাঁ, এটা তোমার পার্টে থাকবে লিখিত, আমার পার্টে তো এই তখন থেকে আর কি। এটা করতে করতে যে বউ আমার উপরে রাগ করে কোনো একদিন বলছিল বাংলাদেশে যাবে না, সে আমাকে বলছিল তোমার বাচ্চার জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম না, ওই 10 বছর আগে যখন সেকেন্ড টাইম ফেরত আসলো, বাচ্চাদের জন্য আমরা ডিভোর্স করবো না, তোমার সঙ্গে থাকার মতো মন মানসিকতা আমার নাই। এখন আমার বউকে ডিভোর্সের কথা বলা তো দূরের কথা, এটা বলারও কোনো সুযোগ নেই, কারণ শি ইজ মানে
100% what you want actually. ওকে, আপনি যেটা বলছিলেন লাশ ধোয়ার ব্যাপারে, 25 বছর ধরে লাশ ধোয়াচ্ছেন, মানে তো বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আপনার এখানে আছে।
বহুত রকমের লাশকে ইয়ে করতে হয়েছে আর কি, আই হ্যাভ সিন।
তো এটা থেকে আপনার কি মানে মেসেজটা কি নিয়েছেন আপনি? আপনি তো প্রত্যেকটা জায়গা থেকে মোটামুটি নিজের
মেসেজ, আমাদের জন্মের পরে নাম এক শিশু, মৃত্যুর পরে নাম এক সবার, লয়কার তালে বর্ষ, তারপরে কাপড়ের ব্র্যান্ড এক, কাফনের কাপড়, তারপরে আমার পকেটও নাই, একটাই পকেট, তারপরে যে ঠিকানায় যাচ্ছে সে ঠিকানাও এক। সামান্য এই জীবনে কেন আমরা একে অপরকে এত কিছু করে কষ্ট দিব? যার জন্য আপনাদের যে প্রোগ্রামগুলি আমি শুনি, যে বোনগুলির প্রোগ্রাম হালিমা, তারপরে যে কি ওদের রিপা নাবিদ ভাইয়ের আমি ইয়েটা শুনছিলাম, তারপরে মহুয়ার ইয়েটা আমি শুনছিলাম, এগুলো আমাদের জীবনের দরকার ছিল না, যদি কিনা আমরা জীবনের শুরু থেকে আমাদের জীবনের এই জিনিসগুলিকে ওরকম ভাবে ব্যবহার করতাম, হতো না যে তা না, কিন্তু অনেক কম হতো, অনেক কম হতো। আপনাদের এই চেষ্টাটা আমাকে খুব বেশি মহিমান্বিত করছে। তখন আমি চিন্তা করলাম যে আমার এই জীবনের গল্পটা হয়তোবা কাউকে না কাউকে কোনো না কোনো ভাবে উপকার করবে, এই জন্যে কারণ সবাই যাই কিছু করে না কেন শান্তির জন্য করে, কেউ যদি চুরিও করতে যায় সে আশা করে ওটা করে এসে সে শান্তি পাবে, সেহেতু এটা ছাড়াও যে শান্তি পাওয়া যেতে পারে সে জায়গায় একে অপরে হাত ধরে ভালোবাসতে হবে আমাদেরকে, একে অপরকে হোল্ড করতে হবে। আর সেটা যদি আমরা করতে পারি, নতুন যে ইয়াং জেনারেশন এখন যারা চলতেছে, যারা আমি একটা ঘটনা যদি আপনার সুযোগ দেন না বলতে পারি, আমি একদিন মসজিদ থেকে বেরিয়েছি ইয়েতে ধানমন্ডিতে, কানে দুল পড়া একটা ছেলে, হাতে ব্যান্ড পড়া, মানে আমি মানুষের মন দেখাতে চাচ্ছি, মানে ড্রেস দিয়ে কিন্তু মানুষ না, বিবেক দিয়ে, আপনি যে কথাটা বারবার। হ্যাঁ, তো ওই অন্ধ লোকটা না বারবার রাস্তা পার হতে চেষ্টা করতেছিল, তখন আমাদের নামাজ পড়ে দাঁড়াইছি যারা তাদেরও অনেক লোক খাড়ে রয়েছে, কিন্তু কেউ হয়তো এটা লক্ষ্য করেনি। আমি বলবো না যে ওনারা করেননি, কারণ এমন হতে পারে যে ওনারা করে তখন আমি দেখিনি, এই সময় ওনারা করেননি, রাস্তা পার হতে চেষ্টা করতেছে, হর্ন দেয় আর অন্ধ লোকটা বারবার উপরে উঠে যাচ্ছে। এরপরে হঠাৎ করে দেখলাম ওই ছেলেটা কানে দুল পড়ে, ওই ছেলেটা ও আবার লক্ষ্য করছে, করে ব্যাগটাকে একটু পিছনে ঠিক করে নিয়ে ও করলো কি ওকে নিয়ে পার হয়ে আসতেছে। আমি চিন্তা করলাম দিস ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ আই লাভ হিম, কারণ আমি এইসব যুবককেই দোয়া করি ওদের জন্য, ইফ দে ওয়ান দে ক্যান চেঞ্জ এভরি, কারণ এরাই রানা প্লাজাতে যায়, এরাই জিয়াদকে ওই যে কি যখন পাইপ থেকে টেনে তুলে, এরাই নীরবের জন্য যায়, এরাই হলো তারা। তখন আমি চিন্তা করলাম, করে আমি রাস্তায় গাড়ি রিক্সা বন্ধ করে দিলাম। ও ছেলেটা দেখলাম আমার ঘুরে এসে আমাকে বললো থ্যাংক ইউ, তার মানে আমাকে আরেকটা জিনিস প্রমাণ করলো, বাংলাদেশে থাকলেও হি ইজ কানেক্টেড উইথ হোল ওয়ার্ল্ড, কারণ এখন কানেকশন ইজ মোবাইল, কিন্তু ইন্টারনেট, হ্যাঁ ইন্টারনেট কি করছে, ইন্টিমেসি গ্রো করে দিছে। তখন আমি চিন্তা করলাম তাহলে ফেসবুক দিয়ে এদেরকে ফিলিং বুকে ফেরত আনতে হবে, আমি ওপেন করলাম ফেসবুক।
আপনার আইডিটা বলেন, মানে যেখানে আপনি এই ধরনের কাজ করছেন,
শমশের আলী হেলাল, এটা হলো আমার ইয়ে ফেসবুক, আর আমার যে ইয়াস এই দেশ অর্গানাইজেশন, AIDESH এই দেশ ORG .org,
এটা কি ওয়েবসাইট?
ওয়েবসাইট
স্পেলিংটা আরেকবার বলেন, www.
AIDESH DESH এইদেশ ডট ও আর জি,
এখানে গেলে আপনার কন্ট্যাক্ট ডিটেল সবকিছু পেয়ে যাবে,
পেয়ে যাবে।
ওকে, সো আপনি এই অর্গানাইজেশনের মানে এই এই দেশ, হ্যাঁ এটা তো অফকোর্স এক ধরনের অর্গানাইজেশন, এটার আন্ডারে আপনি মোটিভেশনের জন্য কাজ করে যাচ্ছেন,
চেষ্টা করতেছেন,
চেষ্টা করছেন, এবং আপনার একটা বইও আছে সেখানে আপনার লাইফের কিছু এথিক্স, লাইফের কিছু ঘটনা নিয়ে, সেটা হচ্ছে এই দেশ একজন পথিক
ও একজন পথিক,
এই দেশ ও একজন পথিক। এবং এখানে আপনার বেশ কিছু ছবি আমি দেখতে পাচ্ছি একেবারে শেষের দিকে, যেসব জায়গাগুলোতে আপনি কাজ করেছেন, যাদেরকে নিয়ে আপনি কাজ করেছেন, সেখানকার বেশ কিছু ছবি, এবং বেশিরভাগই হচ্ছে একবারে সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষ যারা, তাদের জন্য। বাংলাদেশে আসা হয় কিরকম আপনার?
আমি মানে বাংলাদেশে এখন একটা মেজরিটির সময়, মেজর সময় আমি বাংলাদেশে থাকি।
আপনি তো কানাডা সিটিজেন,
কানাডা সিটিজেন। আমার বউ বাচ্চার সঙ্গে কথা বলে যে আমি দেশকে দেশকে খাইছি, ওই যে আমার ল্যাবরেটরি স্কুলে স্যার বলছিল গভর্নমেন্ট তোমাকে পয়সা দেয়, ভালো কিছু
কিছু রিটার্ন দিও,
রিটার্ন দিও, ওই রিটার্নটা দিতে চেষ্টা করতেছি। তো ওই রিটার্ন দিতে এসে গত বছরে আমার যেগুলো জায়গা জমি ছিল ওগুলো বিক্রি করে সব টাকা পয়সা আমি এই বিভিন্ন ভাবে খরচ করছি। এখন ট্যাক্সি চালাই ওখানে, তো যখন পয়সা শেষ হয়ে যায় তখন আবার যাই, আবার কিছু বন্ধু বান্ধব আছে, কিছু মানুষ আমাকে সাহায্য করছে, কেউ একজন গাড়ি কিনে দিছে আমাকে একটা, আমার এক বন্ধু, আবার কেউ এবার কম্বল কিনে দিছে, কম্বল নিয়ে যেমন কালকে আমি চলে যাব ঢাকার বাইরে, কম্বল থাকে পিছনে চলার পথে আর কি, মানে মানুষ হিসেবে মানুষকে ভালোবাসার জিনিসটা উদ্ভূত করতে চাইছে ভূপেন হাজারিকার ওই গানে, মানুষ মানুষের জন্য ওই গানের ওই জায়গায় আমি থাকতে চাইনি, আমি দ্বিতীয় পাড়াতে গেছি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি, এই জায়গাটা যদি আমরা সবাই মিলে যেতে পারি আমার মনে হয় যে সমাজের আমরা অনেক কিছু। এনিওয়ে আমি ওই ছেলেটার গল্পটাকে শেষ না করলে আমার কাছে খুব, তো এই ছেলেটা আমাকে যখন সে থ্যাংক ইউ দিল, আমি তখন ওকে বললাম যে থ্যাংক ইউ তোমাকে, তুমি তো আমাকে করতে বললো, তাহলে তুমি তো আমাকে, আমি তোমাকে থ্যাংক ইউ, আমি তো আপনাকে চিনি না, আমি বললাম যে তোমার অ্যাকশন আমার সঙ্গে কথা বলতেছিল যে আই মাস্ট হেল্প ইউ, তো এই জন্য তোমার ওই কাজটা করার জন্য তোমার অ্যাকশন আমাকে বলছে, এই জন্য তোমাকে ধন্যবাদ যে তোমার কাজে আমি পার্ট হইতে পারলাম। আপনি কোথায় থাকেন? আমি তখন বললাম ক্যানাডাতে। তো বললাম যে আপনি এখানে কি করেন? আমি বললাম যে আমি নামাজ, ক্যানাডায় থাকেন নামাজ পড়েন? আমি তখন বললাম যে ক্যানাডা থাকি নামাজ পড়ি মানে, আমি আসলে বুঝলাম না। তো তখন বললো যে না ক্যানাডায় থাকেন নামাজ পড়েন, তাই বললাম যে আমি ক্যানাডা একটা কলম নিয়ে গেছিলাম, তো কলমটা আমাকে এটা শিখেছে, কলম শিখেছে মানে আমি কলম নিয়ে গেছিলাম ক্যানাডায় যাই দেখি লিখে, কালি থাকলে তো এটা লিখবেই, তাই বললাম ক্যানাডায় গেলে তো গাছ আমাকে অক্সিজেন দেয় আর এখানে আসলে অক্সিজেন দেয়, তো যার জন্য ক্যানাডায় যেও ধন্যবাদ দেয়, আর এখানে যখন আসি তখন ধন্যবাদ দিয়ে বের হয়ে তোমার সঙ্গে দেখা হয়েছে। তারপর ওর সঙ্গে বন্ধুত্ব হয়। পরে ওই ছেলেটা যখন মাগরিবের সময় আজান পড়লো, তখন ও ছেলেটা ওর মতো করেই, আমি কিন্তু বলিনি ওকে নামাজে যেতে, আই ডিডন্ট টেল হিম, বাট ও বলতেছে যে আমারও ধন্যবাদ দিতে যাওয়া উচিত। ওই ধন্যবাদ দিতে যে সবচেয়ে সুন্দর লাগছে, ও বলতেছে প্যান্টের কোনাটা ধুয়ে নিও তিনবার, মানে ওর বন্ধু যে আছে তাকে বলতেছে,
মানে হয়তো বা সে পারে নাই,
তাহলে যারা একটুক জানে
যাচ্ছে না, আমরা কিন্তু জানি যে এটা করলে ভুল, এটা করলে অন্যায়, তারপর আমরা কেন প্র্যাকটিস করছি না,
যাচ্ছি না,
এই জায়গাটাই আসলে
ওই দুয়ারটা খুলতে পারিনি,
রাইট। এবং এই জায়গাটাই যারা করে যাচ্ছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের আজকের অতিথি শমশের আলী হেলাল, যাকে আজকে আমরা যাহা বলিব সত্য বলিবতে পেয়েছিলাম, এবং তার জীবনের যে ডার্কেস্ট পাস্ট আমরা বলবো অন্ধকারাচ্ছন্ন অধ্যায়, সেখান থেকে বের হয়ে এসে সে এখন তার মতো করে শান্তির পথে চলছে। আপনার কোন ভলেন্টিয়ার লাগবে? ইউনিট সাম ভলেন্টিয়ার্স যারা কাজ করতে চায় আপনার সঙ্গে, যদি রেডিওতে এখানে অসংখ্য মানুষ শুনে আপনার সাথে আসতে চাইবেন, আপনাকে হেল্প করতে চাইবেন, সো ইফ ইউ নিড এনি কাইন্ড অফ ভলেন্টিয়ার্স যারা কাজ করতে চায়, তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আমার মনে হয় যে আপনার যে ওয়েবসাইটটি আছে সেটার মাধ্যমে যোগাযোগ করলেই বরং বেটার হবে। সাথে
সবচেয়ে ভালো ফেসবুকে আমার সব ফুল হয়ে গেছে।
আচ্ছা,
তো ওখানে কি ইয়ে হিসাবে থাকতে পারে?
ফেসবুকে আপনার যে আইডিটা আছে সেই আইডিটা আমি শেয়ার দিয়ে দিব, আমার যে ওয়েবসাইটটি আছে, আমার যে ফেসবুক পেজটি আছে সেখানে আপনার সাথে ইনবক্সে তারা কমিউনিকেট করে নিবে।
ওকে,
সো দ্যাট উইল বি বেটার।
সেখানে তারা ফোন নাম্বার দিলে আমি ইভেনচুয়ালি আস্তে আস্তে করে ইয়ে করব,
আপনি যোগাযোগ করবেন।
আমার তাদের প্রতি একটা আবেদন, আবেদন এটাই যে যারা শুনবে বা যারা করতে চায়, আমরা সবাই মিলে, আমরা না হলে আমরা করতেও পারবো না, উই হ্যাভ টু কাম টুগেদার, নো ডাউট অ্যাবাউট ইট, বাট সবাই যদি তার তার স্থানে বসেও যদি একটা করে কাজ প্রত্যেক দিন ভালো করে করি, আমরা মনে করি যে ইভেনচুয়ালি আমরা কোন এক জায়গায় এসে সবাই মিলে, এই দেশ আলাদা কোনো ইয়ে না, অর্গানাইজেশনের নাম নেই, এই দেশটা এখানে যারা মানুষ থাকে 16 কোটি, কে কি নামে থাকে তা জানি না, তবে সবার হাসি এক হওয়া উচিত সেটা আমি বিশ্বাস করি। এর জন্য এই দেশের একটা শব্দ থেকে নামটার সূচনা হয়েছে, একটি ইচ্ছাই দেবে শান্তি, একটি ইচ্ছাই দেবে শাস্তি। তা আমরা সকলে শান্তির জন্য এত হাহাকার করতেছি, ঠিক সেই মুহূর্তে এই দেশ শব্দটাকে আমি সব ইয়াং ছেলে এবং মেয়েদের কাছে অনুরোধ করি, এবং ইফ দে নিড মি, তাহলে আমার ফেসবুকে এসে যদি তারা আমার ফলোয়ার হয়, মানে ওখানে ফলোয়ারের জায়গা আছে, ইয়ের জায়গাটা শেষ, ওখানে যদি নাম্বার রাখে, আই উইল ট্রাই টু কন্ট্যাক্ট দেম। হ্যাঁ, তারপরেও যদি তাদের মোটিভেশনাল কোনো কিছু লাগে, নো ডাউট আই উইল গো অ্যান্ড ডু ইট। বাট আমার আমার একটা অনুরোধ আর কি, যে প্রত্যেকদিন আমরা অ্যাটলিস্ট একটা করে ভালো কাজ করব। আর যে বাপ মার কাছ থেকে আমরা জন্মগ্রহণ করে এত বড় হয়েছি, যারা আমাকে দিনের পর দিন কষ্টের মাধ্যমে এত বড় করছে, আমার সবার কাছে অনুরোধ হবে, কেউ ড্রাগ খাও আর ছাড়তে চাও সে তোমার ব্যাপার, তবে বাপ মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করো না, কারণ এটার ফল সুন্দর হবে না। তো সেটা কোনো এক জায়গায় এসে আমাদের সকলকে সুন্দর হতে হবে।
ওকে, ডক্টর তাজুল ইসলাম, এতক্ষণ তো শুনলেন আপনার জায়গা থেকে, বিশেষ করে একটা বিষয়ে আমরা একটু পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে যে টার্নিং পয়েন্টটা। একজন মানে বকে যাওয়া মানুষ, বিপথে যাওয়া মানুষ, তার একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকেই যাওয়ার সুযোগ ছিল, সম্ভাবনা বেশি ছিল, কিন্তু সে পুরোপুরি টার্ন করলো, শুধু নিজের জন্য না, পুরো সোসাইটির জন্য সে নিয়ে স্বপ্ন দেখছে। এটা যে সম্ভবটা হলো, সেই সম্ভবের জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? এবং একই সাথে যেটা জানতে চাইবো আপনার কাছে, যে আমাদের সোসাইটিতে যারা এরকম ডাইভার্জেন্ট আছে, বিপদগামী আছে, তাদেরকে মোটিভেট করার কোন রাস্তা বা কোন উপায় আছে কিনা?
যা বলিব স্বাস্থ্য বলিব অনুষ্ঠানের শ্রোতাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বরাবর যে কাহিনীটা চলছি আজকে মোহাম্মদ হালালের কাহিনীটা আশা করি অনেকের কাছেই উদ্বুদ্ধকরণের হিসাবে কাজ করবে। মানুষ যে কোনো সময় পরিবর্তন হতে পারে, মানুষ যে কোনো খারাপ মানুষ দিয়ে ভালো হয়ে যেতে পারে, যে কোনো অপরাধী যে আবার ফেরেস্তার মতো হয়ে যেতে পারে, এটা আমরা অনেক ইতিহাসের কাহিনী শুনছি, জেনেছি। নিজামুদ্দিন আউলিয়া থেকে শুরু করা অনেক, ঠিক একই রকম ভাবে হেলাল সেরকম একটা দৃষ্টান্ত, যে যারা আমরা এই অনুষ্ঠানে যারা নিয়মিত শোনেন, তারা সব অপরাধী কাহিনী শোনেন, সমাজবিদী লোকদের কাহিনী শোনেন, তারা ভালো হয় না, তারা মন্দ লোক, এটা আমরা দেখি। এবং তারা নিজেরা মনে করেন তাদের ভালো হওয়া সম্ভব নয়, সমাজের মানুষের সেরকম বিশ্বাস করেন, আসলে এটা তা নয়। হ্যাঁ, মানুষ এমন একটা প্রাণী যে প্রাণীর ভিতরে শুধু কেবল জৈব সত্তা নাই, তার ভিতরে আছে মানবিক সত্তা, তার ভিতরে আছে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক একটা সত্তা। এই সত্তাগুলি কিন্তু ভিতরে আছে, আমরা এগুলিকে কখনো জাগাইনি, এগুলি কখনো চর্চা করিনি বলে আমরা পরিপূর্ণ মানুষ বা আরো উন্নততর মানুষ হয়নি। আমরা আমাদের ভিতরে এনিমিনিটি আছে, পশুত্ব আছে, ঠিক একই সঙ্গে আমাদের ভিতরে মনুষ্যত্ব আছে এবং আরো সুপ্রিয় কোন সত্তা যেটা আধ্যাত্মিক সত্তা সেগুলো আছে। হেলাল এক সময় দেশের বাইরে চলে যায়, এর আগে থেকেই সে কিছু মদ খাইতো বা অন্যান্য খারাপ কাজ করতো, দেশের বাইরে গিয়েও সে মদ খাইতো। এই যে মদ খেয়ে যে খারাপ হয়ে যাওয়াটা, এটা তো মানুষ এমনি বিভিন্ন পরিবেশে খারাপ হয়, কিন্তু মানুষকে আবার মাদক একটা আলাদা জিনিস যে মানুষকে আবার খারাপ করতে পারে। পরিবেশের জন্য মানুষ খারাপ হতে পারে, আবার বংশগত কারণে মানুষ খারাপ হতে পারে, সমাজের কারণে মানুষ খারাপ হতে পারে, অথবা সবই যদি ভালো থাকে। আমার মনে হয় হেলাল সব দিক থেকে হয়তো ভালো ছিল, কিন্তু এই মদ জাতীয় যাবার খাবার, যেগুলি মাদক জাতীয় যে খাবার, এই খারাপ খারাপ হয়ে সে আর মানুষের পর্যায়ে থাকে না, তারা অমানুষ হয়ে যায়, অর্থাৎ সে তখন অন্য একজন মানুষ হয়ে যায়। এই যে এই হেলাল যে খারাপ হতে চলে গেছিল, তার ব্রেন যে পুরো নষ্ট হয়ে গেছিল, ব্রেনের যে কেমিক্যাল সেটা পরিবর্তন হয়ে গিয়ে সে একটা অন্য মানুষের পরিণত হয়েছিল, সেই অমানুষ থেকে সে হঠাৎ করে কিভাবে ভালো হলো, এটা একটা অলৌকিক কাহিনী। তার রুম তাকে বললো যে চলো মসজিদে যাই, তবা করে আসি, সে মানে কোন রকমের গেছে আর কি, সে তার কোন এত মানে মানসিক প্রস্তুতি ছিল না, কিন্তু সেখানে গিয়ে যেটা সে বদল হলো, সেখানে যে খুদবাটা শুনলো, সেই খুদবাটায় তার মনের ভিতরে বড় ধরনের অলৌকিক ভাবে পরিণতন আনলো। আমি একটা কথা আবারও বলতেছি, মানুষ কিন্তু পরিবর্তন হয় হঠাৎ করে এবং খুব ভালোভাবে হতে পারে যদি তার ভিতরে একবার নাড়া দেওয়া যায়। আমরা ধর্মকে খুবই অবহেলা করি, কিন্তু আমাদের ইসলাম ধর্মে এমন কিছু নির্দেশ আছে, এমন কিছু বাণী আছে, এমন কিছু সর্বত্র আছে, যেগুলি যদি আমরা ভালোভাবে ব্যাখ্যা করতে পারতাম, ছড়িয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু সব মানুষের ভিতরে একটা বড় পরিবর্তন হতো। মানুষ কিন্তু মানুষ না, মহামানুষ হিসেবে আমরা দাঁড়িয়ে দিতে পারি। যারা অপরাধী আছে, যারা সমাজবিধি কাজ করতেছে, যারা নষ্ট হয়ে গেছে আমরা বলতে পারছি, তাদের অনেক রকমের চিকিৎসা আছে, কিন্তু সবচেয়ে বড় চিকিৎসা কিন্তু এই ধর্মীয় চিকিৎসা, আধ্যাত্মিক জাগরণ যদি আমরা ঘটাতে পারি, তা আমরা যদি সেই দাওয়াতটা নিতে পারি তাহলে কিন্তু আমরা নিজের পরিবর্তন হবে। হেলাল একটা উদাহরণ হিসেবে স্থাপন করেছে, উনি ওই যে খুদবা থেকে ওনার মনের ভিতরে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, যে পরিবর্তন হয়েছে, চিন্তার যে দ্বারা দৃষ্টিভঙ্গি যে পরিবর্তন, সেটা থেকে সে আমূল বদলে গিয়ে একজন ভালো মানুষের প্রতীক হয়েছে, এবং সে শুধু নিজে ভালো হয়নি, সে আরো অনেক মানুষকে এখন ভালো করার চেষ্টা করতেছে, সবাইকে দাওয়াত দিতেছে, বাবাকে সাহায্য করতেছে, অর্থাৎ একজন খারাপ মানুষের পরিপূর্ণ বদলে গেছে। কিসের কারণে? ধর্মের কারণে, আধ্যাত্মিকতার কারণে। এবং কোন ধর্ম? ইসলাম ধর্ম। আমরা কিন্তু আমাদের ধর্মকে এখনো ভালোভাবে সেভাবে মানে অধ্যয়ন করিনি, সেভাবে আমরা পাঠ করি না। ধর্মকে যদি সেই গভীর আধ্যাত্মিকতার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে আমরা বিচার বিশ্লেষণ করি, সেখানে এমন কিছু আছে, এমন অনেক মহৎ কিছু আছে যেটা একজন মানুষকে পরিপূর্ণ বদলা দিতে পারে। আমরা আশা করি হেলালের কাহিনী থেকে সবাই শিক্ষা গ্রহণ করবে, সবাই ভালো হবে এবং অন্যকেও ভালো করার চেষ্টা করবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা বেশ কিছু টেক্সট পেয়েছি আজকে ফেসবুকে, যেগুলো আসলেই পড়ার মতো। লালমাটিয়া থেকে রফিক লিখেছে, ভাই আমি খুবই মুগ্ধ হয়ে শুনলাম আজকের এই পর্বটি। হেলাল ভাই আমাদের দেশের সব মানুষের জন্য একটি অনন্য উদাহরণ। শান্ত উত্তরা থেকে, আজকের পর্বটি না শুনলে অনেক মিস করতাম। জেডিএসবিতে অপরাধীদের পরিণতি খুব করুণ হয় তা আমরা জেনেছি, কিন্তু এই প্রথম দেখলাম একজন শীর্ষ সন্ত্রাসী কিভাবে বদলে গেল, অপূর্ব। সাজেদা চট্টগ্রাম থেকে লিখেছে, নারীদের নিয়ে হেলাল ভাই তার যে দর্শনের কথা বললেন, সেটা যদি প্রতিটি পুরুষ মানুষের ভেতর থাকত তাহলে শুধু আমাদের দেশ না পৃথিবীটাই বদলে যেত। রাসেল কক্সবাজার থেকে লিখেছে, ভাইয়া আমি আজ থেকে অন্যরকম ভাবে ভাবতে শুরু করলাম হেলাল ভাইয়ের বইটা আর উনার সাথে যোগাযোগ করব কিভাবে। রূপা মিরপুর থেকে লিখেছে, ভাইয়া দিস ইজ জেবিএসবি, জেবিএসবি যে সমাজের কোথায় কোথায় কাজ করছে সেটা আমরা যারা নিয়মিত শুনি তারা জানি। ক্যারি অন জেবিএসবি, বেস্ট অফ লাক, এরকম অনেক টেক্সট পেয়েছি আজকে আমরা। ওকে, আমরা একবারে ছোট করে শেষ করতে চাই লিসনারদের উদ্দেশ্যে, যারা এতক্ষণ শুনলো এই রেডিও অনুষ্ঠানটি, তাদের উদ্দেশ্যে তো আপনি অনেক কথাই বলেছেন, শেষে যদি কোনো মেসেজ দেবার থাকে।
একটা কথা
জি,
শেষের কথাটা হলো এইটুক যে আমি বিদেশ সবকিছু ঘুরে দুটা জিনিস আমার জীবনে পেয়েছি। একটা হলো আমি কোন দেশে জন্মগ্রহণ করব আর কোন বংশে জন্মগ্রহণ করবো, দিস ইজ নট মাই চয়েস, বাট আমি ভালো থাকবো না খারাপ থাকবো, দ্যাট ইজ মাই চয়েস। তাই লাস্ট কথাটা সবার জন্য, কেউ আমায় ভালোবাসুক আর না বাসুক, আমি চেষ্টা করব সকলকে ভালোবাসা দিয়ে জয় করতে।
ভেরি বিউটিফুল। প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে বরাবরের মতোই আর যে রাজু আমাদেরকে শোনাবে এই সপ্তাহে চিঠি বা মেইল থেকে একটি চিঠি কিংবা একটি মেইল।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ সবাইকে, আমি শিহাব বলছি। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আজ আমি আমার কিছু কথা তুলে ধরতে চাই। আমি বিদেশে থাকতাম, দুমাস হল দেশে এসেছি, কিন্তু যে কারণে বিদেশে গিয়েছিলাম, যে ভুল করেছিলাম সেটি বলছি। ছোটবেলায় আমার বাবা মারা যান, বড় ভাই আমাদের দুই ভাইকে লেখাপড়া শেখান, মানুষ করেন। এরপর একসময় বিয়ে করি, কিছুদিন পর সংসারে অশান্তি লাগে, বড় ভাইয়ের শরীরে আমি হাত তুলি, এরপর বিদেশে চলে যাই। ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ করিনি। আমি জানি ভাইয়ের সঙ্গে যা করেছি তা খুব অন্যায় করেছি, খুবই দুঃখজনক। বড় ভাই খুবই কষ্ট পেয়েছিল, যে ভাই আমার জন্য এত কিছু করল তার সঙ্গে আমি এমন করলাম কিভাবে। আমি আপনাদের মাধ্যমে আমার বড় ভাইয়ের নিকট ক্ষমা চাইছি, সে ক্ষমা না করলে আমি কোনোদিনও ক্ষমা পাব না। ধন্যবাদ সবাইকে।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself.
অনেক অনেক ধন্যবাদ রাজু তোমাকে এই চিঠিটি পড়ে শোনানোর জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাই বন্ধু আপনাকে যিনি আমাদেরকে লিখেছেন। আপনার এই উপলব্ধি লাখো মানুষের, কোটি মানুষের উপলব্ধি হোক। আমরা প্রিয় শ্রোতা, ওয়ান অব দ্য বেস্ট এপিসোড বলতে পারি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আজকের মতো শেষ করছি। আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আরজি কিদ্দিয়া আরো একজন বন্ধুকে নিয়ে হাজির হয়ে যাব, যিনি হয়তোবা অকপটে বলবেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি কি হয়েছিল শেষ পর্যন্ত। তাকে দেখে যেন আমরা আমাদের ভুল থেকে, আমরা আমাদের অপরাধ থেকে দূরে থাকতে পারি, এবং আজকের অতিথির মতো, আজকের অতিথির সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও সবাই মিলে যেন সবাইকে একটা কথা বলতে পারি এবং প্র্যাকটিসে রাখতে পারি। লাভ দ্য ওয়ার্ল্ড, পুরো দুনিয়াটাকে ভালোবাসুন, কষ্টকে ভালোবাসুন, খারাপকে ভালোবাসুন, এবং দেখবেন যে ভালোবাসা দিয়ে আপনি সত্যি সত্যি তাকে আপনার মতো করে জয় করে নিয়েছেন। অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ।
অফ মিউজিক এন্ড লাইফ
এন্ড এন্টারটেইনমেন্ট
FM 89.2, your A to Z's at ABC.